الْمُرْسَلِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ لَغَدْوَةٌ أَوْ رَوْحَةٌ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا. میرے محترم دوست بزرگو عزیزو، زندگیوں میں دین کے آنے کی وہ محنت اور ہدایت کے حاصل ہونے کا وہ واحد راستہ جو انبیاء اور صحابہ کی نقل و حرکت سے قیامت تک کے لیے قائم کیا گیا تھا، امت اس راستے کو چھوڑ کر مختلف طریقوں سے تربیت اور تزکیے کو سوچنے لگی ہے. سب سے اہم اور بنیادی بات یہ ہے کہ جب تک امت اس طریقۂ محنت پر نہ آئے جو طریقۂ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا، اس وقت تک ہدایت اور تربیت اور اصلاح ممکن نہیں ہے. اس امت کے آخر کو اصلاح و تربیت کے لیے وہی کرنا ہوگا جو اس امت کے پہلوں نے کیا ہے. میرے بزرگ دوستو عزیزو، اللہ رب العزت نے اپنے راستے کے جہد کو ہدایت کا یقینی سبب فرمایا ہے. اللہ نے فرمایا ہے جو ہمارے راستے میں محنت کریں گے ہم انہیں ہدایت البتہ ضرور دیں گے، جو ہمارے راستے میں محنت کریں گے ہم انہیں البتہ ہدایت ضرور دیں گے. اللہ نے تاکید در تاکید اپنے راستے کی نقل و حرکت پر ہدایت کا وعدہ فرمایا ہے، اور یہ بات یقینی ہے کہ جو شخص دعوت اور عمل کو جمع کرے گا اللہ رب العزت اس کا دین سب سے اچھا بنانے والے ہیں. کہ اس شخص سے اچھا دین کسی کا ہو نہیں سکتا جو دعوت دیتے ہوئے عمل کرے. میرے بزرگ دوستو عزیزوں، اجتماعی طور پر امت نے انفرادی اعمال کر لینے کو کافی سمجھ لیا ہے، حالانکہ دین کا پھیلنا اور اعمال کا تعبیہ وہ اس وقت تک نہیں ہو سکتا جب تک ہر عمل کرنے والا یا عمل نہ کرنے والا دونوں اپنے دین کو لے کر دعوت کو لے کر حرکت میں نہ آئیں.
نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوست بزرگو، زندگی سے دین اور ہدایت اثر اللہ پاکر پکر تک نبی علیہ انبیاء علیہ السلام و صحابہ رضی اللہ تعالیٰ مجمعین دیر جی محنت نیدھاری تو چلو امت سے محنت کے چھڑے دیئے ببین رقمیر محنت کو تا چندہ کرے ببین رقمیر جی ببین رقمیر پروگرام کرے ببین رقمیر محنت کے محنت دارا ہدایت اور دین آشار جنہوں چیشتہ کرا شروع کرے دیئے چھے. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই পদ্ধতিতে যেই তরিকায় দিন জিন্দগিতে আসার জন্য হেদায়ত আসার জন্য তরবিয়ত হওয়ার জন্য এবং ইসলাহের জন্য সংশোধনের জন্য যেই রাস্তাকে এখতিয়ার করছেন, যতক্ষণ পর্যন্ত এই উম্মত পুরাপুরিভাবে সেই রাস্তাকে এখতিয়ার না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়ত এবং দিন জিন্দগিতে আসতে পারে না. আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মেহনত করবে তো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে হেদায়ত দান করবেন, তার রাস্তার হেদায়ত আল্লাহ তাআলা দান করবেন. এবং আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে ব্যক্তি দাওয়াত এবং আমলকে একত্রে করবে তো আল্লাহ তাআলা তার দিনকে উত্তম বানায় দিবেন. তো এখানে আল্লাহ তাআলা অত্যন্ত তাকিদের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা যে আমল আর দাওয়াতকে আমল আর ওই দাওয়াতওয়ালা মেহনতকে একসঙ্গে করবে তো আল্লাহ পাক তার দিনকে উত্তম বানায় দিবেন. কাজেই ব্যক্তিগত ভাবে আমল করা শুধু এটা কখনোই দিনকে জিন্দগিতে আনবে না, দিনের প্রচার প্রসারের দ্বারা হবে না। বরং দিনের প্রচার প্রসারের জন্য জরুরি হল যে ব্যক্তিগত আমল এবং এর সঙ্গে সঙ্গে দাওয়াতের নকল হরকত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে আল্লাহর রাস্তায় মেহনত করছেন, সেই মেহনতের দ্বারা বলেন যে চাই সে আমল করুক অথবা আমল না করুক, যখন সে উম্মত ইজতেমাঈভাবে এই মেহনতকে করবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত দিনকে জিন্দগির মধ্যে আনবেন এবং মানুষের জিন্দগিতে দিন আসবে, হেদায়েত আসবে এবং তারবিয়ত হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত এই কথা খুব ভালো করে জেহেনের মধ্যে বসাই নেই যে দিন আসার একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর রাস্তায় নকল হরকত করা এবং দাওয়াতের রাস্তায় মেরে মহতরম দোস্ত জানমালের কোরবানির সঙ্গে চলা। বলে এটাই মানুষের জিন্দগিতে হেদায়েত আছে।
দাওয়াত দেনে কা মকসদ আপনে ঈমান ওর আমাল কো সবিয়ত কে বজায়ে হকীকত পর লানে কে লিয়ে হে। আপনে ঈমান ওর আমাল কে অন্দর হকীকত পেদা করনে ওর ইন দোনো কো ইয়াকীন হে কে লিয়ে দাওয়াত হে। কিউকে দাওয়াত কা খাসা ইয়াকীন কা পেদা করনা হে। মেরে দোস্তো বুজুর্গো আজিজো, হাম ইস বাত কা খুদ মুশাহিদা করতে হ্যায় কে ইনসান দুনিয়া কি জিস চিজ মে মেহনত করতা হ্যায় উস চিজ কে খুসুসিয়াত উস পর খুল জাতি হ্যায়, ও খুদ ভি উস পর জমা রহতা হ্যায় ওর উসসে আপনে মসাইল কা হল কা ইয়াকীন রাখতা হ্যায় ওর দূসরো কো ভি উসসে কামিয়াবি কি তরফ বুলাতা হ্যায়, দূসরো কো ভি উসসে কামিয়াবি কা ইয়াকীন দিলাতা হ্যায়। জব দুনিয়া কো মেহনত কা মেদান বনানে সে ইস মাদি নকশে কা ইয়াকীন দিল মে উতর সকতা হ্যায় তো ও রাস্তা জো সারে নবিয়ো কা মুশতারক হ্যায় ওর তমাম সাহাবা কিরাম কা মুশতারক হ্যায় ওর আল্লাহ নে উস পর হিদায়াত কা ওয়াদা ফরমায়া হ্যায়। তো দাওয়াত সে ইয়াকীন কা বদলনা, আমাল কে অন্দর হকীকত কা পেদা হোনা ইয়াকীনি বাত হ্যায়। হযরত ফরমাতে থে ইস কাম কা মকসদ দাওয়াত কে জরিয়ে আপনে আমাল কো সতিয়ত সে উঠাকর হকীকত পর লানা হ্যায়। আল্লাহ কে রাস্তে কি নকল হরকত ইয়ে হকীকত তক পৌঁছনে কা জরিয়া হ্যায়। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, জিস চিজ কো আপনে দর পেদা করনা চাহে হম উসকো বসিফতে তবলীগ করে। তবলীগ কা মতলব মুরওয়জা তরিকো সে বাত কা পৌঁছানা নহীঁ হ্যায়, বলকে তবলীগ কা মকসদ ওর ইসকা মতলব সাহাবা কিরাম কা তরিকে জোহদ উম্মত মে বেতবার ইজতেমাঈয়ত কে জিন্দা হো। ইয়ে হর ফর্দ উম্মত কো ঈমান ও আমল সিখনে কে লিয়ে ও সারে আলম কে ইনসানো তক ইস কলমে কো পৌঁছানে কে লিয়ে সাহাবা ওয়ালা তরিকে আমল ও সিফত তবলীগ কহলাতা হ্যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত নে সাহাবা কিরাম কে তরিকে আমল কো তরিকে মেহনত কো কিয়ামত তক কে লিয়ে মুতাইয়্যন ফরমায়া হ্যায়। صحابہ کا طریقہ جوہد ان کے زمانے تک کے لیے نہیں ہے۔ ہائے میرے عزیزوں میں کیا عرض کروں، ہر زمانے میں ہم اپنے ذہن سے مروجہ طریقہ تلاش کرتے ہیں دین کو پھیلانے کا، حالانکہ صحابہ کا طریقہ محنت قیامت تک کے لیے نمونہ ہے۔ اس لیے ضروری بات یاد کرنی ہے کہ دعوت کے ذریعے سب سے پہلا مقصد اپنے یقینوں کو ٹھیک کرنا ہے، اپنے اور سارے عالم کے انسانوں کے دلوں سے اللہ کے غیر سے ہونے کے یقین کو نکالنا اور اللہ کی ذات عالی سے ہونے کے یقین کو دل میں بٹھانا۔ اس کا ایک ماحول، اس کا ایک طریقہ محنت ہے، جو طریقہ محنت صحابہ کرام سے کرایا گیا ہے۔ میرے بزرگ دوستو عزیزو، اس زمانے میں دعوت کا تصور محض غیروں کے لیے ہو کر رہ گیا، حالانکہ کلمہ لا الہ الا اللہ اس کی دعوت کا اور اس پر محنت کا حقدار خود مومن غیروں سے کہیں زیادہ ہے۔ اس میں کوئی شک نہیں، ساری انسانیت کی ہدایت کا غم اور طلب ہمارے دلوں میں ہو, لیکن مؤمن خود اس بات کا مأمور ہے, حکم ہے اللہ کی طرف سے ایمان والے کو ایمان لانے کا. صحابہ کرام اس کی ایک عملی محنت کیا کرتے تھے, وہ عملی محنت امت میں سے اجتماعی طور پر ختم ہو گئی, اس سے اتنی لاعلمی اور ناواقفیت ہو گئی کہ اگر اس کو کہا جائے تو اختلاف کرتے ہیں. میرے دوستو عزیزو, ہماری ملاقاتوں کا مقصد ہم مقام پر ہوں یا باہر, ہر ایمان والے کو دعوت کے ذریعے, ملاقاتوں کے ذریعے مالی نقشے سے نکال کر ایمان کی مجالس میں لا کر جوڑنا ہے. ہر مسجد کا کلمہ لا الہ الا اللہ کے ساتھ روزانہ کا یہ عمل ہے کہ ملاقاتیں کر کے لوگوں کو مسجد میں جمع کرو, یہ صحابہ کرام کا طریقہ ہے, صحابہ کا معمول ہے. میں بار بار عرض کرتا ہوں کہ معاذ بن جبل عبداللہ بن رواحہ رضی اللہ عنہما یہ لوگوں سے کہتے تھے کہ آؤ بیٹھو, تھوڑی دیر کے لیے اپنے رب پر ایمان لے آوے. ایک صاحب نے جا کر عرض کیا کہ رسول اللہ, عبداللہ بن رواحہ ہم سے کہتا ہے آؤ ایمان لائے کے, حالانکہ ہم تو خود ایمان والے ہیں. آپ نے فرمایا عبداللہ بن رواحہ وہ مسجد قائم کرنا چاہتا ہے جنہیں دیکھ کر اللہ رب العزت فرشتوں کے سامنے فخر فرماتے ہیں. اس طرح ایمان کی مجلس قائم کرنے والوں کے تذکرے اللہ رب العزت ان سے بہتر حلقوں میں, فرشتوں کے حلقوں میں ان کے تذکرے فرمانے والے ہیں. اس لیے میرے دوستوں کو عزیزو, یہ طریقہ محنت ہے کہ روزانہ ہر ایمان والا مسجد کے لیے وقت فارغ کرے, اور ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو جا بجا کر ترغیب دے کر مسجد میں ایمان کے حلقوں میں جوڑے, جہاں اللہ کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی, اس کی توحید کے تذکرے ہوں, اللہ کا تعارف کراؤ. امت اللہ کو بھلی ہوئی ہے, اللہ کا تعارف کرواؤ. میرے دوستو عزیزو, وزیر کو لوگ جانتے ہیں, صدر کو جانتے ہیں, لیکن جتنی دنیا کے اندر اسباب پھیلے ہوئے ہیں, کس سبب سے کون سی حاجی متعلق ہے جانتے ہیں, کس نے کیا بنایا یہ بھی جانتے ہیں, لیکن اللہ رب العزت کی معرفت اور اس کی پہچان ختم ہوئی ہوئی ہے. ہمارے کام کا بنیادی مقصد یہ ہے کہ ہم مسجد سے باہر اور مسجد کے اندر ایمان کی دعوت کو عام کریں, ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد کے ماحول میں لے آؤ کہ یہاں بیٹھو, یہاں بیٹھ کر ایمان کی باتوں کو یقین کے ساتھ سنو. اللہ کی قدرت کا, اس کی عظمت کا, اس کی توحید کا, اس کی بڑائی کا یقین کے ساتھ تذکرے کیے جاوے, اور یقین کے ساتھ دیکھ کر پھر اس کی دعوت کی جاوے. میں نے مسجد سے عرض کیا تھا کہ ایمان کے بنانے کے اسباب اختیار کرو, اس کا سب سے پہلا سبب وہ اللہ رب العزت کی قدرت, اس کی عظمت, اس کی بڑائی کو بیان کرنا ہے. دوسرا سبب انبیاء علیہ السلام کے ساتھ اللہ کی تمام تیری مددوں کو اس یقین کے ساتھ بیان کرو کہ یہ مددیں امت کے لیے دعوت کی شرط کے ساتھ قیامت تک کے واسطے ہیں. صحابہ کرام کے ساتھ اللہ کی غیبی تائیدات کے واقعات خوب بیان کرو, اس یقین کے ساتھ کہ اللہ رب العزت صحابہ کی طرح قیامت تک امت کی اس محنت پر اس طرح مدد کرنے والے ہیں. اسی طرح میں نے عرض کیا کہ ایمان کو ایمان کی علامتوں کے ساتھ بیان کرو, جس امت کے اندر ایمان کے ضعف کا احساس پیدا ہو.
تو میرے محترم دوست بزرگوں, مولانا جب ہے حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ بولتے ہیں, اور جامد علی دعوت و تبلیغ اور محنت جتنا اور جتنا ادیش ہل ایمان اور عمل کے بولے جی سر بھاشا بھاشا اوستھا دیکھے کہ مانوش بھاشا بھاشا بھاوے ایمان مانوش بھاشا بھاشا بھاوے عمل کرے, تو بولے جی ایمان اور عمل کے تر حقیقت حقیقت پرجنت پہنچانو, ایمان اور حقیقت کے حاصل کرا اور عمل مدد حقیقت پیدا کرا, عمل مدد جان پیدا کرا, ایمان مدد جان پیدا کرا ہمارے دعوت والا محنت ادیش. یہ جن حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ بولتین جی جنس یقین دلر مدد پیدا کرتے چاؤ تو سیٹا کے دعوت صفت دارا دعوت صفت مادھیم تمہیں سی جنس کے نجر سی جنس یقین کے دلر مدد پیدا کرو. উনি বলেন যে ভাই দুনিয়াতে মানুষ দুনিয়ার লাইনে মেহনত করে, তো দুনিয়ার লাইনে মেহনতের দ্বারা তো সে এই দুনিয়ার জিনিসের, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এগুলির দ্বারা তার জিন্দগির হাজত এবং জরুরত পুরা হওয়ার ইয়াকিন করে এবং সে দেখে এটাকে ইয়াকিন করে, আর ইয়াকিনের সঙ্গে সে এই দুনিয়ার মেহনতকে করে যে এই মেহনতের দ্বারাই আমার সংসারের সব সমস্যা, আমার দুনিয়ার জিন্দগির সমস্যার সমাধান হবে। এমনি ভাবে সে শুধু নিজে করে না, অন্যকেও সে এই মেহনতের দিকে আহ্বান করে এবং সে অন্যকেও এই মেহনতের দিকে ডাকে, দাওয়াত দেয়। তো এর দ্বারা এই দুনিয়ার মেহনতের ইয়াকিন মানুষের দিলে পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্ত, দুনিয়ার এই জাগতিক জিনিসের ইয়াকিন যখন এই মেহনতের দ্বারা, অর্থাৎ দুনিয়ার মধ্যে মেহনত করা আর এই মেহনতের দিকে মানুষকে ডাকার দ্বারা এই দুনিয়ার জিনিসের ইয়াকিন, দুনিয়ার মেহনতের ইয়াকিন মানুষের দিলের মধ্যে পয়দা হয়, তো আমি আলী মুসলাতাম এবং সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যেই লাইনে মেহনত করেছেন সেই লাইনের মেহনতের দ্বারা মেরে মহতরম দোস্ত কেন ইমান এবং আমল পয়দা হবে না, ইমান আমল রূপে ইমানের মধ্যে হাকিকত পয়দা হবে না, আমলের মধ্যে হাকিকত পয়দা হবে না, আমলের রূপে ইয়াকিন পয়দা হবে না। এই জন্য বলেন যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে পদ্ধতিতে মেহনত করছেন সেই পদ্ধতিতে সেই তরিকায় মেহনত করে করার দ্বারা নিজের ভিতরে ইমানের হাকিকতকে পয়দা করা এবং আমলের হাকিকতকে পয়দা করা, এটাই হলো দাওয়াতের সেবাতে কোনো জিনিসকে করার অর্থ। দাওয়াতের অর্থ এই নয় যে ভাই প্রচলিত নিয়ম মোতাবেক মানুষের কথা কাউ কাছে কোনো কথা পৌঁছাইয়া দেওয়া, এটা দাওয়াতের অর্থ নয়। দাওয়াতের অর্থ হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় মেহনত করেছেন দিন জিন্দগিতে আসার জন্য, হেদায়েতকে জিন্দগির মধ্যে আনার জন্য এবং ইমানের মধ্যে হাকিকত আর আমলের মধ্যে হাকিকত পয়দা করার জন্য, বলে যে সেই পদ্ধতিতে মেহনত করা, এটাই হলো দাওয়াতের সেবাতের দ্বারা উদ্দেশ্য। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ মানুষ নিজেদের মন গড়া মতো বিভিন্ন রাস্তায় বিভিন্ন তরিকায় মেহনত করে দিনকে জিন্দগিতে আনার জন্য চেষ্টা করতেছে, ইমান বানাইবার চেষ্টা করতেছে, আমল বানাইবার চেষ্টা করতেছে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এগুলি তো নিজেদের মন গড়া জিনিস হলো আর নিজেদের চিন্তা থেকে এগুলি বাহির করা হলো, আসলে তো হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই তরিকায় মেহনত করেছেন ইমানের হাকিকতকে হাসিল করার জন্য, আমলের হাকিকতকে হাসিল করার জন্য, ওইটাই হলো আসল মেহনত। আর ওই মেহনতের কথাই বলা হয়েছে, দাওয়াত তবলিগের মেহনত, ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মেহনত, যেই মেহনতের দ্বারা ইমান এবং ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়ে যায়। এই জন্য বলেন যে ভাই ইয়াকিনকে পয়দা করার জন্য এই দাওয়াতওয়ালা মেহনত করতে হবে, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই দাওয়াতের মেহনতের দ্বারা ইয়াকিনকে পয়দা করছিলেন, ইমানকে দিলের মধ্যে পয়দা করছিলেন। বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে মেহনত করছে, মানে দাওয়াতের রাস্তায় নিজেদের জানমালের কোরবানি, এবং যখন তারা এলাকায় থাকতেন, মদিনাতে থাকতেন, তখন তারা ইমানের মজলিসকে কায়েম করতেন। এই জন্য বলে যে আমাদের এই মেহনতের মধ্যে, চাই আমরা আল্লাহর রাস্তায় থাকি, চাই আমরা বাড়ি ঘরে থাকি, দাওয়াতের মেহনতের দ্বারা মানুষকে তাদের দুনিয়ার পরিবেশ থেকে, দুনিয়ার চিজ আসবাবের পরিবেশ থেকে উঠে তাদেরকে মসজিদের পরিবেশে তাদেরকে আনতে হবে এবং সেখানে ইমানের মজলিসে তাদেরকে বসাইতে হবে। যখন ইমানের মজলিসে বসবে তো ইমানের কথা শুনবে, তো দিলের মধ্যে ইয়াকিন পয়দা হবে, ইমান পয়দা হবে। এই জন্য আমাদের গাস এবং আমাদের মানুষের সঙ্গে মসজিদের বাইরে যে মুলাকাত আর সাক্ষাৎ করা, এটার উদ্দেশ্য হলো মানুষকে এই গাসের দ্বারা, মানুষকে এই মুলাকাত এবং সাক্ষাতের দ্বারা তাদের দুনিয়ার যে সমস্ত নকশার মধ্যে তারা পড়ে আছে, দুনিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের লাইনে তারা মেহনত করতেছে ওইখানেই বসা আছে আর ওইটার উপরে তারা ইয়াকিন করতেছে, তো তাদেরকে ওই পরিবেশ থেকে উঠে নিয়ে আসতে হবে এবং তাকে এই গাছের দ্বারা উঠে মসজিদের পরিবেশে, ইমানের মজলিসে বসাইতে হবে। যখন ইমানের মজলিসে বসবে তো এই সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা, যখন গায়েবের কথা এই সমস্ত মজলিসের মধ্যে আলোচনা হবে, তো ওই আলোচনার দ্বারা দিলের ভিতরে আল্লাহ তাআলার সিফাতের উপরে, আল্লাহ পাকের কুদরতের উপরে, আল্লাহ পাকের জাতের উপরে, এমনি ভাবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং গায়েবী জিনিসের উপরে ইয়াকিন পয়দা হবে। আজ মেরে মহতরম দোস্ত মানুষ দুনিয়াতে মানুষকে, মানুষ দুনিয়ার জিনিসকে তো চিনে, দুনিয়ার মানুষের উপকারিতাকে জানে, কোন জিনিসের দ্বারা কোন জিনিস হয়, কোন জিনিসের দ্বারা কোন জিনিস সৃষ্টি হয়, এটা তো খুব মানুষ জানে, দুনিয়ার জিনিসকে মানুষ জানে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে মানুষ জানে, কিন্তু আল্লাহকে মানুষ চিনে না। আজ আল্লাহকে ভুলে রয়েছে মানুষ, দুনিয়ার জিনিসকে তো খুব সে চিনে এবং এটার এটা যে কার্যকারিতা এটাকে মানুষ খুব বুঝে, কিন্তু মেরে মহতারাম দোস্ত আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি দুনিয়া জমিন আসমানকে সৃষ্টি করলেন, যিনি আমাদের সব সমস্ত জরুরত এবং হাজতকে পুরা করেন, তো আল্লাহ পাককে মানুষ চিনে না, আল্লাহ পাককে মানুষ জানে না। এই জন্য তাদেরকে বাহিরের মাহল এবং পরিবেশ থেকে গাছের মাধ্যমে উঠে তাদেরকে মসজিদের পরিবেশে আনতে হবে এবং এখানে ইমানের মজলিস এখানে তাদেরকে বসাইতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই ইমানের মজলিসকে কায়েম করতেন ইমানের হাকিকতকে হাসিল করার জন্য। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের দুইজন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, বলে যে তারা লোকদেরকে গাছ করে মসজিদে আনতেন এবং তাদেরকে বলতেন এই কথা যে আসো বসো, কিছু সময় আমরা ইমান আনি, ইমান শিক্ষা করি। তো এর মহতরম দোস্ত একজন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নালিশ জানাইলো, বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমরা তো ইমানদার, আমরা তো ইমানওয়ালা, কিন্তু তারপরেও আব্দুল্লাহ ইবনে রাওহা আমাদেরকে ইমান আনতে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে রাওহা তো ওই মজলিস কায়েম করতে চাইতেছে যেই মজলিসকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে গর্ব করে থাকেন। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ ইমানকে ইমানকে হাসিল করার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এইভাবে লোকদেরকে নিয়ে বসতেন এবং ইমানের হাকিকত ইমানের হাকিকতকে হাসিল করে ইমানের আলোচনা করতেন। মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আজ দাওয়াত বলে যে অমুসলমানদের জন্য আমরা মনে করে থাকি এবং আমাদের ধারণা হলো যে ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত এটা তো অমুসলমানদেরকে দিতে হবে, মুসলমানদের জন্য ইমানের দাওয়াত কেন? উনি বলেন যে আল্লাহ তাআলা খুদ কোরআনে পাকের মধ্যে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমার বেশি হকদার, সবচেয়ে বেশি হকদার হলো তো ইমানদার, ইমানদারকে আল্লাহ তাআলা এই কালমা দিচ্ছেন, তো কাজে ইমানদার এই কালমার দাওয়াত পাওয়ার বেশি যোগ্য এবং বেশি হকদার। তো কাজে ইমানদারদের মধ্যে এই কালমার দাওয়াত চলতে হবে এবং ইমানদারই এই কালমার দাওয়াত পাওয়ার বেশি হক রাখে, অমুসলমানের চেয়ে বেশি হক রাখে। বেশক সমস্ত মুসলমানদের সমস্ত দুনিয়া সমগ্র দুনিয়ার মানুষের বলে যে হেদায়েতের গম এবং তাদের চিন্তা তাদের জন্য পেরেশানি দিলের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে এই কলমা দেন, এটা অবশ্যই দিলের মধ্যে থাকা দরকার। কিন্তু মেরে মহতরম দোস্ত এই কথা মনে করা যে এই কলমার দাওয়াত একমাত্র মুসলমানদেরই প্রাপ্য এবং তারাই এটার হকদার, বলে এই কথাটা ভুল। বরং এই ইমানের দাওয়াত তো মুসলমান বেশি হক রাখে যে মুসলমান একে অপরকে ইমানের দাওয়াত দিবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব এই ইমানের দাওয়াত একে এক মুসলমান অপর মুসলমানকে দিবে, ইমানের মুজাকারা করবে, ইমানের মজলিসে ইমানের কথা আলোচনা করবে, তো এদের দ্বারা ইমান এবং ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। উনি বলেন যে ভাই আমি এর আগেও বলছি ইমানকে ইয়াকিনকে দিলের মধ্যে পয়দা করার যে সমস্ত উপায় বলে যে তার মধ্যে একটা উপায় হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরত এবং সিফাতের কথা আলোচনা করা, গাইবী জিনিস দিলের উপরে ইমান আনার কথা, ওই সমস্ত জিনিসের আলোচনা করার দ্বারা দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে। এমনিভাবে আম্বিয়া আলাইহিম সালাত ওয়াসালাম তাদের সঙ্গে যে সমস্ত আল্লাহ তাআলার মদদ ও নুসরত হয়েছে তৌহিদের আলোচনা করার দ্বারা, মেরে মহতরম দোস্ত বুঝব আম্বিয়া আলাইহিম সালাত ওয়াসালাম যে দাওয়াতের মেহনতের কারণে আল্লাহ তাআলার মদদ ও নুসরতকে পাইছিলেন, তো ওই জিনিসের ইয়াকিন তখন দিলের মধ্যে পয়দা হবে। এমনিভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে যে আল্লাহ তাআলা গাইবি মদদ আর নুসরত করছেন এইটার কি বুনিয়াদ ছিল, কি কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন, তারা আল্লাহ তাআলার সাহায্য কি কারণে পাইলেন, সেই জিনিসের আলোচনা যখন আমাদের মধ্যে হবে তোমাদের মহতরম দোস্ত ওই জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। এমনিভাবে ইমানকে তার আলামতের দ্বারা বয়ান করা, ইমানের আলামত আলোচনা করা, এর দ্বারাও ইমানের হাকিকত দিলের মধ্যে পয়দা হবে, ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে।
চার চিজে ইমান সে হাসিল হতি, আল্লাহ রাব্বুল ইজ্জত কে আওয়ামির পর ইস্তিকামত, اور اللہ رب العزت کے عوامل پر وعدوں کا پورا ہونا اور ہر عمل میں اخلاص کا ہونا اور ہر عمل پر اجر کا ملنا, یہ چار چیزیں بنیادی ہیں اعمال پر استقامت, اعمال پر اجر, اعمال پر وعدوں کا پورا ہونا اور اعمال میں اخلاص کا ہونا. یہ چار چیزیں ایمان کے ساتھ پوری ہوتی ہیں اگر اللہ کے عوامل کے احکامات اور سارے اعمال عبادات سے لے کر سنت عادت تک اگر یہ سارے اعمال ان چار چیزوں کے بغیر نہیں, ایمان کے بغیر ہوں گے تو یہ چار چیزیں حاصل نہیں ہوتی. اعمال پر استقامت وہ ایمان کی علامت ہے, وہ ایمان کی علامت ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی احادیث میں دیکھو کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ مومن اللہ کی اطاعت میں نکیل پڑے ہوئے اونٹ کی طرح ہے, اس طرح نکیل اور لگام یہ پابند رکھتی ہے جانور کو. ایمان مومن کے لیے اللہ کے عوامل پر استقامت کے لیے لگام کی طرح ہے. اس لیے حدیث نے فرمایا ہے کہ مومن نکیل پڑے ہوئے اونٹ کی طرح ہے. میرے بزرگ دوست عزیزوں, بنیادی کمزوری وہ یقین کی کمزوری ہے جس سے اللہ کے احکامات ٹوٹ رہے ہیں. ہمیں سب سے پہلے صحابہ کی طرح اپنے ایمان پر اس طرح محنت کرنی ہے کہ صحابہ خود فرماتے ہیں ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھ لیا. میں نے چار باتیں عرض کی کہ ایمان کے بغیر اعمال پر استقامت نہیں ہوتی, ایمان کے بغیر اعمال پر اجر بھی نہیں ملتا, ایمان کے بغیر اعمال میں اخلاص نہیں ہوتا. حضرت فرماتے تھے کہ ایمان کی کمزوری سے اعمال میں ریا پیدا ہوتا ہے. اس لیے چار چیزیں ایمان کے ساتھ شرط ہیں, اعمال پر استقامت, اعمال پر اجر, اعمال پر وعدوں کا پورا ہونا. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مسجد میں غیب کے تذکرے ہوتے تھے, صحابہ کرام یقین کے ساتھ سنتے تھے, ان کے لیے وعدے پورے کر دیے جاتے تھے. وہ وعدے منافقین بھی سنتے تھے لیکن وہ یہ کہتے تھے ما وعدنا اللہ ورسولہ الا غرورا. میرے دوست عزیزوں, ایک قسم وہ ہے جو وعدے سنتی تھی اور حالات کو دیکھتی تھی, ایک قسم وہ تھی کہ جو وعدے سنتی تھی حکم کو دیکھتی تھی. صحابہ کرام وعدے سن کر حکم کو دیکھتے تھے, منافقین وعدے سن کر حالات کو دیکھتے تھے. میں یہ بات عرض کرنا چاہتا ہوں کہ آج بھی وہ وعدے سنائے جاتے ہیں لیکن ہم حالات دیکھتے ہیں کہ ان مادی طاقتوں کے زمانے میں اور ان حالات میں اور اس ماحول میں وہ وعدے کیسے پورے ہو جائیں گے جو صحابہ کے زمانے میں پورے کیے گئے. میرے محترم دوستو عزیزو, وعدوں کا پورا ہونا یقین کی بنیاد پر ہے, اس لیے کہ اللہ کے ساتھ گمان کا ٹھیک ہونا وعدوں کو پورا کر دے گا اور گمان کے ٹھیک ہونے کے لیے ایمان شرط ہے. اس لیے یاد رکھو کہ وعدے پورے ہوتے ہیں یقین کرنے والوں کے لیے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مجلس میں وعدے سنائے جا رہے تھے, ایک صحابی آپ نے فرمایا کہ تم حرا کا علاقہ فتح کرو گے, وہاں جیسے ہی تم فاتحانہ داخل ہوگے تمہیں ایک لڑکی ملے گی شیما بنت بقیدہ جو بہت مالدار ہوگی, سفید خچر پر سوار ہوگی, کالی اوڑھنی اوڑھے ہوئے ہوگی. قریب بن اوس رضی اللہ تعالیٰ عنہ جو اسی وقت ہجرت کر کے آئے نئے صحابی, میں عرض یہ کرنا ہے کہ نئے سے نیا آدمی آپ کی مجلس میں وعدوں کو اس یقین کے ساتھ سنتا تھا. انہوں نے آ کر سنتے ہی عرض کیا کہ یا رسول اللہ یہ لڑکی آپ مجھے دے دیجئے. آپ نے فرمایا یہ تمہاری ہو گئی, یہ لڑکی تمہاری ہو گئی. پھر زمانہ آیا کہ حضرت عثمان رضی اللہ عنہ کے زمانے میں غالباً ہرا کا علاقہ فتح ہوا, یہ صحابی اس جماعت میں تھے. جیسے وہاں فاتحہ نہ داخل ہوئے, سامنے اس کو لڑکی اسی نام کی اسی چھڑیے کی سفید خنجر پر سوار ان کو مل گئی, وہ جا کے اس کو قبضہ کر لیا. صحابہ نے آ کر کہا امیر صاحب انہوں نے اس لڑکی پر قبضہ کر لیا ہمارے غنیمت کی تقسیم سے پہلے. وہ صحابی کہنے لگے کہ اس لڑکی کو تو میں حضور اکرم صلی اللہ علیہ وسلم سے آپ کے زمانے میں ہی لے چکا تھا جب آپ نے ہمارے سامنے اس کا تذکرہ فرمایا تھا. مجھے تو صرف اشارہ کرنا ہے ان واقعات کی طرف کہ یہ ان وعدوں کا پورا ہونا یقین سے متعلق ہے, معلومات سے صحیح معلومات سے متعلق نہیں ہے. جو وعدوں کا یقین کریں گے اللہ رب العزت ان کے لیے اپنے وعدوں کو پورا فرمائیں گے. میں نے عرض کیا کہ اعمال میں اخلاص بھی ایمان کے بقدر ہوگا. ایک صحابی نے عرض کیا کہ یا رسول اللہ, ایک آدمی عمل کرتا ہے, اس کا دل یہ چاہتا ہے, اس کے بعد خوش کرتی ہے کہ اس کے عمل کو کوئی دیکھ لے, آپ اس کے بارے میں کیا فرماتے ہیں؟ حضور اکرم صلی اللہ علیہ وسلم دیر تک خاموش رہے, آپ پر وحی نازل ہوئی, جو شخص اپنے عمل کے ذریعے اللہ سے ملاقات کو امیدوار ہو اس کو چاہیے کہ اللہ کے لیے عمل خالص کرے, اللہ کی عبادت میں کسی کو شریک نہ کرے. میرے دوست بزرگو عزیزو, وعدے پورے ہوتے ہیں یقین کرنے والوں کے لیے, اجر ملا کرتا ہے یقین والوں کے لیے, استقامت ہوا کرتی ہے یقین کرنے والوں کے لیے, اور اللہ رب العزت وعدے بھی پورے فرماتے ہیں یقین کرنے والوں کے.
تو میرے محترم دوست بزرگو, بولیں جی আমলের মধ্যে চার জিনিস পাওয়া যাবে, যে চারোটা জিনিসের বুনিয়াদ হলো সত্য হলো ইমান. যখন ইমান হবে তো প্রত্যেক আমলের মধ্যে চার জিনিস পাওয়া যাবে. এক হলো যে ভাই আমলের মধ্যে ইস্তেকামত, অর্থাৎ এটার মধ্যে জমাও, এটা সে মত পর্যন্ত করতে থাকবে, আমলের উপরে জমে থাকবে, আল্লাহ তালার হুকুমের উপরে সে জমে থাকবে মত পর্যন্ত জন্য, এটা যে হাসিল হবে এটাও ইমানের কারণে হবে. যখন ইমান ভিতরে হবে তখন সে আমলের উপরে জমবে. এমনিভাবে আমলের মধ্যে আজর ও সওয়াব যে মিলবে আল্লাহ পাকের পক্ষ থেকে, এ আজর ও সওয়াবও ইমানের বুনিয়াদের উপরে মিলবে. যদি ইমান থাকে তো আমলের উপরে আজর ও সওয়াব মিলবে. এমনিভাবে এই ইমান আমলের উপরে আল্লাহ তাআলার যে ওয়াদা, আল্লাহ তাআলার যে ওয়াদা দুনিয়াতে আল্লাহ তাআলা করছেন, সেই ওয়াদাগুলা এই আমলের দ্বারা যে পাওয়া যাবে সেটাও ইমানের বুনিয়াদের উপরে. কে যে ইয়াকিন করবে আল্লাহ তাআলার ওয়াদার উপরে, সেই 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 ওই আমলের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদাকে হাসিল করবে. এমনি ভাবে মেরে মহতরম দোস্ত, আমলের মধ্যে ইখলাস পয়দা হওয়া, আল্লাহকে রাজি করার একমাত্র উদ্দেশ্য হওয়া, রিয়াকারী শিরক পয়দা না হওয়া, বলে এটাও নির্ভর করতেছে ইমানের উপরে. তো ইমানের উপরে চার জিনিস হাসিল হবে. এক হলো যে ভাই আল্লাহ তাআলার হুকুমের উপরে ইস্তেকামত হাসিল হওয়া, যে মানুষ এই হুকুমের উপরে জমবে. এই জন্যই বলা হয়েছে মোমেন বলে যে নাকে লেগাম লাগানো, নাকে লেগাম লাগানো উটের মতো. বলে যে যখন উটের নাকে লাগাম পরাইয়া দেওয়া হয় তো এই উট বলে যে একেবারে সে এই লাগামের টানে টানেই চলতে থাকে, আর এইটার ব্যতিক্রম সে কখনোই করে না. এই জন্য মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ বলে যে মোমেন বলে যে তার ইমান হলো তার নাকের রশি. যখন এই নাকের রশি তো আল্লাহ তাআলার হুকুমের উপরে, এই নাকের রশির কারণে সে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলবে, কখনো সে আল্লাহ পাকের হুকুম থেকে মুখ ফিরাবে না, অথবা আল্লাহ তাআলার হুকুম থেকে সে কখনোই যে উল্টা চলবে না, কারণ তার নাকে ইমানের রশি পরানো আছে. তো এই জন্য মেরে মহাতারাম দোস্ত ইমান বলে যে ইমানের দ্বারা ইস্তেকামত হাসিল হবে. ইস্তেকামত বলেই হলো যে আল্লাহ তাআলার হুকুম উপরে সে এরকম ভাবে জমে যে এইটার ব্যতিক্রম সে আর করে না, আল্লাহ তাআলার হুকুম এইটাকে সে লঙ্ঘন করে না, আল্লাহ তাআলার হুকুমকে সে অমান্য করে না, এটার উপরেই মজবুত থাকে. তো এই আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত থাকা, এটার উপরে জমা, ইস্তেকামত হাসিল হওয়া, বলে যে এইটা এটার জন্য জরুরি হলো যেটা, সেটা হলো ইমান আর ইয়াকিন. যখন সে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করবে, ইমান রাখবে, তো সে আল্লাহ তাআলার হর হুকুমকে পুরা করবে. এমনিভাবে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে ইমানের দ্বারা আখেরাতে আজর ও সওয়াব যেটা মিলবে, বলে সেটাও প্রত্যেক আমলের মধ্যে ইমানের কারণে মিলবে। ইমান ছাড়া যদি সে শত শত আমল করে তো ওই আমলের উপরে কোনো আজর ও সওয়াব সে পাবে না। আজর ও সওয়াব তো আমলের দ্বারা তখনই মিলবে যখন সে ইমানের সঙ্গে কোনো আমল করবে, আল্লাহ তাআলার কোনো হুকুমকে সে পুরা করতেছে ইমানের সঙ্গে। তো বলে যে তখন সে এই আমলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজর ও সওয়াব পাবে। এমনি ভাবে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, বলে যে এই আমলের দ্বারা আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এই আমলের উপরে সে ওয়াদা পুরা হওয়া, বলে এইটাও সম্পর্ক রাখে ইমানের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, যে সে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন কতখানি করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এই সমস্ত ওয়াদার কথা আলোচনা করা হইত। তো বলে যে এক কিসিমের লোক, তারা তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ওয়াদাগুলির উপরে, কথাগুলির উপরে ইয়াকিন করত, আরেক কিসিমের লোক তারা এটার উপরে ইয়াকিন করত না। মুনাফিকরা ইয়াকিন করত না, ইমানদাররা এটার উপরে ইয়াকিন করত। এক ধরনের লোক তারা ওয়াদার কথা তো শুনত কিন্তু তারা দুনিয়াতে অবস্থা হিসাবে চলত, অবস্থা দেখত, তারা চিন্তা করত যে এইরকম পরিস্থিতি, এরকম অবস্থা, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা কি করে পুরো হবে। যেমন বর্তমান যুগে আমরা চিন্তা করে থাকি যে সাহাবাদের জমানায় যে সমস্ত ওয়াদার কথা বলা হয়েছে ওই সমস্ত ওয়াদা এই জমানায় যেখানে অ্যাটমিক শক্তি, বিভিন্ন ধরনের আসবাব দুনিয়ার, বলে যে এই সমস্ত দুনিয়ার পরিস্থিতি, এই পরিস্থিতিতে, এই অবস্থাতে আল্লাহ তাআলার সেই ওয়াদা কি করে পুরো হবে, আমাদের ইয়াকিন হইতে চায় না। তো মেরে মহতরম দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ধরনের লোক ছিল, তারা ওয়াদার কথা শুনত কিন্তু তারা এই কথা বলতো যে আল্লাহ এবং আল্লাহর রসূল আমাদের সঙ্গে যে সমস্ত ওয়াদা করতেছেন এই সমস্ত ওয়াদার কোনো হাকিকত নাই, এই সমস্ত ওয়াদা তো ধোকাই ধোকা, তারা এই কথা মনে করত। আর এক ধরনের লোক মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মধ্যে ছিল, যে তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত ওয়াদাকে ইয়াকিন করতেন। বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বলতেছিলেন যে তোমরা একদিন হীরা শহর জয় করবে, হীরা শহর পারস্যের একটা শহর, এই শহরকে তোমরা জয় করবে। আর এই শহর যখন তোমরা জয় করবে তো একজন মহিলা যে ওই এলাকার সর্দারের মেয়ে এবং বড় মালদার ধনী মেয়ে শাইমা বিনতে বুখাইলা, বলে যে সে একটা সাদা খচ্চরে আরোহণ করে কালো চাদর পরে সে শহর থেকে বের হয়ে আসবে। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেন যে একজন নতুন মুসলমান, অল্প কয়েকদিন হয়েছে সে মুসলমান হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত ছিলেন হযরত হুনাইম রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ওই খচ্চরে সওয়ার মহিলা আপনি আমাকে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওই মহিলা তোমার হয়ে গেল। তো কথা এখানে শেষ হলো, ওই সাহাবা ইয়াকিন করে রাখলেন যে এরকম তো হবেই হবে, আল্লাহ রসুল যখন বলছে তো এটার উপরে এমন ইয়াকিন যে এটা অবশ্যই ঘটবে। তো বলেন যে পরবর্তীকালে উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের আমলে অথবা অন্য কোন খলিফার খেলাফত আমলে যখন ওই শহর জয় হইল, তো ওই শহর যে সাহাবাদের জামাত জয় করলেন তাদের মধ্যে ওই হযরত হুনাইম রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন। বলেন যে তিনি তাকে তাকে থাকলেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছিলেন, যে কথা বলছিলেন সেই কথা কখন ঘটে। তো দেখলেন যে সত্যি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুলিয়া বয়ান করেছিলেন, যেই অবস্থা বয়ান করেছিলেন, ঠিক ওই রকমই অবস্থায় একজন মহিলা শহর থেকে বের হয়ে আসতেছে। তিনি দৌড়ে যায় ওইটাকে কবজা করলেন আর তিনি ঘোষণা দিলেন, বলে যে এই খচ্চরে আর ওই তো মহিলা, বলে এটা তো আমার। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলেন যে এখনো গনিমতের মাল বন্টন হয় নাই, তো তুমি এর আগে কি করে একথা দাবি করো। তো তিনি বললেন যেদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর জয় হওয়ার কথা বলছিলেন সেদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার কথা বলছিলেন, তো আমি সেদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলাকে, এই মহিলার জন্য দরখাস্ত করেছিলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে দিছিলেন। তো তারা এইরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করতেছেন সেই ওয়াদার উপরে ইয়াকিন করতেছেন, আল্লাহ এবং আল্লাহর রসূলের ওয়াদার উপরে ইয়াকিন। বলে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের দিলের মধ্যে এটার ইয়াকিন পয়দা হইতেছিল। তো এই জন্য বলেন যে ভাই ইমান ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের কিছু ওয়াদার উপরে ইয়াকিন হবে না, এই জমানায় ইমানের দুর্বলতা আর কমজোরির কারণে আমাদের দিলের ভিতরে এই খেয়াল আসে যে এইরকম পরিস্থিতিতে এইরকম অবস্থার মধ্যে সেই সাহাবাদের জমানার ওয়াদা কি করে আল্লাহ তাআলা পুরা করবেন, কিভাবে পুরা হবে না? মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই জমানায় শুধু নয়, কিয়ামত পর্যন্ত যে কোনো জমানায় আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, যেরকম আল্লাহ তাআলা বলছেন ওরকমই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে যখন এটার উপরে আমরা ইয়াকিন করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করব। এখন হলো যে ইয়াকিনের কমজোরি, কিন্তু হুকুম পুরা করতেছি ইয়াকিন হইতেছে না, ইয়াকিন হইতেছে না যে আল্লাহ তাআলা আল্লাহর রসুল যে ওয়াদা করছিলেন সেই ওয়াদা পুরা হইতে পারে, এইটার ইয়াকিন হইতেছে না। যদিও আমরা হুকুম পুরা করতেছি, নামাজ পড়তেছি, বিভিন্ন রকমের শরীয়তের হুকুমের উপরে আমরা চলতেছি, কিন্তু আমাদের ইয়াকিনের অভাব, এই জন্যই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয় না। আল্লাহ তাআলার ওয়াদা আমলের উপরে, আল্লাহ তাআলার ওয়াদা পুরা হওয়ার জন্য শর্ত হইল ইমান আর ইয়াকিন। এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই আমলের উপরে ইখলাস পয়দা হওয়া, রিয়াকারি পয়দা না হয়, শেরেক পয়দা না হয়। একজন সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহর রাস্তায় যায়, তো সে কথা নিয়ত, সে একজনে একটা আমল করে, নেক আমল করে, আর সে কথা পছন্দ করে যে লোকেরা তাকে এই নেক আমল করতে দেখুক, অর্থাৎ নেক আমল করতে দেখলে মানুষ তাকে নেক আমল করনেওয়ালা বুজুর্গ মনে করবে, এরকম সে পছন্দ করে যে সে যখন কোনো নেক আমল করে তো লোকেরা তাকে দেখুক এই নেক আমল করতে। তো এই ব্যক্তির কি হবে? রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন। হুজুর আকরাম সাল্লাহ ইসলাম কিছু সময় চুপ থাকলেন, ওয়াহী নাজির হইল। তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওয়াহী নাজির হওয়ার পরে বললেন যে না, প্রত্যেক আমলকে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটার মধ্যে কাউকে শরীক করা চলবে না। তার মানে হলো যে আমি যখন আমল করি আর আমি এই কথা মনে মনে করি যে লোকেরা আমাকে এই আমল করতে দেখুক, তো এটা রিয়াকারি, এটা আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে শরীক করা হলো। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা জানেন, তো আল্লাহ তাআলার জন্য প্রত্যেক আমলকে করা এটাও ইমানের উপরে নির্ভর করে। মানুষ যে পরিমাণ ইমান তার শক্তিশালী হয় সেই পরিমাণ সে তার আমলের মধ্যে রিয়াকারি থেকে বাঁচতে পারে। আর ইমান ইমান দুর্বল ইমানই ইমানের দুর্বলতার কারণেই আমলের মধ্যে রিয়াকারি আসে, ইমানের দুর্বলতার কারণেই আমলের মধ্যে রিয়াকারি আসে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই ইমানকে বানানো, ইয়াকিনকে বানানো অত্যন্ত জরুরি, কি ইমান ছাড়া এই আমলের মধ্যে এই চার জিনিস হাসিল হবে না। আমলের উপরে জমাও হাসিল হবে না, এই আমলের উপরে আজর সওয়াবও মিলবে না, এই আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদাও পুরা হবে না, এবং এই আমলের মধ্যে ইখলাসও থাকবে না, আল্লাহকে রাজি করার এই জজবাও থাকবে না, বরং এইটাও এই আমলটার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরক হয়ে যাবে। সেই জন্য এই চার জিনিস, এই সবটা হাসিল হওয়ার রাস্তাই হল এই যে মানুষ ইমানকে শক্তিশালী করে, ইমান আর ইয়াকিনকে বানায়।
আল্লাহ রাব্বুল ইজ্জত কি কুদরত সে বরাহরাত ইস্তিফাদা বরাহরাত ইস্তিফাদা মুমকিন নাই হে জব তক কায়নাত কি তমাম শক্লো কা দিল সে ইয়াকিন না নিকলে। ফির সমাতে থে আল্লাহ কি কুদরত সে ইস্তিফাদে কে লিয়ে কায়নাত কা ইয়াকিন নিকলনা শর্ত হে। হামারি মুশকিল ইয়ে হে কি হামনে আমল ও সবব ইন দোনো কো ইয়াকিন মে জমা কিয়া হুয়া হে, বলকে আমল সে কামিয়াবি কা ইয়াকিন কমজোর হে, শক্লো সে কামিয়াবি কা ইয়াকিন মজবুত হে। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, ইসকি মশক ইস তরহ হোগি কে আমল কি তরফ বুলাও তমাম কায়নাত কে মুকাবলে মে, জব তক আমল কি তরফ দাওয়াত কায়নাত কে নকশোঁ কে ইনকার কে সাথ না হোগি, উস ওয়াক্ত তক ইয়াকিন শক্লো সে হুকমো কি তরফ নাহি ফিরেগা। ইসলিয়ে ইয়ে বাত ইয়াদ রাখো কে হামারে কাম কা ইমতিয়াজ ইয়ে হে কে হাম আমাল কি তরফ কায়নাত কে নকশোঁ কে মুকাবলে মে বুলাবেঙ্গে। ইস তরিকে সে দাওয়াত দেনে মে বড়ি রুকাওটে পেশ আবেঙ্গি। দেখো মেরে দোস্তো আজিজো, হর নবী কি দাওয়াত মে সে রুকাওট পেশ আই কে উস নবী কা আল্লাহ কে আমানে কি তরফ বুলানা নকশোঁ কে মুকাবলে মে থা, ساری نبی سے لڑائی قوموں کی اسی بنیاد پر تھی کہ جتنی شکلیں ہم بنائے ہوئے تھے مسائل کے حل کے لیے, تم ان ساری شکلوں کے مقابلے میں توحید کی دعوت دیتے ہو اور ان ساری شکلوں کے مقابلے میں عمل سے کامیابی کے یقین کی دعوت دیتے ہو. جب اس طرح دعوت دی جائے گی تو ہمارا یقین شکلوں سے عمل کی طرف پھرے گا. اس کام کا امتیاز ہے کہ اللہ کی قدرت سے فائدہ اٹھانے کے لیے کائنات کے یقین نکلنا شرط ہے. اس کے لیے ہمیں اعمال کی طرف کائنات کے مقابلے میں دعوت دینی ہوگی. اس لیے سب سے پہلا کام یہ ہے کہ نماز کی طرف بلاؤ تمام کائنات کے نقشوں کے مقابلے میں. لا الہ الا اللہ محمد رسول اللہ کا خلاصہ ہی یہ ہے کہ کرنے والی ذات صرف اللہ کی ہے اور اس کے کرنے کے ضابطے صرف محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں. کائنات اللہ کے کرنے کا نہ کبھی ضابطہ رہا ہے نہ قیامت تک کبھی ضابطہ رہے گا. ضابطہ اللہ کا دین ہے. سب سے پہلے ہم اعمال کی طرف دعوت دیں تمام کائنات کے نقشوں کے مقابلے میں. اس سے ہمارا یقین شکل و حکموں کی طرف پھرے گا. اعمال کی قیمت قائم ہوگی. عمل کی قیمت یقین سے قائم ہوتی ہے. جس چیز کا یقین ہوگا اس کی قیمت معلوم ہوگی, جس کا یقین نہ ہوگا وہ چیز بے قیمت ہوگی. ہم نماز کی سب سے پہلے قیمت قائم کریں. یہ ہماری پہلی کوشش ہوگی کہ چل پھر کر نماز کی طرف بلاؤ تمام کائنات کے نقشوں کے مقابلے میں. اپنی نماز کو یقینی بنانے کے لیے سب سے پہلے نماز کو کائنات کے مقابلے میں یقینی ہونے کی دعوت دو. اس کے بعد اپنی نمازوں پر ظاہر کے اعتبار سے مشق کرو. لمبے لمبے رکوع کی, لمبے لمبے سجدے کی, لمبے لمبے قومے کی, خوب اللہ کے راستے میں نکل کر مشق کرو. اپنی نماز کا قائم ہونا سارے دین کا قائم ہونا ہے. دیکھو میرے دوستو عزیزو, دین کا ہر شعبہ بگڑا ہوا ہے اس لیے کہ نماز بگڑی ہوئی ہے. حدیث میں آتا ہے الصلاۃ عماد الدین, نماز دین کا ستون ہے. ستون وہ ہوتا ہے جس پر عمارت قائم کی جائے. جس عمارت کا ستون ٹیڑھا ہو اس وہ عمارت کے بھی قائم نہیں رہ سکتی. حدیث میں آتا ہے کہ نماز دین کا ستون ہے, جس نے اس کو درست کیا اس نے اپنے سارے دین کو درست کر لیا. من اقامہا فقد اقام الدین, جس نے نماز کو درست کیا اس نے سارے دین کو درست کر لیا. جو نماز کو بگاڑے گا وہ سارے دین کو اٹھائے گا. اس لیے میرے بزرگ دوستو عزیزو, نماز پر سب سے پہلی مشق ہم یہ کریں کہ اس کے رکوع میں, سجدے میں, قومے میں, قائدے میں اطمینان کی عادت ڈالیں. حدیث میں آتا ہے جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہ رکھے اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. میں کیا عرض کروں, ہماری طبیعتیں اب یہ بن گئی جلدی جلدی نماز پڑھ لو گشت کرنا ہے, جلدی جلدی نماز پڑھ لو پھر بیان کرنا ہے, جلدی جلدی نماز لمبے لمبے بیان اور تہجد کی سے غفلت. دیکھو حضور اکرم صلی اللہ علیہ وسلم کی دن بھر کی تھکا دینے والی محنت کہ آپ دن بھر کی محنت سے چور چور ہوئے ہوئے اتنی تکان کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم تہجد میں لمبے لمبے اتنے لمبے سجدے آپ فرماتے ہیں کہ عائشہ رضی اللہ تعالی عنہ سے مرتبہ یہ سمجھی کہ آپ کی نماز سے وفات ہو گئی. اتنا لمبا سجدہ عائشہ نے اس سے پہلے کبھی نہیں دیکھا تھا. حضرت عائشہ رضی اللہ عنہ اٹھ کر آپ کا انگوٹھا ہلایا تو آپ کے انگوٹھے میں حرکت, آپ انگوٹھے کو حرکت دی, سمجھ گئے حضرت عائشہ کہ آپ زندہ ہیں. اور حضرت عائشہ سمجھی تھی کہ آپ کی روح قبض کر لی گئی ہے سجدے کی حالت میں. دن بھر کی تھکا دینے والی محنت کے بعد آپ اتنا لمبا قیام کرتے تہجد میں کہ آپ ایک پیر اٹھاتے ایک رکھتے. اللہ نے فرمایا واہ, اس کا معنی ہے نبی جی دونوں پیر نماز میں جمع کر رکھیے, پیروں کو حرکت نہ دیجیے. ہم نے قرآن اس نازل نہیں کیا آپ پر کہ آپ مشقت سے پڑ جائیں. آپ کو حکم ہے دن بھر کی محنت سے آپ فارغ ہو جائیں تو اپنے آپ کو عبادت میں تھکاویں. فرخت فنفخ، کہ جب فارغ ہو جائیں آپ دعوت کے عمل سے تو اب تھکائے اپنے آپ کو نماز میں. وَإِلَىٰ رَبِّكَ فَرْغَبْ، کہ جب تھک دعوت کی تکان کے بعد اپنے آپ کو عبادت سے تھکاویں، اب آپ اللہ کی طرف متوجہ ہوں دعا کے ذریعے. دعوت، عبادت اور دعا، ان تینوں کاموں کو اس طرح جوڑا گیا ہے. ہم دعوت دینے کے بعد آرام کرتے ہیں کہ تھک گئے کام کر کے اب آرام کرو، حالانکہ دعوت کی تکان کے بعد عبادات سے تکان ان کی اترتی ہے جو دعوت کے ذریعے عبادات سے غذا لیتے ہیں. مولانا الیاس صاحب فرماتے تھے کہ جب تک نماز غذا کا کام نہ دینے لگے اس وقت تک کانٹا سی لگتی ہے. ہم دن بھر کی تکان دعوت کے بعد اپنے آپ کو عبادت میں تھکاویں. دیکھو میرے دوستو، آج جو سنا ہے، مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ ایک جماعت کے ساتھ میوات تشریف لے گئے، حضرت صبح سے لے کے ظہر تک کشتوں میں، محنت میں، دعوت میں لگے رہے. ظہر کا وقت ہوا، کھانے کا کوئی تذکرہ نہیں، حضرت پھر اصل تک لگے رہے. عشاء کی قریب کہیں جا کے ایک جگہ قیام فرمایا، مشورہ کیا کہ بھئی بتاؤ کیا کرنا ہے. بڑے بڑے علماء حضرت کے ساتھ تھے سفر میں، ایک عالم رائے دی کہ حضرت جلدی جلدی نماز پڑھ لیں، پھر اطمینان سے کھانا کھائیں گے. مولانا علی فرمایا کہ ہائے ہائے ہائے، نہیں ایسا نہیں ہے، بلکہ جلدی جلدی کھانا کھاؤ پھر اطمینان سے نماز پڑھو. جو کام اطمینان سے کرنے کا تھا اس کو جلدی جلدی کر لو، جو کام جلدی جلدی کرنے کا تھا اسے اطمینان سے کرنا چاہتے ہیں. ہم غور کریں کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی دن بھر کی تھکا دینے والی محنت کے بعد پھر آپ کی نماز ایسی تھی. حضرت عائشہ رضی اللہ عنہ نے عرض کیا کہ آپ کے سارے گناہ معاف ہو چکے ہیں اگلے پچھلے، پھر آپ اتنی محنت کیوں کرتے ہیں؟ آپ نے فرمایا افلا اکون عبدا شکورا، کیا میں اللہ کا شکر گزار بندہ نہ بنوں؟ میرے دوستو، عزیز و بزرگو، ہم دن بھر کی محنت میں اس وقت تک کامیاب نہیں ہو سکتے جب تک خلوتوں میں اللہ کی ذات کے ساتھ اپنے تعلق کو نہ بڑھانے. ایک محنت دن میں کرنی ہوگی مخلوق پر، اور ایک رات کی عبادت سے اللہ سے ہدایت کو مانگنا بھی ہوگا، اور اپنے آپ کو عبادات کے ذریعے اللہ کا خوف اور اللہ کا تعلق اپنے اندر پیدا کرنا ہوگا. بہت ضروری بات میں عرض کر رہا، ہم سمجھتے ہیں کہ ہم نے بڑا کام کر لیا، حالانکہ عبادات اللہ کے تعلق کا مظہر ہے. عبادات اللہ کے تعلق کا مظہر ہے. دعوت عبادات میں کمال پیدا کرنے کا ذریعہ ہے، لیکن عبادت اللہ کے تعلق کا مظہر ہے. اللہ کو دیکھتے ہوئے عبادت کرنے کا جو موقع ہے وہ عبادت ہی ہے. سب سے زیادہ قرب کا موقع نماز ہے، اس لیے ہم پہلی مشق نماز پر اس کی کریں کہ اس کا قومہ، رکوع، سجدہ اطمینان کے ساتھ ادا کریں. میرے دوستو، بزرگو، عزیزو، کسی مسلمان سے اس کا تصور نہیں کیا جا سکتا کہ وہ نماز چھوڑ دے، کیونکہ کفر اسلام کے درمیان فرق ہی صرف نماز کا ہے. سارا مجمع یہ عہد کرے کہ نماز کے وقت کے ساتھ با جماعت مسجد میں ادا کریں گے. عبداللہ بن مسعود رضی اللہ عنہ سے پوچھا گیا کہ جو شخص جمعہ کی اور جماعت کی نماز میں مسجد میں نہ آئے، چاہے اپنے گھر پہ پڑھ لے، اس کے بارے میں آپ کیا فرماتے ہیں؟ فرمایا وہ شخص جہنمی ہے. فرمایا وہ شخص جہنمی ہے جو جماعت کی نماز میں شریک نہ ہو. اس لیے میرے بزرگ دوستو، عزیزو، عام منافق کے مجال بھی نہیں تھی کہ وہ جماعت کی نماز چھوڑ دے. اس لیے ہم نماز با جماعت مسجد میں نماز با جماعت ادا کریں. نماز اسلام میں نماز کا درجہ ایسا ہے جیسا انسان کے جسم میں اس کے سر کا درجہ ہے. اگر کوئی عضو کاٹ دیا جائے انسان باقی رہ سکتا ہے، سر کاٹ دیا جائے تو باقی نہیں رہ سکتا. بالکل یہی فرمایا گیا کہ اسلام میں نماز کا درجہ ایسا ہے جیسا انسان کے جسم میں اس کے سر کا درجہ ہے. اس لیے پہلی مشق یہ ہے کہ نماز کے ظاہر کو درست کرو. حدیث میں آتا ہے کہ جو شخص نماز کو بگاڑ کر پڑھتا ہے میلے کپڑے کی شکل میں یہ نماز اس کے منہ پر دے کر ماری جاتی ہے. اس لیے بڑی سخت وعیدیں ہیں کہ عبداللہ بن مسعود اور ابن عباس رضی اللہ عنہما فرماتے ہیں کہ جس شخص کی نماز ایسی بگڑی ہوئی ہو کہ اس کو منکرات سے نہ روکے ایسے شخص کو اس کی نماز اللہ سے دور کرتی رہتی ہے. نماز تو اللہ کے قرب کا سب سے بڑا سبب ہے. اس لیے نماز کو قائم کرو کہ نماز کا قائم کرنا سارے دین کو قائم کرنا ہے. ایک مشق نماز پر یہ کرو کہ نماز میں اللہ کا دھیان ارادہ لاؤ. اللہ کو دیکھتے ہوئے میں نماز پڑھ رہا ہوں. اعلیٰ درجہ یہی ہے ان تعبد اللہ کانک تراہ کہ نماز اس طرح پڑھ گویا تو اللہ کو دیکھ رہا ہے. اتنا اگر حاصل نہیں ہے تو اتنی بات تو یقینی ہے, اس سے نیچے کا کوئی درجہ نہیں ہے کہ بے شک اللہ ہمیں دیکھ رہا ہے. تیسری مقصد نماز میں یہ کرو کہ نماز سے ہی مسائل کو حل کروائیں. میرے بزرگ دوستو عزیزو, اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے, وعدے حکموں کے ساتھ ہیں. نماز سے ہی مسائل کو حل کرواؤ. جب بھی کوئی حاجت پیش آ جائے زمین و آسمان کے درمیان, کوئی مسئلہ پیش آ جائے چاہے وہ زمین و آسمان کے نظام سے متعلق ہو, چاہے وہ میرے اپنے جسم کی ایک ادنا حاجت ہو, ہمارا سب سے پہلے خیال نماز کی طرف جائے. حاجتوں کو ہم نے اسباب پر ایسا تقسیم کر دیا ہے کہ عمل کا تو خیال ہی نہیں آتا. جب اسباب سے تنگ آ جاتے ہیں تو پھر سمجھتے ہیں کہ اب عمل کیا جائے تاکہ عمل کی برکت سے کام ہو جائے. اسباب کی طرف پہلے چلنا اللہ کے غیر کی طرف جانا ہے, اعمال کی طرف پہلے چلنا اللہ کی ذات کی طرف چلنا ہے. ہمیں ہر حاجت میں سب سے پہلے اللہ کی طرف چلنا ہے. اللہ کے راستے میں نکل کر اس کی خوب دعوت دیجو اور اس کی خوب مشق کرو. یہ طے کر لو کہ آج کی بات حاجت پیش آئے گی, ہم سب سے پہلے قدم نماز کی طرف اٹھائیں گے. حضرت صلی اللہ علیہ وسلم کو جب کوئی امر پیش آ جاتا آپ سب سے پہلے نماز کی طرف پڑھتے. آپ کے صحابہ کا معمول تھا جب کوئی امر پیش آ جائے سب سے پہلے نماز کی طرف. آندھی چلتی تھی وہ یہ نہیں دیکھتے تھے کہ ماہر موسمیات کیا کہتے ہیں, بارش بند ہو تو وہ یہ نہیں جانتے کہ ماہر موسمیات. میرے دوستو عزیزو, نظام کائنات کو اصل سمجھنا یہی اندر کا شرک ہے. نہیں, نظام کائنات اصل نہیں ہے, نظام احکامات اصل ہے. اللہ کی ذات عالی سے جب چاہو بارش دو, جب چاہو بارش کو رکواؤ. حضور اکرم صلی اللہ علیہ وسلم خطبہ دے رہے جمعہ کا, صحابی نے سامنے سے آ کر عرض کیا کہ یا رسول اللہ بارش بند ہوئی ہے, بارش کروا دیجئے. آپ نے دعا فرمائی. حضرت فرماتے تھے یہ دعائیں صرف نبیوں کے زمانے تک کے لیے نہیں ہیں, یہ دعائیں صحابہ کے زمانے تک کے لیے نہیں ہیں. دعا کو جوڑا کیا ہے اعمال کے ساتھ. ظاہر کے خلاف ہونا ان کی خصوصیت نہیں ہے بلکہ اعمال کی خصوصیت ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, قیامت تک امت کے ساتھ, امت کی مدد کا جو وعدہ ہے وہ اعمال کے ساتھ ہے. ہم اللہ کی ذات عالی سے براہ راست فائدے اٹھانے کے راستے پر آویں. اس لیے یاد رکھو کہ عبادات کو جوڑا گیا ہے, دعا کو جوڑا گیا ہے عبادات کے ساتھ, اسباب کے ساتھ دعاؤں کو نہیں جوڑا گیا. کہ سب بھی اختیار کرو پھر دعا کرو, یہ کہیں نہیں ملے گا. ایاک نعبد ویاک نستعین, اے اللہ تیری عبادت کرتے ہیں تجھ سے مدد لیتے ہیں. دعاؤں کو جوڑا گیا ہے عبادات کے ساتھ, ہم نے دعاؤں کو جوڑ لیا ہے اسباب کے ساتھ. اسباب کے ساتھ دعائیں کہیں نہیں جوڑی گئیں, اسباب کے ساتھ دعائیں کہیں نہیں جوڑی گئیں. دعاؤں کو جوڑا گیا ہے عبادات کے ساتھ, ہم نے دعاؤں کو جوڑا ہوا ہے اسباب کے ساتھ. کہ اسباب پورے کرو پھر اللہ سے دعا کرو, نہیں, بات یہ نہیں ہے. بلکہ بات یہ ہے کہ حکم پورا کرو, حکم پورا کرو, اللہ کے سامنے عمل پیش کرو, پھر دعا مانگو. اس نے فرمایا الدعاء مخ العبادات، کہ ساری عبادات کا خلاصہ ہے دعا، کہ دیکھو کہ اللہ کی ذات سے لینے پر یہ عبادت ہمیں کتنا لائی، یہ ہے اللہ کے تعلق کی علامت کہ عبادت سے اللہ کا تعلق اگر پیدا ہوا ہے تو دعا پر آئے گا، اور اگر عبادات سے اللہ کا تعلق پیدا نہیں ہوا تو اللہ کے غیر کی طرف حاجت لے کے جائے گا. اس لیے میرے بزرگ دوستو عزیزو، ایک مسئلہ ہمیں اس کی کرنی ہے کہ نماز سے ہی مسائل کو حل کروا.
میرے محترم دوستو بزرگو، مولانا جی قدرت تھیکے، اللہ پاکر قدرت تھیکے سراسری فائدہ حاصل کرار طریقہ ہلو جے اعمالر دارا، اعمالر دارا اللہ پاکر قدرت تھیکے سراسری فائدہ حاصل کرا جابے، دنیار کونو اسبابر دارا اللہ پاکر قدرت تھیکے فائدہ حاصل کرا جابے نا، برن اعمالر دارا اللہ تعالی قدرت تھیکے فائدہ حاصل کرا جابے. ای جنو بولن جے ہمارے ای محنتر مدے ادیشہ ہلو যে মানুষকে আমালের দিকে, উম্মতকে, মুসলমানকে আমালের দিকে দাওয়াত দেওয়া, তাকে আমালের দিকে আনা, জাহিরি আসবাব থেকে তাকে উঠে আমালের দিকে আনা. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজ আমরা এই কথা মনে করি যে আসবাব তৈরি করব, তো আল্লাহ পাক এটার উপরে আমাকে দিবেন, তো আসবাবের লাইনে মেহনত চলতেছে. অথবা মনে করে যে আমলও হোক আসবাবও হোক, আমল আসবাব দুইটা একত্রে আমরা জমা করব, সমন্বয় করব, তো আল্লাহ তাআলা আসবাবের মধ্যে আমাকে দিবেন, আসবাবের উপরে আল্লাহ তাআলা আমাকে দিবেন. তো মেরে মহতরম দোস্ত উনি বলেন যে আসবাবের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই এবং আসবাবের সঙ্গে আল্লাহ তাআলার দেওয়ার কোনো সম্পর্ক নাই. আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার সম্পর্ক কোনো আসবাবের সঙ্গে নাই, বরং আল্লাহ তাআলার কুদরত থেকে সরাসরি ফায়দা হাসিল করার সম্পর্ক হইল আমলের সঙ্গে. সেই জন্য মেরে মহতরম দোস্ত আমাদেরকে দাওয়াত দিতে হবে আসবাবের মোকাবেলায় আমলের দাওয়াত দিতে হবে. সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে আসছিলেন, তারা এই আমলের দাওয়াতকেই নিয়ে আসছিলেন, আর এই জন্যই তারা বাধার সম্মুখীন হয়েছে. মানুষ তাদের আসবাব তৈরি করে রাখছে এবং তাদের ইয়াকিন হল আমাদের এই আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন. সেখানে নবী দাওয়াত দিতেছেন যে না, তোমাদের এই আসবাব, তোমাদের এই আসবাবের দ্বারা কিছু হবে না, যা কিছু আল্লাহ পাকের তরফ থেকে হবে সেটা আমালের উপরে হবে. তো কাজী তারা যে সমস্ত মূর্তি, যে সমস্ত দেব দেবতার পূজা করে, এইগুলির মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছ থেকে নিবে, অথবা তারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য বিভিন্ন লাইনে তাদের মেহনত, তাদের ধারণা হলো যে এইটার উপরে, এইটার মাধ্যমে আমার জিন্দগির জরুরত পুরা হবে এবং আমার সমস্যাগুলির সমাধান হবে. এইটার মোকাবেলায় নবীরা দাওয়াত দিতেছেন যে তোমাদের এই সমস্ত ব্যবসা বাণিজ্য, তোমাদের এই দুনিয়ার জাহিরি নকশা, দুনিয়ার এই সমস্ত আসবাবপত্র, আর দুনিয়াতে যা কিছুই যে কোনো সৃষ্টি থেকে তোমরা যে কোনো ধারণা করতেছ, বলে যে এইটার দ্বারা কিছুই হবে না, হবে তো একমাত্র আমার দ্বারা, কাজেই তোমরা আমল বানাও. নবীদের দাওয়াত তো আমলের ছিল আসবাবের মোকাবেলায়, আর এই আসবাবের মোকাবেলায় যখন আমলের দাওয়াত দিচ্ছেন, সব নবীরা এই দাওয়াতের ময়দানে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং তাদের মোকাবেলা করা হয়েছে. বলে বলে কি, আমরা আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী থেকে এইভাবে কাজ করে আসতেছি, এইভাবে আমাদের দুনিয়ার জরুরত পুরা হইতেছে, এইভাবে আমাদের দুনিয়ার হাজত পুরা হইতেছে, আর উনি নতুন কথা নিয়ে আসছেন আর উনি বলতেছেন যে তোমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী থেকে এই যা কিছু তোমরা দুনিয়ার নকশা সাজাইছ আর এটার উপর তোমরা ইয়াকিন করতেছ যে এটার দ্বারা হবে, এটার দ্বারা হবে না, এটার দ্বারা হবে না, আমি যে দাওয়াত নিয়ে আসছি সেই দাওয়াতকে কবুল করো. সে দাওয়াত কি? বলে যে তোমরা আমল বানাও, তো এই আমলের উপরে আল্লাহ পাক তোমাদেরকে দিবেন. আল্লাহ তাআলার ওয়াদা আমলের উপরে, আল্লাহ তাআলার কুদরত আমলের সঙ্গে, তোমাদের এই সমস্ত জাহিরি আসবাবের সঙ্গে আল্লাহ পাকের কোনো কুদরত এবং ওয়াদা নেই. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজ এই কথাই মনে করা হইতেছে. আমভাবে সাধারণভাবে মানুষ মনে করে যে আমি একটা দোকানদারি দিলাম, আমি একটা চাকরি করি, আমি একটা দুনিয়ার কোনো আসবাবকে এখতিয়ার করি, তো এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দিবেন. একজন জমিদার, সে তার জমিনের লাইনে মেহনত করে, ক্ষেত কৃষি করে, ফসল করে, এই সব মেহনতকে সে পুরা করে, পুরা করার পরে সে মনে করে, সে ধারণা করে যে এখন আল্লাহ তাআলা এই জমিনের মাধ্যমে আমাকে রুজি দিবেন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জমিনের মেহনতের মাধ্যমে রুজি দিবে না, ব্যবসার মেহনতের মাধ্যমে রুজি আসবে না, আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে না, মেরে মহতরম দোস্ত বুঝব আল্লাহর কাছ থেকে নিবার রাস্তাই হলো আমালের জরিয়া, আমালের মাধ্যমে নাও, তুমি আমল বানাও, আমল পেশ করো, তো ওই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত আমাদের এই তবলিগের মেহনতের মধ্যে দাওয়াত হলো পুরা দুনিয়াকে, সমস্ত মুসলমানকে, সমগ্র মানব জাতিকে, যে তোমরা যে সমস্ত দুনিয়ার আসবাবের উপরে ইয়াকিন করে বসে আছো যে এই সমস্ত আসবাবের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিবে, এটা থেকে তোমরা ফিরো, আমালের উপরে ইয়াকিন করো, আমালকে বানাও। তো আমলের উপরে ইয়াকিন না হওয়ার কারণে আজ দুনিয়ার আসবাবের উপরে মেহনত দিতেছে, আমলের উপরে কোনো মেহনত হইতেছে না, আমলকে দুর্বল করে রাখছে, আমলকে যেমন ইচ্ছা তেমন করতেছে, কিন্তু সেটা দুনিয়ার আসবাবের উপরে পুরাপুরি মেহনত করে ওইটাকে খুব সাজাইতেছে, আমলকে সাজাইতেছে না। আমলের মূল্য দিলের মধ্যে নাই, আসবাবের মূল্য তার দিলের ভিতরে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব যে সব জায়গায় আমাদের এই মেহনত হলো যে মানুষকে তার আসবাবের উপর থেকে, আসবাবের মোকাবেলায় আমলের উপরে আনার জন্য তাকে দাওয়াত দিতে হবে। বলে যে ভাই আসবাব দ্বারা হবে না, আল্লাহ থেকে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার উদ্দেশ্যই হলো এই যে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এবং আল্লাহ তাআলা করার যে নিয়ম, আল্লাহ তাআলার দেওয়ার যে নিয়ম, আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই, আল্লাহ তাআলা আমাকে দেখ, এটার জন্য আল্লাহর কি নিয়ম, আল্লাহর কি নিজাম? মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার নিজাম আর নিয়ম হলো এই যে তুমি আমল পেশ করো তো আমি এই আমলের উপরে তোমাকে দিব। আমল কি হবে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখাইছেন, যে আমল নিয়ে আসেন, বলে ওই আমল তৈয়ার করো। তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমলকে তৈয়ার করবে তো আল্লাহ তাআলা ওই আমলের উপরে নিজে আল্লাহ তাআলা তোমাকে দিবেন। তোমার জাহিরি আসবাবের উপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, কারণ আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা তার হুকুমের সঙ্গে সংযুক্ত। যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য পুরা হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক, আল্লাহর ওয়াদার সঙ্গে আল্লাহ পাকের কুদরত লাগা আছে। তো কাজেই যখন বান্দা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো ওইটার সঙ্গে সংশ্লিষ্ট যে ওয়াদা আছে সেই ওয়াদা পুরা হয়ে যাবে, আল্লাহ পাকের কুদরত ওইখানে লাগবে, এবং আল্লাহ পাকের কুদরতে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে। এই জন্য পুরা দুনিয়াকে, সমস্ত মেরে মহতরম সকলকে আমাদের এই মেহনতের মধ্যে প্রধান জিনিস হলো, বলে যে ভাই আসবাব থেকে মানুষকে, আসবাবের মোকাবেলায় মানুষকে আমলের দাওয়াত দাও, আসবাবের ইয়াকিন মানুষের দিলের মধ্যে পয়দা হয়ে আছে, এইটাকে দিলের ভিতর থেকে বাহির করো, এবং আমলের ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা করো। বলে যে ভাই আল্লাহ পাকের কুদরত থেকে তুমি কখনোই ফায়দা হাসিল করতে পারবে না, আল্লাহ পাকের ওয়াদা কখনোই তোমার জন্য পুরা হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে এই দুনিয়ার জাগতিক জিনিসের ইয়াকিন তোমার দিলের মধ্যে বিন্দুমাত্র থাকবে। এই জন্য সর্বপ্রথম দিলকে দুনিয়া সব জিনিস থেকে, জিনিসের ইয়াকিন থেকে দিলকে প্রথম খালি করতে হবে। যে দুনিয়ার যত জিনিস আমি দেখতেছি আর আমার চোখে দেখা জিনিস, এটা থেকে এটা হয়, এটা থেকে ওইটা হয়, বলে যে এইটাকেও অস্বীকার করতে হবে, এটাকেও ইনকার করতে হবে, না আমার চোখ ভুল দেখছে, আমি যা দেখতেছি ভুল দেখতেছি, দুনিয়ার কোনো জিনিস থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়, এবং আল্লাহ থেকে হওয়ার নিয়ম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমাল। আর এই আমলের মধ্যে সবচেয়ে প্রধান আমল হইল নামাজ। এই জন্য নামাজ বানাও, নামাজকে তৈয়ার করো তুমি, যেই নামাজের উপরে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, যেই নামাজের উপরে আল্লাহ পাকের কুদরত থেকে তুমি ফায়দা হাসিল করবে। নামাজকে তুমি সুন্দর করো, আজ দোকান দুনিয়া বিভিন্ন লাইনের জিনিসের মধ্যে মেহনত করে ওটাকে সুন্দর করার চেষ্টা হইতেছে, ওটাকে সাজাইবার চেষ্টা করা হইতেছে, আর ওই মেহনতকে পুরা করার চেষ্টা করা হইতেছে, যেহেতু দিলের ভিতরে ইয়াকিন হইল যে আমার এই দুনিয়ার নকশা, দুনিয়ার যে আসবাব, এইটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দিবেন। না মেরে মহতরম দোস্ত, এই আসবাবের মোকাবেলায় নামাজের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয় কি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। নামাজকে বলা হয়েছে দিনের খুঁটি, দিনের খাম্বা, বলে যে খাম্বার খুঁটির উপরে একটা এমারত কায়েম হয়ে যায়, যখন ওই খাম্বা টেরা হয়ে যায় তো এমারত ভেঙে পড়ে, ধসে পড়ে। তো কাজেই ওই খাম্বার খুঁটাকে এইটাকে তুমি সোজা করো। তো দিন বলে যে এইটার খুঁটা হলো নামাজ, যদি তুমি এই নামাজকে সোজা করো, নামাজকে ঠিক করো, তো গোটা দিন তোমার ঠিক হয়ে যাবে। সেই জন্য মেরে মহতরম দোস্ত, নামাজের উপরে ইয়াকিন আনতে হবে, এই নামাজের দ্বারা হবে। এই নামাজকে সুন্দর বানাইবার জন্য মেহনত করতে হবে। একটা হলো এই নামাজের জাহেরকে ঠিক করতে হবে, নামাজের রুকু সেজদা নামাজের মধ্যে বসা, এসব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জাহিরি ভাবে এটা এরকম হইতে হবে। নামাজকে ইতমিনানের সঙ্গে পড়তে হবে, নামাজের হার জিনিসকে ধীরে সুস্থে আদায় করতে হবে, তাড়াহুড়া না করা। এই জন্য বলেন যে হাদিসে পাকের মধ্যে আছে, যেই নামাজে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, তার পিঠের হাড্ডি সোজা করে না, তো বলে যে এইরকম নামাজের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাতই করেন না, আল্লাহ তাআলা এরকম নামাজের প্রতি নজর উঠেই দেখেন না, আল্লাহ তাআলা এরকম নামাজকে দেখেনি না, এই নামাজের প্রতি আল্লাহ তাআলা ভ্রুক্ষেপই করেন না। এরকম নামাজ শত শত মানুষে পড়ে, এরকম নামাজ যে বছরের পর বছর মানুষ পড়তে থাকে, যে সে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না, তো আধা আধি দাঁড়ায় আবার সে সেজদায় চলে যায়, আবার সেজদা থেকে সোজা হইয়া বসে না, কোন নামাজের রুকনের মধ্যে ইতমিনানের সঙ্গে করে না, ধীরে সুস্থে সে করে না। এই জন্য বলেন যে ভাই এই মেহনত করতে হবে আল্লাহর রাস্তায় বেরবে, যে আমার নামাজকে নামাজের জাহেরকে সুন্দর করতে হবে। এই জন্য লম্বা লম্বা সেজদা করতে হবে, লম্বা লম্বা সেজদা করতে হবে এই নামাজের মধ্যে, নামাজকে ঠিক করার জন্য লম্বা লম্বা রুকু করি, লম্বা সময়ে নামাজের মধ্যে কেরাত পড়া, কোরআন পড়া। তো এই নামাজের মধ্যে নামাজকে ইতমিনানের সঙ্গে ধীরে সুস্থে আদায় করার মশক করতে হবে। যখন আল্লাহর রাস্তায় বের হই তো এই নামাজকে বানাইবার পিছনে এক মেহনত করি। আজ মেরে মহতরম দোস্ত বুজুর্গ একথা মনে করা হয়, ভাই আমরা দাওয়াতের মেহনত করতেছি, গাস্ত করতেছি, এই সব মেহনতের মধ্যে ব্যস্ত আছি, তো এই সব মেহনতের মধ্যে ব্যস্ততার কারণে নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে দেরি হয়ে গেল, অথবা এত ব্যস্ততার কারণে ক্লান্ত হয়ে যেতেছি, এখন আর রাত্রে তাহাজ্জুদেরই এহতেমাম নাই, তাহাজ্জুদ পড়তেছি না। মেরে মহতরম দোস্ত, অথচ আমাদের এই মেহনতের উদ্দেশ্যই ছিল আমলকে সুন্দর থেকে সুন্দর করা, আমলের উপরে ইয়াকিন করা। সেই মেহনতের পরে তো আমাকে আমলের মধ্যে লাগা উচিত ছিল। মেরে মহতরম দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর মেহনত করতেন, অক্লান্ত পরিশ্রম করতেন, তারপরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবস্থাটা কি বলে যে রাত্রিবেলায় লম্বা নামাজ পড়তেন, সিজদা এত লম্বা করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন এত লম্বা সিজদা করলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো ভয় লেগে গেল যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিজদার মধ্যে ইন্তেকাল হয়ে গেল কিনা, কারণ হুজুর তো সিজদা করতেন আর নড়াচড়া নাই, আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাই উঠে দিতেন না। তো বলে যে আমি পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে হাত দিয়ে নাড়া দিলাম, তো দেখলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল নাড়াইতেছেন, তাতে আমি বুঝলাম যে না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি। তো চিন্তা করেন দিনভর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মেহনত করছেন মানুষের ময়দানে, আর রাত্রে এরকম লম্বা সেজদা করতেছেন। অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই হাদিসের মধ্যে আছে, বলে তিনি এত দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন যে নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে বারবার পাও বদল করতেন, পা বদল করতেন, এক মানে পা পায়ের ক্লান্ত হয়ে পা ভার সইতে পারতো না বলে পা বদল, মানুষ দীর্ঘ সময় দাঁড়াইলে যেরকম নাকি পা বদল করে, তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় নামাজে দাঁড়াইতেন, দাঁড়ায় থাকতেন যে পা বদল করতেন। আর যে কারণে আল্লাহ তাআলা সূরায়ে তাহা নাজিল করলেন, সূরায়ে তাহার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, আপনি দুনো পাকে স্থির রাখেন, নড়াচড়া করেন কেন, না পাকে পাকে নড়াচড়া করেন কেন, দুনো পাওকে আপনি ঠিক রাখেন, আর আমি তো কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি এই কোরআনের কারণে এইরকম ভাবে ক্লান্ত হয়ে পড়বেন, পরিশ্রান্ত হয়ে পড়বেন, এত মেহনত আপনি কষ্টের মধ্যে পড়ে যাবেন যে কোরআন তেলাওয়াত এত লম্বা সময় নামাজের মধ্যে আপনি পড়তেছেন, যে এর দ্বারা আপনি তো নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিলেন, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি নিজেকে এত কষ্টের মধ্যে ফেলবেন। তো মেরে মহতরম দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ লম্বা লম্বা পড়তেন, تو حضرت عائشہ رضی اللہ تعالیٰ جیس کو لیں یا رسول اللہ آپ نے آگے پیچھے سب گناہ معاف کر دیچن اللہ تعالیٰ تارپور آپ نے یہ تو لمبا پڑھیں کیا نا تو حضور اکرم صلی اللہ علیہ وسلم جواب دلیں ہمیں کہ اللہ تعالیٰ شکر گزار بندہ ہوئے نا যে আল্লাহ তাআলা আমার আগে পিছে সব গুনাহকে মাফ করে দিয়ে আমার উপরে এত দয়া এত মেহরবানি করলেন তো আমাকে তো আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার আরো বেশি বেশি মেরে মহতরম দোস্তা বুজুর্গ সূরা আলম নাসরাহের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন আপনি যখন দাওয়াতের মেহনত থেকে ফারেক হয়ে যান তো আপনি ইবাদতের মধ্যে লাগেন আপনি ইবাদতের মধ্যে মেহনত করেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব বলে যে আপনি যখন দাওয়াতের ময়দান থেকে ফারেক হন অর্থাৎ মানুষের ময়দানে মানুষকে দাওয়াত দিতে দিতে এই কাজ যখন আপনার হয়ে যায় তো এরপরে আপনি শুয়ে পড়েন না এরপরে আপনি পরিশ্রান্ত বেলা সময় কাটাই দিয়েন না বরং এরপরে আপনি ইবাদতের মধ্যে লাগেন তা আপনার ইবাদত বলে যে ইবাদতের পরে কি হবে বলে যে আপনি দোয়ার মধ্যে লাগেন আপনি এরপরে দোয়ার মধ্যে লাগবেন আপনার রবের দিকে আপনি মুতাবাজ্জি হয়ে যান তো মেরে মহতরম দোস্ত দাওয়াত ইবাদত আর দোয়া তিনটাকে একত্র করতে হবে এই না যে দাওয়াতের মেহনত করতে করতে আমি এখন আর ইবাদতের মধ্যে অলসতা আসতেছে বলে যে ভাই মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা বলে যে এই দাওয়াতের মেহনতের দ্বারা ইবাদতের মধ্যে গেজা হাসিল করো ইবাদতের মধ্যে তোমার মানে এটার মধ্যে তুমি শক্তি অর্জন করো তো এবাদতের মধ্যে তোমার মন লাগে না তার মানে হইল তোমার এবাদত অত্যন্ত দুর্বল তোমার এবাদতের মধ্যে শক্তি নাই তো এবাদত যখন তোমার এবাদতের মধ্যে ওই জিনিস না হবে এবাদতের মধ্যে দাওয়াতের দ্বারা শক্তি না হবে তো তখন তোমার এই এবাদত কাটার মতো মনে হবে কাটার মতো মনে হবে এটা আর ভালো লাগবে না সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই দাওয়াতের মেহনতের বাহানায় আমাদের নামাজ যেন শিথিল হয়ে যায় বলে ভাই এখন দাওয়াতের মেহনত করতে করতে গাস্ট করতে করতে হয়রান হয়ে গেছি তো এখন নামাজের মধ্যে শিথিলতা অথচ এই নামাজকে নামাজের জন্যই তো আমি দাওয়াত দিতেছি আমার তাহাজ্জুদের এহতেমাম হইতেছে না আমি রাত্রে উঠতে পারতেছি না উঠতেছি না অথচ মেরে মহতরম দোস্ত আমার এই দাওয়াতের মধ্যে শক্তি তো আমার ইবাদতের দ্বারাই আসবে আমার তাহাজ্জুদের দ্বারাই আসবে আর আমার এই দাওয়াতের দ্বারা আমার ইবাদতের মধ্যে শক্তি পয়দা হবে একটা আরেকটার জন্য শক্তি পয়দা করবে সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে ভাই নামাজকে সর্বপ্রথম নামাজকে ঠিক করতে হবে নামাজের জাহেরকে ঠিক করতে হবে বাহিরকে ঠিক করতে হবে নামাজের জাহের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজকে ধীরে সুস্থে ইতমিনানের সঙ্গে পড়তে হবে আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে যে এক সফর করতেছিলেন সফরের মধ্যে অত্যন্ত পরিশ্রান্ত ক্লান্ত ছিলেন তো এক জায়গায় সারা দিন মেহনত করার পরে রাত্রিবেলায় এক জায়গায় পৌঁছলেন সেখানে অবস্থান নিলেন তো এখন পরামর্শ করার জন্য সবার কাছে জিজ্ঞাসা করলেন যে এখন কি করা উচিত তো একজন আলেম উনি এই রায় দিলেন যে হযরত তাড়াতাড়ি নামাজ পড়ে নিয়ে আমরা ইতমিনানের সঙ্গে খানা খাই তো আজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বললেন যে হায় যে তাড়াতাড়ি যে জিনিস তাড়াতাড়ি করা সেটাকে ইতমিনানের সঙ্গে করার জন্য বলতেছে আর যেটা ইতমিনানের সঙ্গে করা সেটাকে তাড়াতাড়ি পড়তে বলতেছে উনি বলেন যে না না এরকম হয় না এরকম হওয়া উচিত যে আমরা তাড়াতাড়ি খানা খাইয়ে নেই তারপরে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ি তো রায় দিনে বেলাতে এই রায় দিছিল যে তাড়াতাড়ি আমরা নামাজ পড়ে নেই তারপরে ইতমিনানের সঙ্গে খানা খাই তিনি বললেন যে না না তাড়াতাড়ি আমরা খানা খেয়ে নেই এবং ইতমিনানের সঙ্গে নামাজ পড়ি সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ নামাজের জাহিরি হালতটাকে জাহিরি অবস্থাকে এইটাকে ঠিক করতে হবে আর এটার মধ্যে সুন্নত মানে ধীরে সুস্থে আমার প্রত্যেকটা রুকন ধীরে সুস্থে আদায় হয় এবং এই জাহিরি লম্বা লম্বা নামাজ আর লম্বা লম্বা কেয়াম আর এরকম ভাবে রুকু সিজদা লম্বা লম্বা এরকম ভাবে করা যে এটার মধ্যে আমার দিল লাগে এরপরে আমার দোয়ার মধ্যে দিল লাগে দোয়ার দ্বারা মেরে মহতরম দোস্ত আমার সমস্যার সমাধান হবে তো এই জন্য বলেন যে যেই আসবাব এইটার মোকাবেলায় আমলের দাওয়াত এই আমলের মধ্যে নামাজ হলো প্রধান জিনিস তো কাজেই এই নামাজের দাওয়াত প্রথম দিতে হবে আর এই নামাজকে প্রথম আমাদের ঠিক করতে হবে যে ব্যক্তি নামাজকে দুরুস্ত করল তার সব জিনিস দুরুস্ত হয়ে গেল এটাই হাদিসের মধ্যে আসছে যে তুমি নামাজকে দুরুস্ত করো তো তোমার গোটা দিন দুরুস্ত হয়ে যাবে মান আকামা সালাত আকামা দিন যে ব্যক্তি নামাজকে দুরুস্ত করলো সে তার দিনকে দুরুস্ত করলো, আর যে ব্যক্তি নামাজকে দুরুস্ত করলো না তো সে তার দিনকে সম্পূর্ণ ধ্বংস করে দিল। এই জন্য নামাজকে সর্বপ্রথম দুরুস্ত করতে হবে। তো নামাজের দুরুস্তের মধ্যে পহেলা জিনিস হলো যে ভাই নামাজের জাহেরকে আমাদের ঠিক করতে হবে। দ্বিতীয় জিনিস হলো এই নামাজের মধ্যে খোদায় পাকের ধ্যান পয়দা করতে হবে। বলে যে ভাই এমন ভাবে আমি নামাজ পড়ি ইবাদত করি বলে যে যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। হাদিস পাকের মধ্যে আসে যে তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ তাআলার কে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ, এইরকম এক অবস্থা তোমার সৃষ্টি হয়ে যায়। যদি এরকম উঁচা অবস্থা তোমার সৃষ্টি না হয় তো কমাসকম এতটুকু অবস্থা তো অবশ্যই তোমার সৃষ্টি হয় যে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। তো এই অবস্থা তোমার মধ্যে সৃষ্টি হয়, তুমি যখন নামাজ পড়ো এইরকম ধ্যান আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে আসে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ, আর না হলে কমসে কম এতটুকু তো হওয়াই চাই যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, এই অবস্থাটা তোমার দিলের মধ্যে থাকে। নামাজকে ভুলে যে নামাজ কি হইতেছে এটা আমার খেয়ালই নাই, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এই কথারও খেয়াল নাই, তো এরকম নামাজ মেরে মহতরম দোস্ত বেধ্যানির সঙ্গে নামাজ। তো এই জন্য বলেন যে ভাই এই নামাজের দ্বারা আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে না, এই নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে লওয়া যাবে না। নামাজ তো ওই নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে লওয়া যাবে যেই নামাজের মধ্যে ধ্যান ঠিক হবে, আল্লাহ তাআলার ধ্যান জমবে। এই জন্য ধ্যানকে জমায়া জমায়া নামাজ পড়ার অভ্যাস করি। নামাজের মধ্যে যেন আর কোনো জিনিসের ধ্যান না আসে, এক আল্লাহ তাআলার ধ্যান আসে। এইভাবে নামাজকে নামাজের ভিতরকে ধ্যানকে আমরা সুন্দর করি। আরেক জিনিস হলো মেরে মহতরম দোস্ত আরেক লাইনে নামাজকে ঠিক করতে হবে, সেটা হলো যে এই নামাজের দ্বারা আমার সমস্ত জরুরতকে পুরা করব, আমার হাজতকে পুরা করব। চাই এই সারা দুনিয়ার ব্যাপী কোনো সমস্যা সৃষ্টি হোক, চাই আমার ব্যক্তিগত কোনো সমস্যা হোক, বলে যে এই সব সমস্যা এই নামাজের দ্বারা সমাধান হবে, নামাজের দ্বারা সমাধান করাইতে হবে আমাকে। এই জন্য বলেন যে ভাই এখন আজ নামাজের উপরে ইয়াকিন দুর্বল হওয়ার কারণে, নামাজের উপরে ইয়াকিন দুর্বল হওয়ার কারণে, আসবাবের উপরে ইয়াকিন বেশি হওয়ার কারণে যখন কোনো সমস্যা দেখা দেয় আমরা সর্বপ্রথম কদমটা উঠাই কোন দিকে, বলে আসবাবের দিকে কদমটা উঠাই। বলে যে সর্বপ্রথম আসবাবের দিকে কদম উঠানো এটাই হলো শিরক। আমার তো সর্বপ্রথম কদম আল্লাহ তাআলার হুকুমের দিকে উঠবে। আমি এ কথার ইয়াকিন করি যে আল্লাহ তাআলার হুকুম পুরা করার দ্বারা আল্লাহ তাআলা আমার সমস্যাকে সমাধান করবেন। এইটার পরিবর্তে যখন আমার এই ইয়াকিন শক্তিশালী হয় যে আমি আসবাবকে ঠিক করি তো এই আসবাবের দ্বারা আমার সমস্যার সমাধান হবে, অথচ আসবাবের সঙ্গে সমস্যার সমাধানের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সব সমস্যা আল্লাহ পাকের তরফ থেকে সৃষ্টি হয় আর এই সমস্যাগুলির সমাধানও আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসেন, যে আমল নিয়ে আসেন ওই আমলের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য আমাকে আমার নামাজের দ্বারা আমার সমস্যার সমাধান করাইতে হবে। যখন আমি এই নামাজের দ্বারা আমি আমার সমস্যার সমাধান করাইব তো আমার এই নামাজ আরো মজবুত হবে, আরো আমার নামাজের উপরে ইয়াকিন জমবে, আর আমি এই নামাজকে আরো সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য চেষ্টা করতে থাকবো। আর তা না হলে নামাজের উপরে আমার আস্থাই নষ্ট হয়ে যাবে। আমার নামাজ দ্বারা কি হয়, নামাজ দ্বারা তো কিছুই হয় না, নামাজ দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না। না মেরে মহতরম দোস্তরা বুঝবো, এই নামাজ দ্বারা যখন আমি আমার সমস্যার সমাধান করাবো তখন এই নামাজের উপরে আমার আস্থা বাড়বে, এই নামাজের উপরে আমার ইয়াকিন বাড়বে, এবং আমার যখনই কোনো সমস্যা দেখা দিবে, চাই আমার ব্যক্তিগত সমস্যা হোক, চাই দুনিয়া জোড়া সমস্যা হোক, সমস্ত মানুষের সমস্যা হোক, যে কোনো সমস্যায় আমার প্রথম কদম যেটা উঠবে এটা আমলের দিকে উঠবে, নামাজের দিকে উঠবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেরে মহতরম দোস্তরা বুঝবো সূর্য গ্রহণ হোক, চাই বৃষ্টির প্রয়োজন হোক, যে কোনো সমস্যা হোক, বলে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার দ্বারা বৃষ্টি করাই, বৃষ্টি হইতেছে দোয়ার মাধ্যমে, বৃষ্টি হইতেছে দোয়া করতেছেন তো বৃষ্টি হইতেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝবো বলে যে এই নামাজের দ্বারা বৃষ্টি হওয়া, বৃষ্টি বন্ধ, বৃষ্টি জারি করা যাবে, আবার এই বৃষ্টি অনবরত হইতেছে এটাকে বন্ধ করা, বলে যে এটার জন্য দোয়া, দোয়া ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়া ইবাদতের আসল বলা হয়েছে। তো যদি ইবাদতই ঠিক না হয় তো দোয়া কি করে ঠিক হবে, এই জন্য প্রথম তো আমাকে ইবাদত ঠিক করতে হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলে যে حضور اکرم صلی اللہ علیہ وسلم ওনার জমানায় সাহাবাদের জমানায় নামাজের দ্বারা তারা তাদের সমস্যাগুলি সমাধান করাইতেন। যে কোনো সমস্যায় নামাজের দিকে, ইবাদতের দিকে, দোয়ার দিকে তারা রুজু হয়ে যেতেন। তো দোয়া বানাইতে হলে ইবাদতকে বানাইতে হবে, যে দোয়ার দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে সমস্যার সমাধান হয়ে যাবে, দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। তো এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, ইবাদত এটার মধ্যে প্রধান জিনিস হল নামাজ। বলে যে যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা দিন ঠিক হয়ে গেছে। আর বলে যে ভাই নামাজের মধ্যে নামাজকে সুন্দর করা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় নামাজকে তারা সবচেয়ে সুন্দর করতেন, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তারা তাদের সমস্যাগুলি সমাধান করাইতেন। তো এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক, আমাদের দ্বিতীয় মেহনত যেটা হবে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় হওয়ার জমানায় নামাজের উপরে মেহনত হবে, আর এই নামাজকে সুন্দর করার উপরে মেহনত করা হবে।
میرے دوستو عزیزو، اللہ والے علم کی طرف، علم سے کے ذریعے اللہ کی ذات عالی سے براہ راست فائدے اٹھانے کی بنیاد پر علم کی طرف بڑھاؤ۔ اگر اللہ والے علم سے بننے کا یقین نہ پیدا ہوا تو پھر دنیا کے فنون علم پر غالب آ جائیں گے۔ کہ اللہ والے علم سے بننے کا یقین نہ ہوگا دنیا کے فنون سے بننے کا یقین ہوگا، یہ جہالت کی اصل بنیاد اور سبب ہے۔ کہ اللہ والے علم سے بننے کا یقین نہیں، حدیث میں آتا ہے من لم يتغنى بالقرآن فليس منا، کہ جو شخص قرآن پڑھ کر بھی غنی نہ ہو وہ ہم میں سے نہیں ہے۔ قرآن اللہ کی ذات سے نکلا ہوا ہے، جو چیز رزاق کی ذات سے نکلی ہوئی ہے اگر اس سے بننے کا یقین نہیں اور اس کے احکامات اور اس کے علم سے پلنے کا یقین نہیں تو پھر کون سی چیز کے علاوہ ہے جس سے پلنے کا یقین کیا جائے۔ ہم علم کی طرف بلاویں اس یقین کے ساتھ۔ دیکھو میرے دوستو عزیزو، علم دو قسم کا ہے، زبان کا اور دل کا۔ حدیث میں آتا ہے کہ زبان کا علم انسان کے لیے مصیبت بنے گا، دل کا علم انسان کو نفع دے گا۔ ہمیں علم کا بھی اخلاص چاہیے۔ علم بھی دو قسم کا ہے، فضائل کا علم، مسائل کا علم۔ فضائل کے علم مقدم ہے، جس سے مسائل احکامات کی رغبت پیدا ہو۔ اس لیے علم کے لینے کا معمول صحابہ کرام میں وہ مسجد سے تھا، سارا علم مسجد سے لیا جاتا تھا۔ مولانا الیاس صاحب فرماتے تھے ضروریات زمانہ نے علم کو مسجد سے نکال دیا، ورنہ فضائل کا اور مسائل کا علم مسجد سے لیا جاتا تھا۔ سب سے پہلے فضائل کا علم ہے، اس علم کا مقصد اعمال کے اندر احتساب پیدا کرنا ہے کہ اللہ رب العزت نے کس عمل پر کیا دینے کا وعدہ کیا ہے۔ جو یقین کریں گے وعدوں کا وہ اللہ کو عمل پیش کریں گے، جو یقین کریں گے چیزوں سے بننے کا وہ اللہ کو اسباب بنا کر پیش کریں گے، دعائیں مانگیں گے۔ ہمارا کام یہ ہے کہ ہم جم کر تعلیم کے حلقوں میں بیٹھیں اور اللہ کے وعدوں کو، میں یہ عرض کیا کہ صحابہ کی طرح یقین کے ساتھ، باوضو دیکھ نہ لگا کر توجہ کے ساتھ، عظمت کے ساتھ سنیں۔ تعلیم کا مقصد اعمال کے اندر احتساب پیدا کرنا ہے۔ اس تعلیم کے ساتھ ایک محنت بھی ہوگی، وہ محنت یہ ہے، دیکھو بہت دھیان سے سن لینا۔ اصل ہمارے کام کا مقصد ہر ایمان والے کو مسجد والا بنانا ہے۔ مسجد کی آبادی اس کو کہتے ہیں کہ مسجد کو ہر ایمان والے سے آباد کیا جائے۔ اللہ رب العزت نے فرمایا ہے انما یعمر مساجد اللہ من آمن باللہ، اس کے لیے کوئی شرط قرار نہیں دی کہ کون سے ایمان والے ہیں جو مسجد کو آباد کریں۔ 100% ایمان والوں کو مسجد کا آباد کرنے والا فرمایا ہے، مستثنا کیا ہے صرف مشرکین کو، ما کان للمشرکین ان یعمروا مساجد اللہ۔ ہماری ملاقاتوں کا مقصد ہے ہر ایمان والے سے ملاقات کرنا، اس کو نقد یا اس کی فرصت اور سہولت کے اعتبار سے مسجد کے لیے اس سے وقت کا مطالبہ کرنا۔ ہمارا گشت ہر ایمان والے کو مسجد کے ماحول میں لانے کے لیے ہے۔ ہمارا مسجد سے بات کرنا مسجد کے ماحول میں آنے پر تیار کرنے کے لیے ہے. دیکھو خوب دھیان سے سننا, تعلیم کے ساتھ اللہ کے راستے میں نکل کر تعلیمی گشت ہوگا, دو دو تین تین ساتھی جماعت بنا کر جائیں, ہر ایمان والے کو مسجد کے ماحول میں آنے کی دعوت دیں. اگر اپنے مقام پر ہم ہیں, بہت دھیان سے سننا, اگر اپنے مقام پر ہیں تو اپنے مقام پر رہتے ہوئے بھی ہمارا معمول یہ ہو کہ جس مسجد کی جماعت کم سے کم 8 ساتھی ہیں وہ ساتھی مسجد کے اندر اعمال دعوت کرتے ہوئے ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو مسجد کے ماحول میں آنے پر تیار کریں. مسجد کے ماحول میں لا کر سمجھانا باہر کے ماحول سے کہیں زیادہ بہتر اور مؤثر ہے. صحابہ کرام کو کوئی حکم دینے کے لیے یا کوئی اللہ کا کی طرف سے آنے والے احکامات سنانے کے لیے یا کسی تقاضے پر بھیجنے کے لیے مسجد میں جمع کیا جاتا تھا. اکثر جامعہ کا اعلان ہوتا تھا کہ سارے مسجد میں جمع ہو جائیں, دعوت اور عبادت اور علم ان تینوں کاموں کے لیے مسجد میں جمع کیا جاتا تھا. ہماری بات بہت دھیان سے سننا کہ مسجد کی جماعت کو چاہیے کہ وہ اپنے مقام پر بھی اور باہر نکل کر بھی مسجد کے اندر تعلیم اور ایمان کا حلقہ قائم کرتے ہوئے ملاقاتوں کے ذریعے ایک ایک ایمان والے کو مسجد میں لانے کی کوشش کریں. میرے بزرگ دوستو عزیزو, حضرت ابو ہریرہ رضی اللہ تعالیٰ جو سارے محدثین کے امام ہیں, وہ مدینہ کے بازار میں تعلیم کے دوران تعلیمی گشت کر رہے تھے. ایک ایک امام والے سے کہتے تھے کہ مسجد میں تعلیم کا حلقہ ہو رہا ہے, اللہ کے نبی کی میراث تقسیم کی جا رہی ہے, تم بازار میں کیوں ہو؟ وہ ایک ایک دکاندار کو اور ایک ایک بازاری کو اٹھا کر مسجد میں بھیجتے تھے. فرماتے تھے, ما عاجزکم یا اہل سوق, کہ اے بازار والو, اس نے کتنے اتنا عاجز کر دیا کہ تم اللہ کے نبی کی میراث سے اپنا حصہ نہیں لیتے, یعنی تعلیم کے حلقوں میں شرکت نہیں کرتے. دیکھو اپنے مقام پر رہتے ہوئے بھی ہمیں ہر وہ مسجد جس میں کم سے کم 8 ساتھی وقت دینے والے ہوں, وہ ملاقاتوں کے ذریعے یعنی مسجد میں اعمال دعوت, اس طرح ہم اللہ کے راستے میں نکل کر عمل کرتے ہیں کہ مسجد کے اندر تعلیم اور ایمان کا حلقہ ہوتا ہے, ایک ساتھی آنے والوں کا استقبال کرتا ہے, بالکل اسی طرح ہمیں اپنے مقام پر بھی ہر مسجد کو مسجد نبوی والے اعمال سے آباد رکھنا ہے. ہمارا ہدف اور ہمارا نشانہ یہ ہے کہ ساری دنیا کے مساجد مسجد نبوی کے معمول پر آئیں. یہ ہماری مسجد کے عمل کا مقصد ہے, یہ کہ صبح سے شام تک کم سے کم مسجد آباد رہے. ہمیں ہر امام والے سے اس کے لیے 8-8 گھنٹے کا مطالبہ پوری قوت سے کرنا ہے. جو جتنا وقت ہے اس کو ضرور قبول کر لو, کسی کے کم وقت کا انکار مت کرو اور اس کے کم وقت کو حقیر مت سمجھو. اللہ رب العزت اپنے بندوں کی قربانی کے بڑے قدردان ہیں. اللہ فرماتے ہیں کہ میں اس طرف چل کر آتا ہے, اس طرف دوڑ کر آتا ہوں. جو مسجد کو تھوڑا وقت بھی دے اسے قبول کر لو, زائد وقت کے لیے ترغیب دیتے رہو, مسجد کے فضائل خوب سناؤ خوب سناؤ. یقین سے کہو کہ جو 5 وقت مسجد میں آیا اللہ نے اپنے ذمہ واجب کر لیا, اس کی 5 مہمانی. میرے بزرگ دوست عزیزو, ہمیں اللہ سے لینے کا کی جگہ ہے مسجد. مؤثر فرماتے تھے کہ اسباب کے ذریعے برائے اسباب ملے گا, وقتی طور پر ملے گا, اعمال کے ذریعے لیں گے تو اللہ سے ملے گا اور ہمیشہ کے لیے ملے گا. ہمیں مسجد کے اندر تعلیم کا حلقہ قائم کرتے ہوئے اللہ کے راستے میں نکل کر بھی اپنے مقام پر بھی ملاقاتوں کے ذریعے مسجد میں لانے پر آمادہ کرنا ہے. یہ ہے تعلیم کے ساتھ تعلیمی گشت. اپنے مقام پر رہتے ہوئے بھی جس مسجد میں ماشاءاللہ جماعت ملی ہوئی ہے, 8 ساتھی سے زیادہ ہیں, بار بار یہ بات عرض کرتے ہیں کہ ہر مسجد کی جماعت کے ہر ساتھی کا اندر کا داعیہ اور فکر یہ ہو کہ کس طرح میں اس بازار اور گھروں کے ماحول سے لوگوں کو نکال کر مسجد میں لے آؤں. دیکھو میرے دوستو عزیزو, مسجد کا ماحول باہر کے ماحول سے کہیں زیادہ مؤثر ہے. مسجد ذکر کی اور فرشتوں کے پروں کی جگہ ہے, جہاں فرشتے اپنے پروں سے حلقوں کو آسمان تک گھیر لیتے ہیں. اس ماحول میں لا کر داخل کر دینا گویا ہم نے اس کو ہدایت اور تزکیہ کے ماحول میں داخل کر دیا. ہماری ملاقاتیں اصل مسجد کے ماحول میں لانے کے لیے ہیں. مسجد کے کو آباد کرنے کے فضائل خوب سناؤ, خوب سناؤ, جم کر کہو کہ اللہ رب العزت نے دو وعدے کیے ہیں قرآن میں کہ مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اپنے غیر کا خوف نکال دوں گا, مسجد کے آباد کرنے والوں کو ہدایت دوں گا. اور یہ بھی حدیث میں آتا ہے کہ مسجد کے آباد کرنے والوں کی وجہ سے وہ عذاب ڈال دیا جائے گا جو اللہ کی طرف سے مقدر ہو چکا ہے. یہ بھی حدیث میں ہے کہ مسجد کے آباد کرنے والوں کو سے اللہ راضی رہیں گے, اللہ ان کو رحمتیں نازل فرمائیں گے, اللہ ان کو راحتیں عطا فرمائیں گے, اللہ ان کو پلسرات سے گزاریں گے, اللہ ان کو جنت میں داخل فرمائیں گے. اس طرح احادیث سے مسجد کے آباد کرنے کا آپ کے آبادی کے فضائل خوب سناؤ, یہاں تک کہ بازار اور مسجد سے باہر کا ماحول مسجد کے مقابلے میں برا لگنے لگے. کسی کے ماحول کی برائی نہ کرنا, اپنے ماحول کے اتنے فضائل بیان کرو کہ اس کو مسجد کے باہر کا ماحول برا لگنے لگے. میں عرض کر رہا تھا کہ تعلیم کے ساتھ محنت ہے, وہ یہ کہ تعلیم کے ساتھ تعلیمی گشت کرو, ایک ایک ایمان والے سے ملاقات کر کے اس سے مسجد کے لیے وقت کا مطالبہ کرو. اگر وہ نقد وقت دے دے تو اس کو مسجد میں بھیج دو, وہ وہاں تعلیم اور ایمان کے حلقے میں شریک ہو جاوے. جو ساتھی مسجد میں ہیں وہ اس کو لے کر بیٹھیں, ذہن بناویں, ساری زندگی کا فیصلہ کروائیں کہ اللہ نے اسی کام کے لیے ہمیں بھیجا تھا, یہ ہماری ذمہ داری ہے. اگر کم سے کم وقت کے لیے وہ اتنے وقت کے لیے تیار ہو جائے, اتنا وقت اسے وصول کر لیں, اسے جم کر نئے سے نئے آدمی بھی ہو 4 مہینے کی جم کر دعوت دیں, نقد تیار کریں, جتنا وہ راضی ہو جائے کم سے کم 3 دن کے لیے تیار کر لیں, اس سے بھی تیار نہ ہو تو مقامی کام کے لیے اس کو آمادہ کر لیں کہ ہمارے ساتھی محنت کر رہے ہیں, ان کے ساتھ مل کر تم بھی ملاقاتیں کر لو. دیکھو میرے دوستو عزیزو, ہمارا کام اس وقت تک ناقص ہے جب تک ہم ہر ایمان والے کو داعی نہ بنا. ہمیں صرف امت کو اعمال پر لا کر چھوڑ دینا نہیں ہے. جس سے ملاقات کرو مسجد میں لاؤ, اس سے اعمال دعوت کرواؤ, اسے داعی بناؤ, اس سے دعوت دلواؤ. کو اس طرح ہمارے ساتھی آپ کو ملاقات کر کے دعوت دے کر لائے, آپ بھی دعوت دے کر ہمارے ساتھیوں کے ساتھ دوسروں کو لے کر آویں. یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سب سے مہا سنت ہے اور اہم سنت ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم جس کو دعوت دیتے تھے اس کو داعی بنا کر چھوڑتے تھے, اور یہ آپ کی دعوت کی تاثیر اور اہمیت تھی کہ جو بھی آپ کی دعوت کو قبول کرتا تھا فوراً اپنے قوم کی طرف دعوت دینے چل دیتا تھا. اس طرح ہمیں ہر ایمان والے کو مسجد کے ماحول میں لا کر سمجھانا ہے. خوب اچھی طرح سمجھ لینا, اس طرح لا کر راستے میں نکل کر ہم تعلیم کے ساتھ مسجد میں اعمال دعوت کرتے ہوئے ہر ایمان والے کو مسجد کے ماحول میں لانے کی کوشش کریں گے کہ اللہ کے راستے میں نکل کر دعوت تعلیم استقبال کا عمل کرتے ہیں. اسی طرح ہمیں مقام پر بھی ہر مسجد کو مسجد نبوی کے معمول پر, میں نے عرض کر دیا مختصر وقت کم ہے, کہ مسجد نبوی کے اندر اعمال کرتے رہتے تھے اور باہر ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں بھیجا جاتا رہتا تھا. اس میں ہمارے لیے سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ کا تعلیمی گشت سمجھنے کے لیے کافی ہے. اس طرح مسجد میں تعلیم کا حلقہ چلتا رہے. دیکھو میرے دوستو عزیزو, بہت سے اہتمام کے ساتھ فضائل کی کتابوں کی تعلیم کا اہتمام کرو, ایک ایک حدیث کو 3-3 بار پڑھا کرو. اسی کے ساتھ ساتھ حضرت نے 6 صفات پر حدیثیں جمع کی ہیں, منتخب احادیث, اس کی تعلیم کا اہتمام کرو, کیونکہ یہ 6 نمبر کام کی بنیاد ہیں. اب میں کیا عرض کروں, کلمہ نماز, علم و ذکر, اکرام, اخلاص, تفریح کا وقت, 1 منٹ میں ان عنوانات کے گنوانے کو 6 نمبر سمجھا جانے لگا. ایمان کسے کہتے ہیں؟ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایمان کو کن شرائط اور صفات اس کی حقیقت کے ساتھ بیان فرمایا, کچھ خبر نہیں. صرف نماز کہتے ہیں, نماز کتنا اونچا عمل ہے, حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نماز کیسی تھی اس کا کوئی علم نہیں. میرے عزیز دوستو, اس کتاب کا منتخب حدیث کا مقصد ہر ایمان والے کو ان چھ صفات کی اہمیت, اس کی حقیقت, ان چھ صفات کی حقیقت, کیا حقیقت ہے ان صفات کی. دیکھو ہماری آپ کی باتوں سے کسی عمل کی حقیقت معلوم نہ ہوگی. حضور اکرم صلی اللہ علیہ وسلم کی احادیث یہ بتلانے کے لیے ہیں کہ یہ صفات کتنی اعلیٰ صفات ہیں. یہ صفات اپنے اندر پیدا کرنے کے لیے ہمیں انہیں ان صفات کے معیار سے بیان کرنا ہوگا. چھ نمبر بیان کرو بہت آسان ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم فرمایا ایمان اس کو کہتے ہیں کہ مومن کو نیکی سے خوشی ہونے لگے, گناہ سے غم ہونے لگے. نماز اس کو کہتے ہیں کہ اس کی نماز اس کو منکرات سے روک دے, یہی نماز کی حقیقت ہے. علم اس کو کہتے ہیں کہ اللہ رب العزت ہم سے کیا چاہتا ہے, ہر قدم پر ہم اس کی تحقیق کریں, اس کو علم میں لگنا کہتے ہیں. اگر ہم غور کریں کہ حضرت اکرام مسلم میں مسلمانوں کے حقوق کی تعلیم دینے کے لیے حدیثیں جمع فرمائی ہیں, صرف اتنا کہہ دینے سے مسلمان کے حقوق معلوم نہیں ہوتے کہ اتنا کہہ دے کہ اکرام مسلم. یہ بھی ایک نمبر ہے. دیکھو میرے دوستو عزیزو, صرف نمبر کی نماز دینے سے علم حاصل نہیں ہوتا, بلکہ اکرام مسلم سے متعلق حدیثیں وہ ہمیں مسلمان کے حقوق کی تعلیم دیں گی. اس لیے ہمیں فضائل کے ساتھ ساتھ اس کتاب کا اہتمام کرنا ہے تاکہ ہم اس کام کی بنیاد چھ نمبر تمہارے لیے آسان طرح کے ملفوظات میں بڑی اہمیت ہے. ان چھ صفات کی بڑی اہمیت ہے, اس لیے ہم اس کا اہتمام کریں. اللہ کے راستے میں نکل کر بھی, اپنے مقام پر بھی, اور تنہائیوں میں بھی فضائل کی بات عرض کر رہا, تنہائیوں میں بھی فضائل کی کتابوں کو دیکھا کریں. اگر ہم نے اپنے انفرادی مطالعے کو ان کتابوں تک محدود نہ رکھا تو پھر ہم ایسی کتابیں پڑھنے مشغول ہوں گے جس سے ہمارے ذہن ہمیں ذہنی تشویش پیدا ہو جائے گی. کام دعوت کا ہوگا اور طریقے اور سوچ دوسروں کی ہوگی. میں صاف صاف عرض کرتا ہوں, اس کام کے کرنے والوں کو تو خصوصاً مولانا الیاس صاحب کے ملفوظات, مولانا یوسف صاحب کے بیانات, انہی میں اپنے انفرادی مطالعے کو محدود رکھنے چاہیے. میں مزید عرض کرتا ہوں کہ اپنے گھروں میں اور انفرادی مطالعے میں حیات الصحابہ ضرور رکھا کرو, کیونکہ حضرت نے سارے کام کو صحابہ سے نقل کیا ہے. ہمارے کام میں اس وقت تک اللہ کی نصرت اور مدد اور حقیقت باقی رہے گی جب تک اس نقل و حرکت میں ہمارا تعلق صحابہ کے ساتھ جڑا رہے گا. میرے دوست عزیزوں, ورنہ کام تنظیم بن جائے گا اگر ہم نے اس کام میں قدم قدم پر صحابہ کو سامنے رکھ کر ہم نہ چلے.
میرے محترم دوست اور بزرگ بولن جی, علم نمبر بولن جی, علم ہلو اللہ والا علم, علم دارا ادیش اللہ والا علم. یہ اللہ والا علم دارا اللہ پاکر قدرت سے کے فائدہ حاصل کرار یقین دلر مدد پیدا کرتے ہمیں. جدی ہمارا یہ نہ کری تو دنیا بھی بدیا مانوش شیخے بھی دھرنے بولے ویٹا کے علم من کرے اور ویٹا دیا نجر جیبن سمسیا نجر پالار انتظام ویٹا دیا ہوٹار یقین دلر مدد پیدا ہو. اللہ تعالی یہ علم نازل کر لین اللہ پاکر قدرت سے فائدہ حاصل کرار جن کہ یہ علم مدد وہی طریقہ بتائی دیسے جی طریقہ اولمبن کر لے جی پدتی اولمبن کر لے اللہ پاکر قدرت سے مانوش فائدہ حاصل کرتے پڑے, اللہ پاکر قدرت سے سیتا سمسیا سمادھان کرائیتے پڑے. تو یہ میرے محترم دوست اور بزرگ بولے جی یہ علم کے حاصل کرتے ہوئے اور یہ علم یقین کرتے ہوئے جی یہ علم دارائی اللہ پاکر قدرت سے ہمیں فائدہ حاصل کرتے پڑی, یہ علم دارائی ہمیں ہمارے جیون سمست سمسیا گلر سمادھان اللہ پاکر قدرت سے کرتے پڑی. میرے محترم دوست بزرگ بولے جی یہ علم جی یہ پریمان یقین نہ ہو تو مانوش اللہ والا علم کے اللہ تعالی دوا علم کے یہ پچھنے رکھے اور دنیا کے جو سمست بدیا مانوش شیخے دنیا اپارجن کرار دنیا سمسیا سمادھان کرار تو وہٹار اوپر یقین ہو اور وہٹار مدد مانوش لگے. ادش میرے محترم دوست بزرگ دنیا جو سمست بدیا مانوش شیخے وہٹار سنگے اللہ پاکر قدرت اللہ پاکر وعدار کو سمپرک ہی نہیں. یہ بولے جی بھائی یہ علم کے حاصل کرتے ہوئے আর এলমের উপরে ইয়াকিন হাসিল করতে হবে। ইয়াকিন এটা যে এই এলমের দ্বারাই আমি আল্লাহ পাকের কুদরত থেকে ফায়দা হাসিল করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা আমার জন্য পুরো হবে এই এলমের মাধ্যমে। এই জন্য এই এলমকে শিখতে হবে। এর জন্য একটা হলো ফাজাইলের এলম, আরেক হলো মাসাইলের এলম। বলে যে ফাজাইলের এলম বলতে বলে যে আমলের লাভ, আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম দিচ্ছেন সেই হুকুমের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন আমাদের সঙ্গে, যে আমি যদি আল্লাহ তাআলার এই হুকুমকে পুরা করি তো আল্লাহ পাক আমার সঙ্গে কি ওয়াদা করছেন, এইটার যে এলম এটাকে ফাজাইলের এলম বলে। তো বলেন যে ভাই মাসাইলের এলমের চেয়ে ফাজাইলের এলম এটাকে আগে শিখতে হবে। কেন? এই জন্য যে ফাজাইলের এলমের দ্বারা মাসাইলের এলম আমল করার শখ আর আগ্রহ পয়দা হবে। একজন মানুষ যখন কোনো আমলের উপরে সে লাভ জানবে তো এরপরে সে ওই আমলকে করার জন্য আগ্রহ পয়দা হবে, আর তখন যখন সে ওই আমলকে করার জন্য আগ্রহী হলো তখন ওই আমলকে করার তরিকা তাকে জানতে হবে। তো তরিকাই হলো, আমলের তরিকা জানা, এটাই হলো মাসাইলের এলম। আর এই আমলের প্রতি আগ্রহ পয়দা হয়ে যায়, আর এই আমলের উপরে ইয়াকিন পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন পয়দা হয়ে আমলের আগ্রহ পয়দা হয়। এটা তো ফাজাইলের এলমের দ্বারা হাসিল হবে। এই জন্য বলেন যে ভাই ফাজাইলের এলম এইটাকে সর্বপ্রথম হাসিল করতে হবে। আর এই ফাজাইলের এলম মসজিদের পরিবেশের মধ্যে ফাজাইলের এলমকে হাসিল করা, তালিমের হালকা মসজিদের মধ্যে লাগবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী বলছেন এই কথা যে যুগের অবস্থায় এই কথার উপরে আমরা বাধ্য হয়ে গেছি, এরকম অবস্থা সৃষ্টি হয়েছে যে এলেম মসজিদ থেকে আলাদা হয়ে গেছে। তা না হলে সাহাবাদের জমানায় এবং পূর্বের জমানায় মসজিদের মধ্যেই এলেম শেখা হইতো, সাহাবাদের তাকাদা মসজিদের মধ্যে পুরা করা হইতো, এবাদত মসজিদের মধ্যে করা হইতো, আর এই এলেমও মসজিদ থেকে নেওয়া হইতো। মসজিদে এই তিন আমল ছিল, এবাদতের আমল মসজিদের মধ্যে ছিল, দাওয়াতের আমলও মসজিদে ছিল। এমনি ভাবে ইলম শিক্ষা করা, তালিমের হালকা বলে এটাও মসজিদের মধ্যেই লাগত। কিন্তু বলে যে যুগের চাহিদা এরকম হইল যে এটার কারণে বলে যে ইলমকে মসজিদ থেকে আলাদা করে দেয়, আলাদা মাদ্রাসা তৈরি করা হইলো। তো এখন মসজিদের মধ্যে আর তালিমের হালকা বুঝে আসতেছে না। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে মসজিদের মধ্যে তালিমের হালকা সাহাবাদের জমানায় লাগতো। তো এই তালিমের হালকা আমাদের মসজিদের মধ্যে কায়েম করতে হবে। ফাজাইলের তালিম এটার হালকা মসজিদের মধ্যে লাগবে। আর মসজিদে যখন তালিমের হালকা হবে তখন মসজিদের বাইরে মানুষ যে বিভিন্ন দুনিয়ার কাজকর্মে ব্যস্ত মশগুল, কেউ দোকানদারি ব্যবসা বাণিজ্য বিভিন্ন জিনিসের মধ্যে, অথবা অবসর পয়সা দুনিয়ার মাহল পরিবেশের মধ্যে সে সময় কাটাইতেছে, তো এই সমস্ত লোকদেরকে গাস্ত করে করে মসজিদ থেকে বাইরে দিয়ে গাস্ত করে তাদেরকে ওই পরিবেশ থেকে উঠাইয়া মসজিদের মধ্যে আনতে হবে, মসজিদে তালিমের হালকায় আনতে হবে। এই জন্য বলেন যে ভাই আমাদের তালিমের সঙ্গে তালিমের গাস্ত রয়েছে। চাই আমি আল্লাহর রাস্তায় থাকি, যখন আমরা আল্লাহর রাস্তায় চলতেছি তখন মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করবো, ফাজাইলের তালিমের, তো ওই সময়ও আমাদের দুই দুই সাথী করে এরকম ভাবে জোড়া বানায় নিই যে যারা মসজিদের বাইরে যে সমস্ত লোক সময় কাটাইতেছে দুনিয়ার কাজকর্মে সময় কাটাইতেছে তাদেরকে সেখান থেকে খোশামত করে বুঝায় শুনে মসজিদের বাইরে তাদেরকে দাওয়াত দেওয়া, মসজিদে আনার জন্য তাকে মসজিদের বাইরে তৈরি করে মসজিদে নিয়ে আসা, মসজিদের মধ্যে তালিমের হালকা চলবে সেখানে তাকে বসানো। উনি বলেন যে ভাই যখন আমরা আল্লাহর রাস্তায় চলতেছি তখন এরকম ভাবে তালিমের হালকার সঙ্গে তালিমের গাছ, এমনি ভাবে যখন আমরা আমাদের মকামে থাকি তো সেখানেও আমাদের মসজিদে তালিমের হালকা কায়েম করি, এবং ওইখানে ইমানের মজলিস হোক, দাওয়াতের মজলিস হোক, আর বাহিরে এক জমাত দুইজন করে ফিরে এরকম যে তারা বাহিরে যারা আছে তাদেরকে খোশামত করে তাদেরকে তৈরি করে মসজিদে নিয়ে আসবে। তো মেরে মহতরম দোস্ত যেরকম নাকি আল্লাহর রাস্তায় চলাকালীন মসজিদে তালিম হয়, একজন মসজিদের দুয়ারে গাছতে ইস্তেকবালের জন্য থাকে, আর এমনিভাবে বাইরে এরকমভাবে গাছ তো চলে লোকদেরকে তৈরি করে করে মসজিদে নিয়ে আসা হয়, ঠিক এরকমভাবে আমাদের মকামে যখন আমরা থাকি তখনও দাওয়াত তালিম ইস্তেকবালের এই আমলটা আমরা আমাদের মকামের মধ্যে করব, সেখানে মসজিদের মধ্যে তালিমের হালকা, ইমানের হালকা, ইমানের মজলিস। আর এরকম ভাবে ইস্তেকবালে একজন থাকে আর কিছু সাথী বাইরে গাস্ট করে বাইরের লোকদেরকে মসজিদের পরিবেশের মধ্যে নিয়ে আসে। ঘরে ঘরে মোলাকাত করি এবং ঘর ঘর মোলাকাত করে করে যারা ঘরের মধ্যে আসে তো তাদেরকেও এরকম ভাবে তাদের ঘরের পরিবেশ থেকে এবং এরকম ভাবে তাদের বাজারি মাহল আর পরিবেশ থেকে উঠে তাদেরকে মসজিদে নিয়ে আসে। কারণ উনি বলতেছেন এই কথা যে দিনের কথা বাইরে বাজারে মাহল পরিবেশের মধ্যে যতখানি কার্যকর হবে তার চেয়ে বেশি কার্যকর হবে মসজিদের পরিবেশের মধ্যে। কারণ একজন লোক যখন মসজিদে আসে তো মসজিদ হলো ফেরেশতাদের পাকা বিছাইবার জায়গা, মসজিদ আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার জায়গা, জিকির তালিমের হালকা একটা পরিবেশ। এখানে বলে যে এই পরিবেশের মধ্যে যখন আসবে তো তখন এইটা থেকে সে আসর নেবে। ফেরেশতারা তালিমের হালকাকে ঘিরে রাখে, আসমান পর্যন্ত ঘিরে রাখে মসজিদের মধ্যে যখন তালিমের হালকা হয়। তো একজন লোককে মসজিদে নিয়ে আসা মানি হলো যে মসজিদে তালিমের হালকার মধ্যে নিয়ে আসা মানি তাকে ফেরেশতার পাখার ভিতরে আর ফেরেশতাদের ঘেরাওর ভিতরে তাকে নিয়ে আসা। তো এইরকম এক পরিবেশ যেখানে ফেরেশতাদের ঘেরাও রয়েছে, ফেরেশতাদের পাখা দিয়া দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখছে। এইখানে একটা কথা যেই পরিমাণ দিলের মধ্যে বসবে ওই বাজারি পরিবেশে ওই কথা ওই রকম ভাবে দিলের মধ্যে বসবে না। এই জন্য বলেন যে ভাই আমাদের মসজিদে যেখানে মকামের মধ্যে আটজন সাথী এরকম হয় যে মসজিদকে সময় দেবার জন্য তৈরি হয়ে যায়, তো এরকম আটজন সাথী যখন হয় তখন আমরা এই এই মেহনত করি, আমলটা করি যে মসজিদে তালিমের হালকা লাগে, ইমানের হালকা লাগে এবং ইস্তেকবালে একজন সাথী থাকে, বাইরে গাছ চলতে থাকে, সেখান থেকে লোকদেরকে বুঝে শুনে এবং তাদেরকে মসজিদে নিয়ে আসা হয়, তালিমের হালকায় তারা বসে আর তাদেরকে ইমানের হালকায় বসায়া তাদেরকে দাওয়াত দেই এবং তাদের কাছ থেকে তশকিল করি, তাদের কাছ থেকে সময় উসুল করি। তিন তিন চিল্লার জন্য তাকে জমে দাওয়াত দেই যে সে তিন চিল্লার জন্য এরাদা করে এবং তিন চিল্লার জন্য তাকে তৈরি করি, আর না হলে অন্তত পক্ষে কমসে কম সময়ের জন্য যতটুকু সে পারে তাকে জমে তশকিল করা এবং জমে তাকে তৈরি করা। ইহা তাকে কমসে কম তিন দিনের জন্য হইলেও তাকে ওইখানে দাওয়াত দিয়া ওই মাহল পরিবেশের মধ্যে তাকে তিন দিনের জন্য হলেও তৈরি করা। মেরে মহাদ্রাম দোস্তা বুজুর্গ আটজন এরকম ভাবে আট আট ঘন্টার জন্য মসজিদে সময় লাগাইবার জন্য আমরা মুসলমানদেরকে তৈরি করি যে প্রত্যেক মুসলমান তার সময়ে আট আট ঘন্টা কমসে কম সে মসজিদের জন্য দেয়, চব্বিশ ঘন্টার আট ঘন্টা সময় সে মসজিদের মধ্যে সময় দেয়। এটার জন্য আমরা প্রত্যেক মুসলমানকে তৈরি করি, প্রত্যেক মুসলমান মসজিদে সময় দেবার জন্য তৈরি হয়ে যায়। আমাদের দাওয়াত হলো আট ঘন্টা করে, আট ঘন্টার জন্য তাকে দাওয়াত দিই, সে তা সারাদিনের মধ্যে আট ঘন্টা মসজিদে লাগায়। হ্যাঁ, যদি কেউ কম সময়ের জন্য তৈরি হয় তো এটাকেও আমরা একেবারে তুচ্ছ মনে না করি আর এটাকেও আমরা ছেড়ে না দিই। সে আমার দাওয়াত তো আট ঘন্টার হইল কিন্তু সে যতটুকু সময় দিতে পারে ওই সময়টাকে আমরা, হ্যাঁ যদি এরকমও হয় যে ভাই সে আট ঘন্টা একাধারে দিতে পারে না তো ভাই ভাগ ভাগ করে দিতে পারে তো সেটাও ঠিক আছে, কিন্তু আমি আট ঘন্টার জন্য তাকে দাওয়াত দিই। চাই সে একবারে আট ঘন্টা লাগাক, চাই সে ভাগে ভাগে আট ঘন্টা লাগাক, সারাদিনের মধ্যে সে আট ঘন্টা মসজিদের মধ্যে লাগায়। এইভাবে প্রত্যেক মুসলমানকে তৈরি করা। আর যদি কেউ আট ঘন্টার কম দিতে তৈরি হয় তো সেটাকেও আমরা একবারে তুচ্ছ মনে না করি, সেটাকেও আমরা বাদ না দিয়ে দিই, বলে ভাই আট ঘন্টার কমে আমরা কবুল করবো না। না মেরে মহাতরাম দোস্ত, যতটুকু সময় যে কোনো মুসলমান দিতে তৈরি হয় আমরা সেটাকে কবুল করে নিই, গ্রহণ করে নিই। কারণ আল্লাহ তাআলা ছোট থেকে ছোট আমলেরও বড় মূল্য দেন এবং আল্লাহ তাআলার পথে মানুষ যেটুকু যেটুকু কোরবানি করে আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। তো কাজে আমি এরকম ভাবে বাদ দিই না যেন কম সময় হলে আমি এটার মধ্যে অসন্তুষ্ট না হই অথবা এটাকে আমি ছেড়ে না দিই। যতটুকু সময় সে দেয় ততটুকুই তার কাছ থেকে কবুল করে নেই এবং তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে সময় বাড়াইবার জন্য তৈরি করি যে সে অল্প অল্প করে দিতে শুরু করে, ধীরে ধীরে সে তার সময়কে বাড়াবে। সেই জন্য মেরে মহাতরাম দোস্ত এক আমল তো হলো এই যে ভাই মসজিদের মধ্যে এই ফাজাইল তালিমের হালকাকে কায়েম করা আর এরকম ভাবে মানুষকে মসজিদে সময় দিবার জন্য তৈরি করি আর মসজিদের ফাজাইল শুনাই যে মসজিদে মসজিদে সময় দেওয়ার দ্বারা কি ফজিলত সে হাসিল করবে, বলে যে যতবার সে মসজিদে আসবে ততবার আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈরি করবেন। একজন লোক যদি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আসে, তুমি এর মহতরম দোস্ত, এই পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার সে মসজিদে আসে তো পাঁচবার আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারি তৈরি করবেন। সেই জন্য মেরে মহতরম দোস্ত, মসজিদে আসার যে ফজাইল আছে এই ফজাইল তাদেরকে শুনাই যে মসজিদে যখন আসবে তো আল্লাহ পাক তার উপরে তাকে তার দিলকে তার দিলের মধ্যে শান্তি নাজিল করবেন, আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করবেন এবং আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা তার পুর সিরাতকে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করে দিবেন। সেই ধরনের বহু ফজিলত কোরআন হাদিসে পাকের মধ্যে আসছে। তো এই ফজিলত গুলা শুনায়া মেরে মহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেক মুসলমানকে মসজিদের সময় দেওয়ার জন্য তাকে তৈয়ার করি। মানুষ যখন এই মসজিদের ফজিলত শুনবে তো মসজিদে সময় দেওয়ার জন্য সে তৈয়ার হয়ে যাবে। উনি বলেন যে আজ আমরা বাজারের পরিবেশ আমাদের কাছে প্রিয় হয়ে গেছে, মসজিদে আজ ভালো লাগে না। তো মসজিদের ফজাইল যখন তারা শুনবে, মসজিদে বসার লাভ যখন তারা শুনবে, তো মসজিদে বসার আগ্রহ পয়দা হবে। আর মসজিদে বসার আগ্রহ পয়দা হবে তো আপনা আপনি তার এই বাজারি পরিবেশ তার কাছে অপছন্দনীয় হয়ে যাবে, ওই বাজারি পরিবেশ তার কাছে খারাপ লাগবে। মেরে মহতরম দোস্ত বুঝবো, আমরা মানুষকে মসজিদের ফজিলত শুনাইয়া মসজিদে বসার জন্য তৈয়ার করব, তারা যে বাজারের পরিবেশে আছে এইটার খারাপই তাদের সামনে বয়ান না করি, এইটা খারাপ এই কথা তাদেরকে না বলি। কারণ মানুষ যে জিনিসকে পছন্দ করে সেই জিনিসকে কেউ খারাপ বলে এটা মানুষ পছন্দ করে না, এটা মানুষ সহ্য করতে পারে না। সেই জন্য বলে যে ভাই তার কাছে এখন বাজারি পরিবেশটা ভালো লাগতেছে, আমি যখন এইটার খারাপই বয়ান করব তো এইটা তার কাছে ভালো লাগবে না, বরং আমি তাকে মসজিদের পরিবেশের যে মসজিদে বসার ফজিলত আমি তাকে শুনাই। তো এর দ্বারা সে মসজিদের সময় দেবার জন্য যখন আগ্রহী হবে, মসজিদে বসার আগ্রহ তার দিলে পয়দা হবে, তো বাজারি পরিবেশটা তার কাছে এমনি অপছন্দনীয় হয়ে যাবে এবং বাজারি মাহলে বসা সে এমনি অপছন্দ খারাপ মনে করবে, তার নিজে থেকেই হবে এটা। তো কাজেই আমাকে ওই খারাপের দাওয়াত না দেওয়া, বরং আমি ভালোটার দাওয়াত দিই। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, প্রত্যেক মুসলমানের কাছ থেকে এরকম ভাবে মসজিদে তার সময় দেওয়ার জন্য, মসজিদের জন্য সময় ফারেক করা তার, আর এই যে মসজিদে মেহনত চলতেছে এই মেহনতের জন্য তাকে ফারেক করানো, তাকে তৈয়ার করা। যে ভাই সে তিন চিল্লা এখন দিতে তৈয়ার হয় না, এখন সে লম্বা সময়ে যাইতে তৈয়ার নাই, তিন দিনে যাইতেও তৈয়ার নাই মনে করেন, তো অন্তত পক্ষে তাকে এইটুকুর জন্য আমি তৈয়ার করি যে ভাই আমরা এই মসজিদে মেহনত করতেছি তো এই মেহনতের মধ্যে আপনি অংশগ্রহণ করেন, যতটুকু আপনি পারেন এই মেহনতের মধ্যে আপনি আমার সময় লাগান। ভাই একজন লোক আল্লাহ রাস্তায় বেরে সে মসজিদের পরিবেশে আসে তো তাকে এই গাছের মধ্যে লাগাই, বলে আপনিও দুই চারজনকে দাওয়াত দেন। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে তিনি যখনই দাওয়াত দিতেন, যাকে দাওয়াত দিতেন তাকে দায়ী বানাই দিতেন। কাজে আমরাও এই দাওয়াতের মেহনতের জড়িয়েতে প্রত্যেক মুসলমানকে দায়ী বানাই দিব। এবং সে যখন মসজিদে আসছে, মসজিদে কিছু কথাবার্তা শুনছে, এখন সে ফিরে যেতে চায় তো তাকে দায়ী বানাই দিই। তো সেই দাওয়াতের মেহনত করনেওয়ালা সেও একটা জামাতের সঙ্গে দু চারজন মুসলমানকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসুক, তো এইভাবে তাকে দায়ী বানাই দিই, প্রত্যেক মুসলমানকে দায়ী বানাই দেব। তো এই হলো ভাই মসজিদে তালিম, তালিমের হালকা কায়েম করা এবং এইভাবে গাস্ত করা। জমাতে চলাকালীন বলে যে মসজিদে তালিম, বাইরে গাছ তালিমই গাছ হবে এবং লোকদেরকে বাইরের মাহল থেকে উঠে মসজিদের পরিবেশের মধ্যে তালিমের হালকার মধ্যে বসাই, ইমানের হালকার মধ্যে তাকে বসাই, তাকে দাওয়াত দিই। এমনি ভাবে যেরকম আমরা আমাদের বাড়ি ঘরে থাকি তো সেখানেও এরকম ভাবে এই দাওয়াত তালিম ইস্তেকবালের এই আমলকে আমরা করি, মসজিদের মধ্যে তালিমের হালকা কায়েম করি। আর এমনি ভাবে মেরে মহতরম দোস্ত, ইমানের মুজাকারা, বাইরে গাছ মসজিদের দরজায় ইস্তেকবালের জন্য গাছ করে ঘর ঘর থেকে বাজারের পরিবেশ থেকে উঠায়া মসজিদে তালিমের হালকায় নিয়ে আসা, ইমানের হালকায় বসা এবং তাকে এরকম ভাবে দাওয়াত দেওয়া। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই আমল আমরা তালিমের জন্য করব। তো এলেমের নম্বরের মধ্যে একটা হলো এই তালিম, এইভাবে এই এলেমকে ফজাইল এলেমকে হাসিল করা। দ্বিতীয় মেরে মহতরম দোস্ত, ফজাইলের কিতাবগুলা বলে যে যেগুলা ফজাইলের কিতাব আছে এসব আমাদের আমাদের মধ্যে বলে যে এই কিতাবই জমাতে চলাকালীন আমাদের সঙ্গে থাকে, অন্য কোনো কিতাব আমরা কোনো সময় আমাদের সঙ্গে না নেই এবং আমাদের ইনফিরাদি সময়ে অন্য কোনো কিতাব আমরা মোতালা না করি, বরং আমরা বলে যে ইনফিরাদি সময়েও এই কিতাবগুলোরই মোতালা করি। উনি বলেন যে অন্য কিতাব যদি আমরা মোতালা করি তাহলে কি হবে, বলে যে আমাদের সমস্ত মেহনত গুলা এইগুলি সব, তো বলে যে ভাই যখন অন্য কিতাব পড়বো তো ওই সময় আমাদের এই সব মেহনত গুলা যা আমরা করছি এই সব নষ্ট হয়ে যাবে, আমাদের জেহেন আমাদের যে মন অন্যদিকে ছুটবে। এই জন্য বলে যে জমাতে চলাকালীন অন্য কোনো কিতাবের মোতালা না করা, ফজাইলের তালিমকে এই ফজাইলের কিতাব মসজিদের মধ্যে তালিমের হালকা এখান থেকে ফজাইলের ইলম হাসিল করা, আর মাসাইলের ইলম ওলামায়ে কেরামের কাছ থেকে হাসিল করা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই জন্য বলে যে ফজাইলের কিতাবগুলা জমাতে চলাকালীন আমাদের সঙ্গে থাকে, আমরা ইজতেমাইভাবে যখন পড়ি তখনও পড়ি, আর যখন ইনফরাদি সময় হয় তখনও আমরা পড়ি। একটু ফজাইলের কিতাব আছে আগে ফজাইলে আমার মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এমনিভাবে মুনতাখাব হাদিস আজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কিতাবকে লিখছেন, এদের মধ্যে ৬ নম্বরের প্রত্যেক নম্বরের উপরে হাদিস জমা করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই কিতাব ও তালিমের মধ্যে পড়তে হবে এবং এই কিতাব আমরা ইনফরাদিভাবেও পড়ি। তো এর দ্বারা আমাদের এই ৬ নম্বরকে হাদিস এবং কোরআনের আলোকে আমরা এই ৬ নম্বর দিয়ে দাওয়াত দিতে পারবো। শুধু ৬ নম্বর করে দেওয়া যে কলমা নামাজ ইলম জিকির একরামে মুসলিম এইভাবে ৬ নম্বর গুনে দেওয়া, এটা কোনো ৬ নম্বর নয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ৬ নম্বর তো হলো এটাকে কোরআন ও হাদিসের আলোকে আমি দাওয়াতের শেকেলে এই ৬ নম্বরকে বলি, এই ৬ নম্বরের দাওয়াত দিই। তো ৬ নম্বরের দাওয়াত দেওয়ার জন্য মেরে মহতরম দোস্ত মুনতাখাব হাদিসের মধ্যে যে হাদিসগুলা প্রত্যেক নম্বরের উপরে জমা করে দেওয়া হয়েছে, তো ওইভাবে আমরা যখন এই হাদিসগুলি আমরা পড়বো এবং এটাকে আমরা ইয়াদ করবো, তো তখন এরকম ভাবে ৬ নম্বর আমাদের এই হাদিসের আলোকে আমরা ৬ নম্বরের দাওয়াত দিব। তো এই জন্য বলেন যে আমরা আমাদের জমাতে চলাকালীন অবস্থায় হই, চাই আমরা আমাদের ঘরে বাড়িতে থাকার অবস্থায় হই, সর্ববস্থার মধ্যে আমরা এই কিতাবগুলি থেকে তালিম করবো, ফজাইলে আমাল মুনতাখাব হাদিস থেকে তালিম করবো, এবং এটা ইজতেমাইভাবে তালিম এবং ইনফরাদিভাবেও এই কিতাবগুলি মোতালা করা এবং এই কিতাবগুলি পড়তে থাকা, অন্য কোনো কিতাব আমরা না পড়ি জমাতে চলাকালীন। মেরে মহতরম দোস্ত এমনিভাবে উনি বলছেন হায়াতুস সাহাবা একখানে কিতাব আজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, বলে যে এই কিতাবটাও আমাদের এই দাওয়াতের লাইনে বড় উসুলের কিতাব। আজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহাবাদের সমস্ত ঘটনাবলী এই দাওয়াতের রাস্তায় এই কিতাবের মধ্যে জমা করে দিয়েছেন। আমাদের এই মেহনতটা যতক্ষণ পর্যন্ত সাহাবাদের রঙে রঙিন না হবে, সাহাবাদের পদ্ধতিতে তরিকাতে না হবে, ততক্ষণ পর্যন্ত মেরে মহতরম দোস্ত বুজুর্গ যে জিনিস সাহাবাদের জন্য ছিল ওই জিনিস কখনো আমাদের জন্য হবে না। এই জন্য বলেন যে ভাই আমাদেরকে এই মেহনত তো সাহাবাদের নমুনাই করতে হবে। তো সাহাবাদের নমুনা সাহাবাদের ঘটনাবলী থেকে জানা যাবে। হজমানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী হায়াতুস সাহাবা সাহাবাদের এই এই রাস্তার মেহনতের উপরে সাহাবাদের সমস্ত ঘটনাবলী, যেটা থেকে এই মেহনতের উসুল নিয়ম পদ্ধতিও ওই সাহাবাদের জিন্দগি থেকে নিতে হবে। মেরে মহতরম দোস্ত নিজেদের মন গড়া মতো নয়, বলে যে ভাই সাহাবাদেরকে আমরা নমুনা হিসাবে এই মেহনতের নমুনা আমাদের সাহাবার, তাদের জীবনে এই মেহনতের মধ্যে যে সমস্ত জিনিস ঘটছে, যে আমলগুলা তারা করছেন, যেই সমাধান তারা নিচ্ছেন, বলে ঠিক সেইগুলি আমাদেরকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। এই মেহনতের মধ্যে সাহাবাদের ওই জীবনীকে সাহাবাদের পদ্ধতিকেই অনুসরণ করতে হবে। এই জন্য বলেন যে ভাই হায়াতুস সাহাবা আমাদের মোতালার মধ্যে থাকা চাই। তো একটা হলো ভাই এই ফাজাইলের কিতাবগুলো আমরা জমাতে চলাকালীন এটা তালিম করবো, এমনিভাবে হায়াতুস সাহাবা যদিও তালিমের মধ্যে নয় কিন্তু আমরা ইনফিনাদিভাবে এই হায়াতুস সাহাবার মোতালা আমরা অবশ্যই রাখি, এবং জমাতে চলাকালীন আমাদের কাছে থাকে তো আমরা ইনফিনাদি সময় হায়াতুস সাহাবা পড়ি। তো এই হায়াতুস সাহাবা পড়ার দ্বারা আমাদের মেহনতটা সাহাবাদের নমুনায় হয়ে যাবে।
صبح شام با وضو قبلے کی طرف منہ کر کے اللہ کی طرف ہمتن متوجہ ہو کر اللہ کے غیر سے پوری طرح کٹ کر اللہ کا ذکر کیا کریں، اس لیے کہ اللہ کا ذکر تبتل جاتا ہے، وذکر اسم ربک وتبتل الیہ تبتیلا، کہ پوری طرح اللہ کے غیر سے کٹ کر اللہ کا ذکر کرنا چاہیے، اس لیے با وضو قبلہ رخ تنہائی میں اللہ کے دھیان کے ساتھ اللہ کا ذکر کیا جائے، اس سے دلوں کا زنگ اترتا ہے، جو اعمال کی رکاوٹ بن جاتا ہے اسی میرے محترم دوستو اللہ کا ذکر کریں اللہ کے دھیان کے ساتھ. مولانا علی صاحب فرماتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے. اس طرح ہمیں ایک تسبیح تیسرے کلمے کی سبحان اللہ الحمد للہ لا الہ الا اللہ اللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم, اس یقین کے ساتھ کہ سبحان اللہ کہا احد پہاڑ سے بڑا مجھے اجر مل گیا, اس یقین کے ساتھ کہ الحمدللہ سب سے افضل دعا ہے, اللہ اکبر سب سے افضل ذکر ہے, صبح شام حضور اکرم صلی اللہ علیہ وسلم پر درود, آپ کے احسانات کا بدلہ ہم نہیں چکا سکتے. اے اللہ تو ہی اپنی اور ان کی شاہ نشان ان پر رحمت نازل فرما, جو ایک مرتبہ درود شریف پڑھتا ہے اللہ اس پر 10 رحمت نازل فرماتے ہیں. اس یقین کے ساتھ دیکھو یہ سب اللہ کی رحمتوں کا مستحق ہونے کے اسباب ہیں. ہم صبح شام تسبیحات کا اہتمام کریں, استغفار اہتمام سے کریں, استغفار اہتمام سے کریں, اس پر بھی استغفار کریں خصوصا کہ ہم نے اس کام کو اپنا کام نہ بنایا. اللہ صحابہ کرام کی جب بھی نقل و حرکت میں کمی آئی اس پر جو اللہ کی طرف سے تنبیہ ہوئی وہ کام کی اہمیت کو بتانے کے لیے ہے. اس لیے میرے بزرگ دوست عزیزو ہم اس پر بھی استغفار کریں کہ ہم نے اب تک اس کام کو اپنا کام کیوں نہ بنایا, یہ ہم سے بڑا گناہ ہوا. عجیب بات یہ ہے کہ اس کام میں کمی آنے کو لوگ گناہ نہیں سمجھتے, حالانکہ صحابہ کرام کے اللہ کے راستے میں تاخیر کرنے پر جو تنبیہ اور اللہ کی طرف سے عذاب ہوا ہے وہ قیامت تک نقل و حرکت کی اہمیت کو بتانے کے لیے ہوا ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو اللہ کے ذکر کا خوب اہتمام کریں. ہم اللہ کے راستے میں نکل کر اکرام کی مشق کریں خدمت کے ذریعے. اللہ کے راستے میں نکل کر خدمت کرنا دوسرے پر احسان نہیں ہے, بلکہ اللہ کے راستے میں خدمت کرنا اپنی تربیت کے لیے ہے, اپنی تربیت کے لیے ہے. اس کا مجاہدہ جب پڑے گا, جب ایک عام سے عام ایسے شخص کی خدمت کریں جس کو ہم نہیں جانتے, جس کا اندر کوئی احسان نہیں ہے. محسن کا اکرام تو احسان کے بدلے میں ہے, مسلمان کا اکرام مسلمان ہونے کی وجہ سے ہے. اس لیے ہم ہر مسلمان کا اکرام کریں, اکرام کی مشق جو ہوگی وہ خدمت سے ہوگی. اللہ کے راستے میں نکل کر ایسے قوم نے ذمے لو جنہیں مظاہر اپنا کرنے کا کام نہیں سمجھتے, بیت الخلاء میں صاف کر دوں گا, پلیٹیں میں دھو دوں گا, دسترخوان میں اٹھا دوں گا. حضور اکرم صلی اللہ علیہ وسلم اس وقت جنگل لکڑیاں چننے کے لیے چل دیے جب سارے کام صحابہ پر تقسیم ہو گئے. آپ نے فرمایا کہ میں جنگل سے لکڑیاں چن کر لاؤں گا. آپ صلی اللہ علیہ وسلم اجتماعی کام میں خدمت میں لگے رہتے تھے. جب مسجد نبوی کی تعمیر ہو رہی تھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کچھ پتھر اٹھا کر لا رہے تھے. ایک صحابی نے عرض کیا کہ عرض اللہ میں اٹھا لوں. فرمایا کہ جس اجر کے تم طالب ہو میں اس سے مستغنی نہیں ہوں. ہم میں سے ہر ایک خدمت میں اس ارادے سے لگے کہ خدمت کرنے والا اللہ کے راستے میں نکل کر خدمت کرنے والا اللہ کے راستے میں روزہ رکھنے والوں سے بھی زیادہ افضل ہے. اللہ کے راستے میں نکل کر خدمت کرنے والا اللہ کے راستے میں روزہ رکھنے والوں سے بھی افضل ہے. ایک جماعت صحابہ کی نکلی, جن کا روزہ تھا وہ سب لیٹ گئے تھکے ہوئے تھے, جن کا روزہ نہیں تھا انہوں نے روزہ داروں کی خدمت کی. آپ نے فرمایا کہ آج روزہ نہ رکھنے والے خدمت کر کے اللہ کے راستے میں روزہ رکھنے والوں سے بھی سبقت لے گئے. میرے دوستو عزیز بزرگو اللہ کے راستے میں نکل کر خدمت اس لیے کی جو کہ ہماری تربیت ہو جائے. اپنے اندر توازن پیدا کرنے کے لیے عام سے عام آدمی کی خدمت کرو, ہر ایک کو سلام کرنے میں پہل کرو, یہ ہے توازن کی بات. ہر ایک کو سلام کرنے میں پہل کرو. حدیث میں آتا ہے کہ جان پہچان کی وجہ سے سلام کرنا قیامت کی نشانیوں میں سے ہے. ہر ایک کو سلام کرو, اس کو جانتے ہو اس کو بھی کرو, اس کو نہیں جانتے اس کو بھی کرو. حدیث میں آتا ہے کہ جان پہچان کی وجہ سے سلام کرنا قیامت کی نشانیوں میں سے ہے. اس لیے میں عرض کر رہا کہ خدمت ہم اپنی اصلاح کے لیے خدمت کریں, دوسرے کے احسان کے لیے نہیں, دوسرے پر احسان کے لیے نہیں, اپنی اپنی تربیت کے لیے خدمت کریں, ایسے کام کرو جو بظاہر آج تک اپنے کرنے کے نہیں سمجھے گئے, اس سے ہمارے اندر تواضع پیدا ہوگی. حضور اکرم صلی اللہ علیہ وسلم بڑھ کر شخصیت کون ہو سکتی ہے؟ حضور اکرم صلی اللہ علیہ وسلم, یعنی گھر میں حضرت عائشہ سے پوچھا گیا کہ آپ گھر میں کیا کرتے تھے, آپ نے حضرت عائشہ نے فرمایا کہ آپ گھر میں ہوتے تو گھر والوں کے کام میں ہاتھ بٹاتے تھے. اگر مکے کی اگر ایک بڑھیا بھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کو اپنی کسی ضرورت کے لیے لے جاتی تو آپ پیچھے پیچھے ایسے چل دیتے جیسے کوئی غلام ہوتا ہے اس کی ضرورت پوری کرنے کے لیے. ابو بکر رضی اللہ تعالیٰ جب خلیفہ ہو گئے تو ایک لڑکی یہ کہہ رہی تھی کہ امیر المومنین تو اب امیر المومنین ہو گئے, ابو بکر تو امیر المومنین ہو گئے, ہماری بکریوں کا دودھ کون نکالا کرے گا؟ ابو بکر رضی اللہ سن لیا, سن کے فرمایا کہ ابو بکر وہی ابو بکر ہے جو پہلے تھا. ابو بکر رضی اللہ تعالیٰ خلافت کے زمانے میں مدینے کی لڑکیوں کی بکریوں کا دودھ خود نکالا کرتے تھے جب خلیفہ تھے, وہ پوچھتے تھے لڑکیوں سے بتاؤ اس میں کیسا دودھ چاہیے, جھاگ والا چاہیے بغیر جھاگ والا چاہیے, جو مسجد جیسا کہتی ویسا نکال کے دیتے. یہ فرمایا کہ خلافت نے ابو بکر کو بدلا نہیں ہے, ابو بکر ہو یہ ابو بکر ہے. میرے بزرگ دوست عزیزوں, ہمیں دعوت میں خدمت کے ذریعے اپنے اندر ایسی توازن پیدا کرنی ہے. ان توازن کے واقعات صحابہ کرام کے واقعات میں دیکھو, یہ کبر کا علاج ہے, یہ کبر کا علاج ہے. اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کرنا کبر کا علاج ہے.
میرے محترم دوست بزرگ امیر بھابے, اللہ راستہ بیر خواہ زمانائے ہمارا ذکر خوب اہتمام کری, خوب حضور سنگے اور یہ رقم ہمیں سب جنس سے کہ آرادہ ہوئے ہیں, اللہ ذکر منوجوگی ہے دھیان سنگے ہمارا ذکر آدھا ذکر کری, کارن ذکر آسلے چائے ہل ذکر چاہیدے ہل یہ سب جنس سے کہ کٹے نہیں ہمیں نجے کے آلدا کر نہیں ایک اللہ اللہ سنگے ہمارا تعلق ہو جائے ایک اللہ چھڑا اور کون جنس کو جنسر سنگے ہمارا سمپرک نہ تھے جہاں ہمیں اللہ پاکر ذکر کری. تو یہ جو بولیں جو بھائی اللہ تعالیٰ قرآن پاکر مدد بولیں وتبت نیلئی تبدیلا ارتھا سب جنس سے کہ کٹے اور سب جنس سے کہ آلدا ہوئے آپ نے ہمارے دیکھے منوجوگی ہن آپ نے ہمارے دیکھے منونیوش کریں. تو ذکر ادیہ یہ جی اللہ پاکر دھیان دل مدد پیدا ہو جائے اللہ پاکر دھیان سنگے ہمارا ذکر کری. مانا ایلیا صاحب رحمۃ اللہ علیہ بولیں بولے جو بے دھیان سنگے ذکر کرا مانشر مدد سستی پیدا کرے الستا پیدا کرے. یہ جو بھائی جو ارکم امنوجوگیتار سنگے ارکم اللہ پاکر ذکر کرا نا برن ارکم بھاوے سکال بکال حضور سنگے ارکم ایک بارے اللہ دیکھے متوجہ ہوئے سب جنس سے کہ آلدا ہوئے اللہ پاکر ذکر جن سمے لگانو تین تین تینٹا تسبی سکال بکال آدائی کرا ایک کلمہ سومے تسبی جہاں ہمیں اللہ کلمہ سوم پڑی سبحان اللہ بولی تخن ہمیں ایک کتار منے یقین کری جو پہاڑ چیز بڑ آجر سواب ہمیں پے گیس ایمنی بھاوے الحمد للہ جہاں بولی اتبا اللہ اکبر اتبا جو شبد گلا جہاں بولی تو ہمیں ایک کتار یقین کری جو جو سب چیز اتم ذکر ہمیں اللہ تعالی کرتے ایمنی بھاوے درود شریف پڑی اور ایک تسبی تو ایک کلمہ سوم دوتیہ تسبی ہمیں درود شریف حضور اکرم صلی اللہ علیہ وسلم جو احسان ہمارے اوپر جو تین جدی نہ ہوتے تو ہمارا نہ اسلام جانتم نہ اللہ کے جانتم تو ہمارا نہ جنت کے جانتم تو ہمارا گمراہ تھکتم بدبست تھکتم تو تار وسیلے اللہ تعالی ہمارے کے ہدایت دیسن تینی اللہ تعالی پیغام نیے آسین تو تار کت بڑ احسان اور کت بڑ تار جی دیا ہمارے اوپر یہٹار بدلا ہمارا تاکہ دیتے پارو نا یہ احسان جی بنیمے ہمارا رسول اللہ صلی اللہ علیہ وسلم کے کھنو دیتے پارو نا تو کاجی ہمیں دعا کرتےسی اللہ تعالی کاسے جی اللہ تعالی جنو تار خاطر رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ہمارے یہ احسان بدلا دیا دیں. تو یہ ہلو درود شریف ارتھ تو کاجی یہ ارتھ کے سامنے رکھے یہ کتا کے منے نیے درود شریف پڑا اور درود شریف فضیلت کے سامنے رکھا تب ایک بار جو درود شریف پڑے رسول اللہ صلی اللہ علیہ وسلم اوپرے تو اللہ پاک تر اوپرے دسٹا رحمت نازل کریں. تو میرے محترم دوست اور بزرگ یہ درود شریف تسبیح کے سکال بکال منوجوگ سہکارے دھیان سنگے سب جنس تھی آلدا ہوئے حضور سنگے ہمیں آدائی کری ہاٹتے ہاٹتے چلتے پھرتے کتا بولتے بولتے نئے اور ایک دیکھے منوجوگ دیا دیا ان جنس خیال کرتے تھکلام منوجوگ ان دیکھے تھکل اور ہمیں مکھے درود شریف ہڑائتے تھکلام نہ میرے محترم دوست بزرگ এই জিকিরের দ্বারা যে জিনিস উদ্দেশ্য এটা তখনই হাসিল হবে যখন কিনা আমি সব জিনিস থেকে আলাদা হয়ে এই জিকিরের মধ্যে মনোযোগের সঙ্গে ধ্যানের সঙ্গে এই জিকিরকে আদায় করি, হুজুর সঙ্গে আদায় করি। এই জন্য এক তসবি তো কলমায়ে সুয়মের, আরেক তসবি দরুদ শরীফের, আরেক তসবি হলো ইস্তেগফারের। যে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। উনি বলেন যে ভাই যে মেহনত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবারা করছেন, যেই মেহনতের মধ্যে সামান্য একটু কম করার উপরে আল্লাহ পাক সাহাবাদের উপরে নিজের অসন্তুষ্টি প্রকাশ করছেন এবং সাহাবাদের উপরে নারাজি জাহির করছেন, এই ব্যাপারে সাহাবাদেরকে তাম্বি করছেন, সেই মেহনত এটা এটা যে আজ আমরা ছেড়ে দিছি একবারই করি না, তো এরূপ এটাকে আমরা গুনাহ মনে করতেছি না। সব গুনাহকে গুনাহ মনে করি, কিন্তু ওই মেহনত যেই মেহনত মেহনতের মধ্যে সামান্য একটু শিথিলতা অথবা সামান্য একটু দেরি করার উপরে আল্লাহ তাআলা সাহাবাদের উপরে অসন্তুষ্টি প্রকাশ করতেছেন, সাহাবাদেরকে তাম্বি করতেছেন, বলে যে সেই মেহনত যে আমরা একেবারেই ছেড়ে দিয়ে রাখছি আর এটাকে কোনো আমাদের দায়িত্বই মনে করি না, এটাকে আমাদের কোনো কাজই মনে করি না, এটা যে কত বড় গুনাহ এইটাই আজ আমাদের দিল থেকে বের হয়ে গেছে। এই জন্য বলে যে ভাই এইটাও এক গুনাহ যে আমরা ওই মেহনতকে ছেড়ে দিছি যে মেহনত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছিলেন, সাহাবারা করছিলেন, এবং যেই মেহনতের উপরে মেরে মহতরম দোস্ত দিন দুনিয়াতে জিন্দা হয় সেই মেহনতকে ছেড়ে দেওয়াও যে আমাদের গুনাহ এইটাই আমরা আজ বুঝতেছি না। এই জন্য বলেন যে এইটাকেও গুনাহ মনে করে এইটার থেকেও মাফি চাওয়া, যে আল্লাহ এই জীবন পর্যন্ত এই মেহনতের মধ্যে শিথিলতা করছি, এই মেহনতের মধ্যে আমি অবহেলা করছি, এই মেহনতকে মেহনত মনে করি নাই, এটার মধ্যে সময় লাগাই নাই, তো এটা বড় গুনাহ হয়েছে আমার, এই গুনাহকেও আপনি মাফ করে দেন। তো মেরে মহতরম দোস্ত এইভাবে তিন তসবি আল্লাহর রাস্তায় বের হয়ে এইভাবে সকাল বিকাল আদায় করা এবং খুব ধ্যানের সঙ্গে ওজুর সঙ্গে সব জিনিস থেকে আলাদা হবে, তো যখন এইভাবে আমরা জিকির করব তো এই জিকিরের দ্বারা আল্লাহ পাকের ধ্যান আমাদের দিলের মধ্যে পয়দা হবে। আল্লাহর রাস্তায় চলাকালীন আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো ভাই একরাম, একরামের দ্বারা খেদমতের দ্বারা আমি একরামের নম্বরের মস্ক করি, যে মুসলমানকে একরাম করা, একজন একজন আমার উপরে দয়া করে তো আমি তার একরাম করি, এটা তো তার দয়ার বিনিময়ে হলো, আর একজন মুসলমান বলে তাকে মুসলমান হওয়ার কারণে ইসলামের কারণে তাকে আমি একরাম করি, তার খেদমত করি, তো এই খেদমতের দ্বারা বিনয় পয়দা হয় মানুষের মধ্যে, তাওয়াজ্জুর সিফাত মানুষের মধ্যে পয়দা হয়, এই খেদমতের দ্বারা মেরে মহতরম দোস্ত মানুষের ভিতরে যে অহংকার বলে যে এই অহংকার দূর হয়ে যায়। এই জন্য জমাতে চলাকালীন যে সাধারণ খেদমত বলে এই খেদমত আমি নিজে নিজের জিম্মায় নিয়ে নিই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো এরকম শখসিয়ত কোথায় হবে, তার মতো এরকম ব্যক্তিত্ব কোথায় হবে, বলে যে তার তিনি স্বয়ং আল্লাহর রাস্তায় চলাকালীন জমাতের সঙ্গে সাহাবারা বকরি পাকাবেন, তো কেউ বকরি জবাই করার কাজ নিল, কেউ রান্না করার কাজ নিল, কেউ অন্যান্য কাজ নিল, সবাই যখন সব কাজ বেটে নিয়ে নিল তো রসুল্লাহ সাল্লাম বললেন যে জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা, রান্না করার জন্য তো টাকাই লাকড়ি লাগবে, বলে এই কাজটা আমি করব। তো মেরে মহতরম দোস্ত লাকড়ি টোকায় আনা একটা সাধারণ কাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিম্মায় নিয়ে নিলেন। সেই জন্য আমরা আল্লাহর রাস্তায় চলতেছি সাধারণ সাধারণ কাজ যেটা কেউ নিতে চায় না, অথবা মানুষ মনে করে যে এটা তো আমার ব্যক্তিত্বর মধ্যে বাধে, এটা আমার ইজ্জত সম্মানে বাধে, এই কাম কি আমি করতে পারি, না এই কাম করা সাধারণ খেদমতকে খেদমতের মধ্যে নিজেকে লাগানো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাধারণ কাজের মধ্যে নিজেকে লাগিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে যারা আল্লাহ রাস্তায় চলতেছিলেন তো কিছু লোক রোজা রাখছে, কিছু লোক রোজা রাখে নাই, যারা রোজা রাখছে তারা তো সব ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, আর যারা রোজা রাখে নাই তারা তাদের সব সামান ইত্যাদি ঠিকঠাক করলো, খেদমত করলো, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ তো যারা রোজা রাখছিল তাদের চেয়ে বেশি যারা রোজা রাখে নাই তারা বেশি আজকে সব কামাই করলো। কি যারা কিসের কারণে বলে যে খেদমতের দ্বারা, তো আল্লাহর রাস্তায় রোজাদারের চেয়ে খেদমত করনেওয়ালার আজরো স্বভাব বেশি। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাস্তায় যখন চলতেন তখন এরকম ভাবে একে অপরের খেদমত করতেন, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আছে বলে যে মদিনার একজন সাধারণ মহিলা যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাজের জন্য ডাকতো তো রসুল্লাহ ইসলাম তার পিছনে পিছনে এমন ভাবে যাইতেন যেমন গোলাম গোলামের মধ্যে তার পিছনে পিছনে যাইতেন এবং তার কাজ করে দিয়ে আসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হয়ে গেলেন তো পাড়ার মেয়েরা বলতে লাগলো যে আবু বকর তো এখন খলিফা হয়ে গেছে, আগে তো আমাদের বকরির দুধ দুয়ে দিত, এখন কি আর সে এখন কি আর উনি আমাদের বকরির দুধ দুয়ে দিবেন, উনি তো এখন খলিফা। তো এই কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে গেল, তো তিনি বলেন না 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 আবু বকর আগের মতোই আছে, তোমাদের দুধ তোমাদের বকরির দুধ আবু বকর এখনো দুয়ে দিবে। তো তিনি যাইতেন এবং তাদেরকে ওই ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বলতেন যে বলো তোমার দুধ কেমন কিরকম দিয়ে দিব, ফেনা তুলে দিব না ফেনা ছাড়া দিব। তো বলে যে যে যেরকম বলতো ওই রকম ভাবে দুধ দুয়ে দিতেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এত উচ্চ মর্যাদা, কিন্তু এই সাধারণ কাজ বলে যে এটার মধ্যে রাখে। এই জন্য মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই খেদমতের কাজ করতেন এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন খেদমতের কাজ করতেন। এই জন্য বলেন যে ভাই এই খেদমতের দ্বারা নিজের তরবিয়ত হবে, আমি এই খেদমতের দ্বারা কারো উপকার করতেছি না বরং এই খেদমতের দ্বারা আমি নিজের তরবিয়ত হাসিল করতেছি। তরবিয়ত মানে বলে আমি আমার আদব আখলাককে অর্জন করতেছি, আমার ভিতরে তাওয়াজু বিনয় পয়দা হবে এই খেদমতের দ্বারা। তো এই খেদমতের দ্বারা আমি অন্যকে লাভবান করতেছি না বরং আমি নিজে লাভবান হইতেছি, আমি নিজের জন্য এই খেদমত করতেছি, অন্যের জন্য খেদমত করতেছি না। অন্যের যখন অন্যের জন্য যদি খেদমত করে থাকি তো মনের মধ্যে বড়াই আর অহংকার পয়দা হবে, হ্যাঁ আমি তো এত কাজ করছি, আমি আপনার এই উপকার করছি, আমি আপনার এই খেদমত করে দিছি, আমি জমাতের এই খেদমত করে, তো উল্টা হয়ে গেল আরো অহংকার পয়দা হইল। আর যদি নিজে মনে করি কথা যে এই খেদমত তো আমি নিজের জন্য করতেছি, এই খেদমতের দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে, তাওয়াজু পয়দা হবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন, আর এই খেদমতের দ্বারা আমার ভিতর থেকে অহংকার বের হয়ে যাবে যেটা আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো কাজেই আমার নিজের তরবিয়তের জন্য আমি এই খেদমতের কাজ করতেছি, ইকরামে মুসলিমের মস্ক করতেছি আমি। এর মধ্যে আরেকটা জিনিস বলেন যে ভাই সালাম দেওয়া, প্রত্যেককে সালাম দেওয়া, নিজে সালামের মধ্যে প্রথম করা, অর্থাৎ অন্যের সালামের অপেক্ষা না করা বরং আগে আগে সালাম দেওয়া, কোনো মুসলমানকে আগে সালাম দিয়ে দেওয়া। একটা তো হলো যে ভাই সালাম আরেকজনে আমাকে দিল, আরেকটা হলো আমি অন্যকে সালাম দিলাম। তো চেষ্টা এদেরই করা যে ভাই আমি আগে সালাম দিয়ে দিই। আবার যে পরিচিত লোককেও সালাম দিই অপরিচিতকেও সালাম দিই, কারণ হাদিসে পাকের মধ্যে আসছে মুখ চিনে চিনে পরিচিত লোককে খালি সালাম দেয় বলে এটা কেয়ামতের আলাম, অপরিচিত লোকদেরকে সালাম দেয় না, যার লোকের পরিচয় আছে তার সঙ্গে দেখা হলে তাকে সালাম দেয়, অথচ আরো অপরিচিত অনেক মুসলমান গেল কারোর এসে সালাম দিল। মেরে মহাতারাম দোস্ত পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়ার অভ্যাস করা এবং সকলকে সালাম দেওয়া আর সালামের মধ্যে নিজে অগ্রগামী হওয়া, অর্থাৎ আগে সালাম নিজে দিয়ে দেওয়া, অন্যের সালামের অপেক্ষা না করা। তো এটার দ্বারা আমার ভিতরে তাওয়াজু পয়দা হবে, এটা আমার ভিতরে সেপাত আর গুণাবলী পয়দা করবে। সেজন্য ভাই আল্লাহর রাস্তায় বের হয়ে একরামের নম্বরের মস্ক করা, খেদমতের মাধ্যমে খেদমত করার দ্বারা অন্যকে সালাম দেওয়ার দ্বারা।
হম জিস রাস্তে মে নিকল রহে হ্যাঁ ইসমে কোই শক নেই কি ইয়ে আম্বিয়া আলাইহিস সালাম ও সাহাবা কিরাম কা রাস্তা হ্যায়, জিতনা হামারে দিলো মে ইসকা ইয়াকিন হোগা। মেরে বুজুর্গো দোস্তো আজিজো, ও নুসরতেন ও বরকতেন ও তরবিয়ত ও হিদায়ত আল্লাহ রাব্বুল ইজ্জত আজ ভি ফরমানে ওয়াদে হ্যায় জো আম্বিয়া ও সাহাবা কে সাথ আল্লাহ নে কি হ্যায়। মেরে বুজুর্গো দোস্তো আজিজো, আপনি নকল হরকত মে সাহাবা কি নকল হরকত কা রঙ ওর উনকি সে নকল হরকত কে মুশাবে হমারি নকল হরকত কা হোনা ইহি আসল সবব ওর বুনিয়াদ হ্যায় নুসরতো কে উন গরিব মদদো কে দরওয়াজে খুলনে কি জো দরওয়াজে নুসরতো কে মদদো কে ইস মেহনত কে ছুটনে কি ওজহ সে বন্দ হোয়ে। জব তক উম্মত উস তরিকা জোহদ পর নি আবেগি জো তরিকা জোহদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর আপকে সাহাবা কা থা উস ওয়াক্ত তক ও বরকতে ও নুসরতে ও রহমতে নাজিল নাই হোঙ্গি جو صحابہ اور آپ صلی اللہ علیہ وسلم اور آپ سے پہلے انبیاء کے لیے نازل ہو چکی. سب سے پہلی بات یہ ہے کہ ہم اعمال دعوت سے ماحول اور یقین کے بدلنے کا یقین کریں. اعمال دعوت سے یقین اور ماحول کے بدلنے کا یقین کریں. اللہ رب العزت نے اعمال دعوت کو سبب قرار دیا ہے یقین اور ماحول کے بدلنے کا. ہم اللہ کے راستے میں نکلتے ہوئے قدم قدم پر یہ سوچیں کہ صحابہ کرام کی نقل و حرکت کے کیا فضائل ہیں اور صحابہ کرام کی نقل و حرکت کے کیا واقعات ہیں. اس سے ہمارے اندر اس کام کی عظمت اور اس کام کی محبت پیدا ہوگی. دیکھو میرے محترم دوستو, ہم اللہ کے راستے میں نکلیں مجتمع ہو کر, اللہ کے راستے میں نکلیں مجتمع ہو کر. اللہ کی مدد جماعت پر ہے, اللہ کی مدد جماعت کے ساتھ ہے. جماعت اس کو کہتے ہیں جن کے دل مجتمع ہو. جسم کے جمع ہونے کو جماعت نہیں کہتے بلکہ دلوں کے جمع ہونے کو جماعت کہتے ہیں. اللہ کے راستے میں نکلیں مجتمع ہو کر امیر کی اطاعت کے ساتھ, اور سواری میں ہو یا پیدل اللہ کی بڑائی بولتے ہوئے, اللہ کا تعارف کراتے ہوئے, ہر شخص کو دعوت دیتے ہوئے اللہ کے راستے میں نکلتے ہوئے نظریں ہماری نیچی ہوں, دنیا کو نفرت کی نظر سے دیکھتے ہوئے چلیں. فرماتے تھے جو اللہ کے راستے میں نکل کر دنیا کو محبت کی نظر سے دیکھے گا وہ پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹے گا. دنیا کو نفرت کی نظر سے دیکھیں سواری میں یا پیدل. اول تو ہم زیادہ سے زیادہ ساتھ ہیں پیدل چلیں, کہ پیدل نقل و حرکت سب سے بڑا عمل ہے اللہ کے غضب کو ٹھنڈا کرنے اور اللہ کے غصے کو ختم کرنے کا. پیدل نقل و حرکت سب سے بڑا سبب ہے. اللہ کے غضب کا سب سے بڑا مظہر جہنم ہے. اللہ کے راستے کی پیدل نقل و حرکت جہنم کی آگ کو حرام کر دیتی ہے. تو پھر جب اللہ کے غضب کا سب سے بڑا مظہر جہنم وہ اللہ کے راستے کی نقل و حرکت سے حرام ہو سکتا ہے مومن پر, تو پھر جو حالات دنیا میں پیش آ رہے ہیں ان حالات کا اس کے علاوہ کیا حل ہو سکتا ہے کہ اللہ کے راستے میں پیدل نقل و حرکت کی جائے. جہاں تک ہو سکے اس احتساب کے ساتھ پیدل چلو. یقینی بات ہے, یقینی بات ہے کہ اللہ کے راستے میں پیدل چلنے پر جو غبار اڑے گا, جو جہنم کا دھواں اور یہ غبار, ایک مومن کے اندر جمع نہیں ہو سکتے. ایک صحابی کو دیکھا حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے جو راستے سے ایک طرف ہٹ کر چل رہے تھے. آپ نے فرمایا یہ فلاں ہے نا یہ؟ صحابی نے کہا جی ہاں وہی ہے. آپ نے فرمایا کہ یہ, بلایا ان کو کہ تم راستے سے الگ ہو کر کیوں چل رہے ہو؟ انہوں نے کہا کہ رسول اللہ غبار اڑ رہا ہے, اس غبار سے بچ کر ایک طرف چل رہا ہوں. آپ نے فرمایا اللہ کے راستے کا غبار جنت میں جنتیوں کو کے حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال کیا جائے گا. اللہ کے راستے میں پیدل چلنے پر جو غبار اڑے گا جوتوں سے وہ جنت میں جنتیوں کے حسن کو بڑھانے کے لیے بطور پاؤڈر کے استعمال کیا جائے گا. یعنی ہر موقع پر فضیلت بتائی, بھوک لگی فوراً فضیلت بتا دی کہ اللہ کے راستے میں کی بھوک پر کیا ملے گا. اللہ کے راستے میں نکل کر اگر ایک صحابی بھوک کے ساتھ سیکھنے کے لیے آئے, ان کا پیٹ بھی کمر سے لگا ہوا تھا, اسی بھوک کی شدت کے ساتھ علم کے شوق میں آگے بڑھے, اونٹ آگے پیچھے ہوئے, وہ صحابی اونٹ سے گرے اور ان کی وفات ہو گئی. آپ نے فرمایا کہ یہ بھوک کے ساتھ سیکھنے کے لیے آیا تھا. صحابہ نے عرض کیا کہ آپ نے اس کی بھوک کو کیسے پہچان لیا؟ آپ نے فرمایا کہ جیسے ہی اس کی روح نکلی جنت کی حوریں اس کے منہ میں لقمے دے رہی تھی, اس سے میں پہچانا کہ یہ بھوکا تھا. قدم قدم پر ہمیں سوچنا ہوگا. حدیث میں آتا ہے اگر اللہ کے راستے میں ایک مرتبہ سر میں درد ہو جاوے پچھلے سارے گناہ معاف کر دیے جاتے ہیں. اگر اللہ کے راستے میں ایک مرتبہ تھوڑی دیر کے لیے بھی سر کا درد مستقل نہیں, تھوڑی دیر کے لیے ایک مرتبہ بھی ہو جائے, اور اگر اللہ کے راستے میں وہ بخار ہو جائے تو ایک رات کا بخار اس کو ایسا کر دیتا ہے اس سے اس کی معنی اس کو آج ہی جنا ہے گناہوں سے بالکل پاک. میرے بزرگ دوست عزیزوں ہم خوب احتساب کریں اس نقل و حرکت کو, صحابہ کی نقل و حرکت کے مشابہ کریں اور ان تمام فضائل کو اس نقل و حرکت پر ان تمام فضائل کی اس نقل و حرکت پر تطبیق کریں, فٹ کریں اس پر قدم قدم پر. اگر ایسا نہ کیا تو میرے دوستو عزیزو اس راستے کی تکالیف ہمیں کام سے پیچھے کر دیں گی اور ہم اس راستے کی آسانیاں اور سہولتوں کو سوچنے بیٹھ جائیں گے. جس سے وہ مجاہدہ جس سے تربیت اور اللہ کا تعلق پیدا ہوتا ہے وہ مجاہدہ ختم ہو جائے گا. اللہ کے راستے کی جو تکلیف پیش آ جائے اس پر فوراً فوراً دیکھو حدیثوں میں, فوراً دیکھو حیات صحابہ میں یہ تکلیف کس صحابی کو کہاں پیش آئی ہے. حضرت نے حیات صحابہ میں سب کچھ جمع کر دیا. فوراً دیکھو کہ یہ تکلیف کس صحابی کو کہاں پیش آئی ہے. اتنی لذت, اتنی ترقی, اتنی استقامت اور اتنی اس راستے سے محبت بڑھے گی جیسے یہ دیکھیں گے نا کہ مجھے یہ تکلیف پیش آئی یہ فلاں صحابی کو پیش آئی تھی. اندر سے دل کہے گا کہ اللہ اکبر میں تو اس قابل نہیں تھا, اللہ رب العزت کا کتنا بڑا احسان ہے کہ اللہ نے مجھے اس تکلیف سے نوازا جس سے صحابہ کو نوازا, کتنی بڑی بات ہے. اگر ایسا نہ کیا تو پھر دیکھو میں عرض کرتا ہوں کہ پھر ہم قدم قدم پر شکایت کریں گے, ہمیں سردی کے علاقے میں کیوں لے آئے, ہمیں گرمی کے علاقے میں کیوں لے آئے, ہمیں مچھروں کے علاقے میں کیوں لے آئے. دیکھو میرے دوستو عزیز خوب احتساب کریں, اس راستے کی تکالیف انبیاء علیہ السلام کی لائن کی تکالیف ہیں. اللہ رب العزت یہ تکلیف ان پر لاتے ہیں جن کو اللہ رب العزت قبول فرماتے ہیں. ہاں جو اس تکلیف پر صبر نہ کریں اللہ کا ان سے کوئی وعدہ نہیں ہے. خوب اچھی طرح یاد رکھو, اس لیے قدم قدم پر اس راستے میں خوب احتساب کرتے ہوئے چلو. سواری میں ہو پیدل ہو ہر فرد کو دعوت دو, ہر ایک کو داعی بناؤ. اسے داعی بناؤ اس سے کہو کہ تیرے ذمہ ہر ایک کو داعی بنانا ہے. ہمارا کام ہی یہی ہے کہ ہر ایمان والے کو اس کرنے کے پھیلانے پر قائم کر دو, یہ ہمارا کام ہے. اس میں اگر کمی آئی دین میں کمی آئے گی. ہر فرد امت کو داعی بنانا یہ ہمارا مقصد ہے. ذہن میں بسے بیٹھے ہو دعوت دیتے ہوئے جاؤ, تنہا تنہا بیٹھے ہو یا اللہ کے ذکر میں مشغول رہو یا فضائل کی کتابیں پڑھنے میں مشغول رہو. ہر قدم پر ہمیں دایانی باتوں سے بچنا ہوگا, دایانی باتیں کرنے کاموں سے روک دیتی ہیں. اوہو سنو تو صحیح, ایک صحابی شہید ہوئے احد میں, کتنا اونچا درجہ. ان صحابی کو اٹھا کر لایا گیا ان کے گھر, حضرت اکرم صلی اللہ علیہ وسلم تشریف لے گئے ان کے گھر. ان کی والدہ ان کے چہرے سے مٹی پہنچ رہی تھی اور کہہ رہی تھی کہ تجھے خوشخبری ہو جنت کی. آپ نے فرمایا کہ تو نے کیسے کہہ دیا کہ یہ جنتی ہے, ممکن ہے اس نے کوئی لایانی بات کی ہو, ممکن ہے کوئی لایانی بات کی ہو, ممکن ہے اس نے کوئی ایسی چیز روک لی ہو کسی کو مستعار دینے سے جس کے دینے میں اس کا کوئی نقصان نہیں. بہت غور کرنا پڑے گا اللہ کے راستے میں نکل کر, سوائے یا قرآن کے سیکھنے سکھلانے میں یہ ذکر میں تلاوت میں یہ دعوت میں اجتماعی انفرادی اعمال میں ہی مشغول رہیں. اللہ کے راستے میں نکل کر دنیا کی باتیں کرنے سے پہلے سے زیادہ دنیا کی محبت پیدا ہوگی. یہ راستہ بہت مؤثر ہے, یہ اس میں نکلنے والا بہت بگڑے گا یا بہت بنے گا. میں حضرت کی بات عرض کر رہا, اس لیے میرے بزرگ دوستو عزیزوں دنیا کی باتیں نہ کریں, ہر ایک کو دعوت دیتے ہوئے جائیں. جہاں کا ہمارا رخ بنا ہے وہاں ہم یہ نہیں وہاں جا کے کام کریں گے, کام یہیں سے شروع ہو گیا. اللہ رب العزت مہاجر کے خروج کو اس کے گھر سے شمار کرتے ہیں, من یخرج من بیتہ مہاجرا. اس لیے ہم اللہ کے راستے میں نکل گئے دعوت دیتے ہوئے جائیں, ذہن میں بس میں جہاں بھی ہوں نماز اوقات پر اہتمام کے ساتھ پڑھیں, جماعت کے ساتھ پڑھیں, چاہے ذہن میں دو دو کو جماعت کرنی پڑے لیکن نماز با جماعت پڑھیں. اللہ کے راستے میں نکل کر سفر میں سنت کا چھوڑنا سنت ہے, لیکن جہاں پہنچ جائیں وہاں مسجد میں پوری سنتوں کا اہتمام کریں. سواری میں سنت کا چھوڑنا سنت ہے لیکن فجر کی دو سنتیں کسی حال میں نہ چھوڑنا. پھر جہاں جاؤ وہاں پوری سنتوں کا اہتمام کرو. میں عرض کر چکا تہجد کا, اشراق کا, جاشت کا, عوابین کا خوب خوب اہتمام کرو. ہمیں دن بھر کی محنت کی وجہ سے نوافل میں خدا نہ کرے ان کا استخفاف, یہ اس میں کوئی کمی نہ ہو جاوے. ہمیں دعوت کے ساتھ عبادت میں خوب لگنا ہے. اسی طرح ہم میں عرض کر چکا کہ صبح شام تعلیم کا خوب اہتمام کریں. جس مسجد میں جائیں وہاں جاتے ہی ہم پہلے سب سے پہلا کام یہ ہے کہ تحیت المسجد پڑھ لیں, ساتھیوں کو متوجہ کر کے پھر مشورے کی اہمیت بتا کر متوجہ کریں, ایک ساتھی سے رائے لیں, خوب فکر مند کریں. ہمارا مشورہ کوئی میٹنگ نہیں ہے, مشورے میں عظمت کے ساتھ بیٹھو, اللہ کی طرف متوجہ ہو کر بیٹھو, دعائیں مانگو اللہ سے کہ اللہ تو ہم سے اپنی منشا کے مطابق کام دے دے اور ہمارے دل میں اپنی منشا کے مطابق ہمارے دلوں میں رائے ڈال دے اور تو ہمیں اپنی چاہت کی چیزوں کی طرف کھینچ لے اور جو چیزیں تیری چاہت کے خلاف ہیں تو ہمیں ان سے جھٹک کر ہٹا دے. اس طرح اللہ سے خوب دعائیں مانگ کر پھر مشورہ کرو, ساتھیوں سے رائے لو, ایک ایک ساتھی سے رائے لو, کسی کو ایسا نہ سمجھو کہ رائے کے قابل نہیں ہے, ہر ایک سے رائے لو. ہمارے رائے لینے کا مقصد اس کے اندر اللہ کے دین کے مٹنے کا غم اور دین کی محنت کے قائم ہونے کا فکر پیدا کرنا ہے, یہ ہمارے مشورے کا مقصد ہے. اپنی رائے دے دو, اصرار نہ کرو, رائے دے کر اللہ سے خوب استغفار کرو, اپنی رائے پر خوب استغفار کرو. یہ استغفار کرنا رائے کے اندر سے نفسانیت کو نکال دے گا اور رائے کے اندر خیر ڈال دے گا. اپنی رائے پر اصرار بالکل نہ کرو, یہی نفسانیت ہے. رائے دے کر اللہ کی طرف متوجہ ہو جاؤ کہ اللہ اس میں خیر ہے تو اس کو مقدر فرما دے, اس میں خیر نہیں ہے تو اس کو ہم سے پھیر دے. اس طرح ہمیں اہتمام سے مشورہ کرنا ہے. مقامی ساتھی اگر ہوں انہیں مشورے میں ضرور شریک کرو, ان سے رائے لو, علاقے کا حال معلوم کرو, دیکھو کس وقت لوگ فارغ ملتے ہیں گھروں پر, ایسے وقت میں ملاقاتوں کی ترتیب بنا لو, ایک متکلم طے کرو. یہ نہ ہو کہ 40 دن 4 مہینے یہی متکلم رہے, ہر ایک سے دعوت دلواؤ, ہر ایک سے 6 نمبر کہلواؤ, ہر ایک کو داعی بناؤ, ہر ایک سے بات کرواؤ اور بات دیکھو بہت سمجھا کر میٹھے انداز سے بات کرو. فرعون کی طرف بھیجا موسیٰ علیہ السلام کو تو یہ فرمایا کہ نرم بات کرنا, ہم جس سے ملیں نرم بات کریں. اکرام سب سے بڑی حکمت ہے, اکرام سے بڑھ کر کوئی حکمت نہیں ہے. قرآن میں حکمت موعظۃ حسنہ سے پہلے ہے, ادعو الی ربک سبیل ربک بالحکمہ والموعظۃ الحسنہ. سب سے پہلے حکمت ہے اور حکمت سب سے بڑی حکمت اکرام ہے. ہم اکرام کے ذریعے ہر ایک کے دل میں داخل ہو سکتے ہیں, ہر ایک تک اپنی بات پہنچا سکتے ہیں. اس طرح ہمیں نرمی کے ساتھ ہر ایک کو دعوت دینی ہے. میں عرض کر چکا تفصیل سے کہ ہماری ملاقات مسجد کے ماحول میں لانے کے لیے ہیں. خصوصی گشت ہو تو بھی کہو کہ مسجد میں مت جماعت آئے گی, آپ تشریف لے آئیں. علماء سے ملاقات کرو تو ان سے اپنی مسجد میں جماعت آئی ہوئی ہے ہماری فلاں مسجد میں, آپ تشریف لا کر کچھ نصیحت فرما دیں. اس طرح علماء سے ملاقات کرو, ان سے دعاؤں کی درخواست کرو, اگر موقع دیکھو تو انہیں کچھ کم کام کی کارگزاری سنا دو, اس کا موقع نہ ہو تو ان سے درخواست کر دو کہ مسجد میں آ کر کچھ ہدایات فرما دیں. اس طرح ہم دنیا کے اعتبار سے بھی خصوصی لوگوں سے ملاقات کریں, ان کی خصوصیت کا دلوں میں کوئی تأثر ہرگز نہ ہو, ان کے عہدوں کا کوئی تأثر دل میں نہ ہو, ان کے مال کا کوئی تأثر یا محبت دل میں ہرگز نہ ہو, نہ تأثر ان کے مال اور عہدے کا ہو اور نہ ان کے مال اور عہدے کا انکار ہو. اپنی دعوت پیش کر دو, ان سے کہو اللہ نے اپنے فضل سے آپ کو سب کچھ دیا ہے, اللہ کے شکر کا تقاضا یہ ہے کہ ہم اللہ کے حکم کو اپنی زندگیوں میں لاویں اور اللہ کے نبی کے کام کو اپنا کام بناویں. نرمی کے ساتھ دعوت دے کر آ جاؤ. تعلیمی گشت میں عرض کر چکا, تعلیم کے دوران تعلیمی گشت کرو, ہر گھر پر, ہر فرد پر, ہر مومن پر گشت ہے. گشت صرف گھروں تک محدود نہیں ہے, میری بات یاد رکھیو, گشت کا ہر مومن پر گشت مقصود ہے, ہر مومن سے ملاقات مطلوب ہے. گشت کا مطلب یہ نہیں ہے کہ متعین گھروں پر ملاقات کر کے آ جاؤ, گھروں پر ملاقات بے شک کرو مگر ہر مومن سے ملاقات کرو. اس طرح ہمیں ہر جگہ وصولیابی کا گشت بھی کرنا ہے. جن کے نام لکھ لو انہیں وصول کر کے لاؤ گھر سے, ان کے خرچے جمع کر لو اور ان پر ایک امیر بنا کر اللہ کے راستے میں خود ہدایات دے کر روانہ کرو. اس طرح ہر ایک کو سمجھا کر روانہ کر دو جس طرح میں نے 6 نمبر آپ کے سامنے عرض کیے ہیں.
تو میرے محترم دوست بزرگو, بولے جی اللہ راستہ پھر ہوا, بولے جی اے اللہ راستہ محنت دعوت محنت بارے ہمارے یقین کرتے ہیں کتھا جی اللہ تعالیٰ جی مدد نصرت نبی پیغمبر کرچلین اور صحابہ رضی اللہ تعالیٰ اجمائین تر اللہ تعالیٰ تر کے جرکم غیبی مدد اور نصرت کرچلین سے مدد اور نصرت آشار یہ محنت ہی ہل یہ دعوت والا محنت کدی যত যখন আমরা এই মেহনতকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের রঙে রঙিন হয়ে তাদের নিয়ম মতো তাদের অনুসরণে তাদের জিনিসগুলিকে আমরা করব, তো আমরা এই কথার ইয়াকিন করি যে এই মেহনতের দ্বারা যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে মেহনত করেছিলেন সেই মেহনত যখন আমরা করব, ঠিক ওই রকম ভাবে মেহনত করব, তো আল্লাহ পাক সাহাবাদেরকে যেরকম সাহায্য করেছিলেন এবং নবীদেরকে যেরকম সাহায্য করেছিলেন তো আল্লাহ তাআলা ওই রকম সাহায্য আর মদদ আমাদেরকেও করবেন. এই কথার ইয়াকিন আমাদেরকে করতে হবে আর এই ইয়াকিনও আমাদের দিলের মধ্যে থাকতে হবে যে এই মেহনতের দ্বারাই ঈমান ইয়াকিনের মাহল পরিবেশ পরিবর্তন বলে যে ইয়াকিন বদলানো পরিবেশ বদলানো মাহল বদলানো বলে এই মেহনতের দ্বারাই হবে. তো কাজেই এই মেহনতকে মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমাদেরকে এই মেহনতকে নিজেদের কাজ মনে করে জিম্মাদারি মনে করে আমাদেরকে এই মেহনত করতে হবে আর এই মেহনতের ফজাইল আর ফজিলতকে আমাদের সামনে রাখতে হবে. ভাই এদিকে মোতাবজ্জি হয়ে কথা শুনেন, এদিক সেদিকে শয়তান এগুলি খাড়া করে যাতে আমাদের মনোযোগ নষ্ট করে, তো শয়তানের কথায় না চলা চাই. ও এটা এক কাজই হলো তার যে দিনের মজলিসে বসতে দিবে না, শুনতে দিবে না, শুনতে থাকলে মনোযোগ নষ্ট করে দিবে. তো কাজে আমি নিজেকে স্টেজের দুশ্মন এটা থেকে আমি নিজেকে চিল্লা চিল্লি সরু চারিদিকে কত কিছু হইতে থাকে কিন্তু আমি আমার কাজে মশগুল নেই. তো যাই হোক মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই ইয়াকিনের সঙ্গে আমরা এই রাস্তায় চলি, এই রাস্তার মেহনত করি যে এই ইয়াকিন এই মেহনতের দ্বারাই ইয়াকিনের মধ্যে পরিবর্তন আসবে এবং পরিবেশ এবং অবস্থার মধ্যে পরিবর্তন আসবে এবং এই মেহনতের দ্বারাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যে মদত নুসরত পাইছিলেন, নবীরা যে মদত নুসরত পাইছিলেন সেই জিনিস আজ নাজেল হবে. আজ এই মেহনতের অভাবেই সাহাবাদের সেই মেহনতের অভাবেই ওই মদত নুসরত থেকে আজ আমরা বঞ্চিত. সেই জন্য মেরে মহতরম দোস্ত এই মেহনতকে জিন্দা করতে হবে আর এই মেহনতকে আমাদের জিন্দগির মকসদ বানায়া উদ্দেশ্য বানায়া এই মেহনতকে করতে হবে. তো এই রাস্তার মেহনত যখন আমরা আল্লাহর রাস্তায় চলি তো আমাদের এই একটা জমাতের শিকেলে আমরা চলি, একা একা নয় মেরে মহতরম দোস্ত, সব জমাত একত্র হয়ে চলা. জমাত বলে তখন যখন কিনা সবাই দিল এক হয়, সবাই ফিকির এক হয়, শুধু শরীর একত্র হইলে জমাত বলে না. দুনিয়াতে অনেক জায়গায় মানুষের ভিড় হয়ে যায় এটাকে জমাত বলে না. তো জমাত হলো মানুষ যখন সবাই দিলের ফিকির এক হয়ে যায়. তো এই জন্য বলেন যে ভাই আমরা যখন রওনা হব তখন জমাতের শিকেলে রওনা হই, ছুটা ছুটা ভাবে আলাদা আলাদা ভাবে রওনা না হই. আমাদের জমাতে একজন জিম্মাদার অথবা আমির থাকবে, তো বলে যে ভাই তার ইতাহাত করি, তার কথাকে মানি এবং তার কথা অনুসারে আমরা এই এই রাস্তায় চলবো এবং তার ইতাহাত করবো হার হারে. আর মেরে মহতরম দোস্ত এই রাস্তায় যখন চলবো আমরা তো এই রাস্তায় চলার মধ্যে সওয়ারিতে চলি, যাই বাসে যাই পায়দল চলি, যেভাবে আমরা চলি না কেন আমরা দুনিয়ার প্রতি ঘৃণার দৃষ্টিতে দেখতে দেখতে যাব, দুনিয়ার প্রতি মহব্বত আর আজমতের দৃষ্টি না করি. চলতে চলার পথে অনেক কিছু দেখা যাবে, তো ওই সমস্ত জিনিসকে দেখা মনের মধ্যে যেন ওইটার আগ্রহ অথবা ওইটার প্রতি একটা আকর্ষণ আমাদের মনের মধ্যে সৃষ্টি না হয়, বরং আমরা এই দুনিয়ার ভিতরে যা কিছুই আমি দেখি এটা অতি তুচ্ছ, এই দুনিয়ার যে হীনতা দুনিয়ার ঘৃণা আমার অন্তরের মধ্যে থাকে. কারণ মহানবী আসাদ রহমতুল্লাহ বলতেন যে আল্লাহর রাস্তায় বের হয়ে যদি দুনিয়াকে কেউ বড় নজরে দেখে, দুনিয়াকে কেউ মহব্বত আর আজমতের নজরে দেখে, তো আগে যতখানি তার দিলের ভিতরে দুনিয়ার মহব্বত ছিল সে এই রাস্তা থেকে তার চেয়ে বেশি দুনিয়ার মহব্বত নিয়ে বাড়িতে ফিরে. তো এটা তো কত খারাপ জিনিস হলো ভাই. আমরা গেছিলাম যে আখেরাতের মহব্বত পয়দা হইতো, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত পয়দা হইতো, দুনিয়ার মহব্বত আমাদের দিল থেকে বের হয়ে যাইতো, দুনিয়া হ্যাঁ তুচ্ছ, এটা আমাদের দিলের মধ্যে বসে যেত, দুনিয়া কোনো মূল্য নাই, এটা আমাদের দিলের মধ্যে বসতো, এখন তো আল্লাহর রাস্তায় বের হয়ে ফিরলাম, দুনিয়ার আরো বেশি মূল্য আমার দিলের মধ্যে, দুনিয়ার আরো বেশি মহাব্বত আমার দিলের মধ্যে, এটা তো উল্টা হয়ে গেল। এই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় চলাকালীন দুনিয়ার প্রতি নজরকে নিচা করে চলা, দুনিয়ার প্রতি মহাব্বতের দৃষ্টি বিলকুল না করা, দুনিয়াকে আজমতের নজরে বিলকুল না দেখা, যে দুনিয়া কোনো একটা কিছু, দুনিয়ার কোনো মূল্য আছে, দুনিয়া একটা বড় জিনিস, এই দৃষ্টি বিলকুল দুনিয়ার দিকে না করা, বরং দুনিয়াকে হেয় তুচ্ছ মনে করা, এর কোনো মূল্য নাই খোদার কাছে, এইভাবে দুনিয়ার প্রতি যদি নজর পড়ে তো এই কথা চিন্তা করা। তো আল্লাহর রাস্তায় মেরে মহতরাম দোস্তা বুঝবো সবারই যে চলা এটাও ঠিক আছে, আর আল্লাহর রাস্তায় পায়দল চলার বড় ফজিলত। বলেন যে আল্লাহ তাআলার গোসাকে আল্লাহ তাআলার গজবকে ঠান্ডা করার মতো আল্লাহর রাস্তায় পায়দল চলার মতো বড় আমল আর কিছু নাই। আল্লাহর রাস্তায় পায়দল চলা আল্লাহ তাআলার গোসাকে যে পরিমাণে ঠান্ডা করে, আল্লাহ তাআলার গজবকে যে পরিমাণে ঠান্ডা করে, বলে এর চেয়ে বড় আর কোনো জিনিস নেই। কেন? এই জন্য যে হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর রাস্তার ধুলাবালি যে পায়ে লাগে তো জাহান্নামের ধোঁয়া আর ওই ধুলাবালি ওই আল্লাহর রাস্তায় চলনেওয়ালা শরীরে একত্র হবে না। তো আল্লাহর রাস্তার ধোঁয়া জাহান্নাম, জাহান্নাম হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় গজবের জায়গা, সবচেয়ে বড় জায়গা। তো বলে যে যখন ওই জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর রাস্তার ধুলাবালি একত্র হবে না, তো দুনিয়ার ছোটখাটো গুনাহের কারণে যে আল্লাহর গজব আসে, এটা থেকে মেরে মহতরাম দোস্তার বুঝব এই যা আল্লাহর রাস্তার ধুলাবালি এইটা ওই গজবকে ঠান্ডা করবে, এটা তো আশ্চর্যের বিষয় নয়। যখন জাহান্নামের আগুনকেই জাহান্নামের ধোঁয়া থেকেই তাকে রক্ষা করতেছে, জাহান্নামের গজব থেকে তাকে বাঁচাইতেছে, তো দুনিয়ার গজব থেকে বাঁচানো তো বড় কথা নয়। এই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলা বলে এটা আল্লাহ আল্লাহর গোসাকে ঠান্ডা করে, এ কথার ইয়াকিন করি, এই ইয়াকিনের সঙ্গে চলি যে আমরা আল্লাহর রাস্তায় চলতেছি, পায়দল চলতেছি, আল্লাহ পাক গুনাহের কারণে মানুষের উপরে যে পরিমাণ নারাজ হয়েছেন, আজাব গজব নাজের হওয়ার যদি ফয়সলা হয়ে থাকে, তো এই পায়দল চলা দ্বারা আল্লাহর গোসা ঠান্ডা হয়েছে। এই জন্য মেরে মহতরম দোস্ত আল্লাহর রাস্তায় চলাকালীন পায়দল চলার মধ্যে আমরা পায়দল চলার কোশিশ করি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাস্তায় পায়দল চলতেন, আল্লাহর রাস্তার ধুলাবালি এটাকে তারা গায়ের মধ্যে মাখতেন, আল্লাহর রাস্তার ধুলাবালিকে, আল্লাহর রাস্তার কোনো কষ্টকে বলে এটাকে তারা বড় মূল্য দিতেন। এক সাহাবি আল্লাহর রাস্তায় চলতেছিলেন, এলেম শিখার রাস্তায়, বলে যে অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, হঠাৎ কোনো কারণে উটের পিঠ থেকে পড়ে গেলেন, পড়ার পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এই লোকটা অত্যন্ত ক্ষুধার্ত ছিল। সাহাবারা বললেন ইয়া রসুল্লাহ আপনি কি করে বুঝলেন সে অত্যন্ত ক্ষুধার্ত ছিল? বলে যে সে যখন মারা গেল আমি দেখলাম হুর, জান্নাতের হুর নেমে আসছে আর তারা তাকে খানা দিতেছে, লোকমা দিতেছে তার মুখে। তো এর দ্বারা বুঝলাম যে সে খুবই ক্ষুধার্ত ছিল। আল্লাহর রাস্তার সামান্য কষ্ট আল্লাহ তাআলার কাছে বড় মূল্য রাখে, বড় দাম রাখে। বলে যে একটুখানি মাথা ব্যথা আল্লাহর রাস্তায়, সামান্য সময় মাথা ব্যথা বলে যে জীবনের সমস্ত গুনাকে মুছে দেয়, সমস্ত গুনাকে মাফ করায় দেয়। আল্লাহর রাস্তায় এক রাত্রি জ্বর হয় তো বলে যে এই জ্বর বলে যে তাকে এরকম গুনা থেকে পরিষ্কার করে দিবে যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম নিছে। তো মেরে মহতরম দোস্ত আল্লাহর রাস্তায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কি ধরনের কষ্ট স্বীকার করছেন, এইটার উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কত আজর ও সওয়াব যে বাতাইছেন। তো আল্লাহর রাস্তায় যখন আমরা চলি তো আমাদের কষ্ট অবশ্যই হবে, শীতের কষ্ট হবে, গরমের কষ্ট হবে, কত রকম কষ্ট আমাদের হবে, মানে বাড়িতে থাকলে আরাম হইতো সেই জিনিসটা হলো না। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ যখন আমরা আল্লাহর রাস্তায় চলার এই সমস্ত ফজিলতগুলি সামনে রাখবো, তো আমাদের এই মেহনতের মধ্যে চলার এবং আরও মেহনত করার প্রেরণা আমাদের ভিতরে সৃষ্টি হবে, এদের উপরে চলার আগ্রহ আমাদের মধ্যে পয়দা হবে, মানুষ শখ আর আগ্রহের সঙ্গে এই রাস্তায় চলবে। আর যদি মেরে মহতরম দোস্ত এই সমস্ত জিনিস আমাদের কাছে না থাকে, যে জিনিস সাহাবাদের সামনে ছিল তাদের ভিতরে প্রেরণা যুগাইছিল, সেই জিনিস আমাদের সামনে না থাকে, তো আল্লাহর রাস্তার সব কষ্টই আমাদের জন্য নালিশের কারণ হয়ে যাবে। বলে আমাকে শীতের এলাকায় কেন দিল, এত বেশি শীত, হ্যাঁ গরমের এলাকায় কেন দিল, বলে এই গরম এত গরম সহ্য হয় না, তো আমাকে এরকম এলাকায় কেন দিল, এখানে রাস্তাঘাট ভালো না, এখানে কোনো মসজিদ গুলা ভালো না, আর এখানে এরকম খাওয়া দাওয়া পাওয়া যায় না, কত রকম অভিযোগ, কত রকম শেকায়ত যে ভিতরে পয়দা হবে। কারণ আল্লাহর রাস্তায় কষ্টের ফজিলত তো আমার সামনে নাই, আমি এই ওই জিনিসগুলিকে হাসিল করার যে আমার ভিতরে আগ্রহ নেই। এই জন্য বলেন যে আল্লাহর রাস্তায় চলাকালীন যে কোনো রকমের কষ্টের সম্মুখীন হই, সেখানে আমি চিন্তা করি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই কষ্ট করছিলেন এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফজিলত শুনাইছিলেন। তো যখন ওই ফজিলতকে আমি চিন্তা করব, হায়াতুস সাহাবার মধ্যে আমি ওইটাকে দেখব, তোমার তো একদিকে এরকম ভাবে যখন আমি এটা শুনবো, তো আমার এটার মধ্যে চলার আগ্রহ পয়দা হবে। বলেন যে এক সফরের মধ্যে এক সাহাবি বলেন যে উনি রাস্তা থেকে একটু সরে সরে চলতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে অমুক না, সাহাবার বলে হ্যাঁ অমুক, বলে যে তাকে ডাকো। তো যখন তাকে ডাকা হলো, জিজ্ঞাসা করলেন তুমি রাস্তা থেকে একটু দূরে দূরে কেন চলতেছ, বলে ইয়া রাসূলুল্লাহ ধুলাবালি এইগুলি নাকের মধ্যে ঢুকে, এই জন্য আমি একটু দূরে দূরে থাকতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, এটা থেকে তুমি দূরে থেকো না। বলে যে আল্লাহ রাস্তার ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য এই এটা পাউডার হিসাবে ব্যবহার হবে, বলে এই আল্লাহ রাস্তার ধুলাবালি তাকে মাখানো হবে আর তার সৌন্দর্য বর্ধন হয়ে যাবে, তার সৌন্দর্য বেড়ে যাবে, তার রূপ বেড়ে যাবে। তো এই আল্লাহ রাস্তার ধুলাবালি তো এইরকম ফজিলতের জিনিস। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, পায়দল চলার জন্য কোশিশ করা এবং আল্লাহর রাস্তায় হার কষ্টকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কষ্টের সঙ্গে মিলানো এবং তাদের জিনিসগুলিকে দেখা সামনে রাখা, তো আমার দিলের ভিতরে আল্লাহর রাস্তায় চলার, আল্লাহর রাস্তায় কষ্ট স্বীকার করার আগ্রহ পয়দা হয়ে যাবে। আমি আল্লাহর রাস্তায় আগ্রহ কষ্ট স্বীকার করতেছি, আল্লাহ তাআলা দেখতেছেন, তো এটার উপরে আমি আজও সওয়াবের আশা করতেছি। যখন এইভাবে আল্লাহর রাস্তায় চলা হবে এবং আল্লাহর রাস্তার মেহনত হবে, তো ওই মেহনতের দ্বারা, এই চলার দ্বারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জমানায় যেরকম দিন জিন্দা হয়েছিল, তাদের জমানায় যেরকম আল্লাহ তাআলার মদদ ও নুসরতের রাস্তা খুলছিল, বলে যে এখনো ওই রকম মদদ ও নুসরতের রাস্তা খুলবে, আর আল্লাহ তাআলা আমাদের এই মেহনতের দ্বারা দিনকে আল্লাহ তাআলা এরকম জিন্দা করবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহর রাস্তায় একটা হলো যে কষ্ট সব কিছুকে স্বীকার করা এবং এটার মধ্যে আনন্দ চিত্তে আর খুশি মনে আজর সওয়াবের কে সামনে রেখে এটাকে সহ্য করা, বরদাস্ত করা। তারপরে মেরে মহতরম দোস্ত, যখন এই রাস্তায় আমরা চলবো, তো যেখানে আমরা মন্দিরে যাইতেছি, গাড়িতে থাকি তো বা অথবা কোনো স্টেশনে থাকি, যেখানেই থাকি, তো আমরা ওইখানে নিজেকে গাফেল না রাখি, আমরা কোনো না কোনো আমলের মধ্যে থাকি, হয় জিকিরের মধ্যে মশগুল থাকি, অথবা মানুষকে দাওয়াত দিতে থাকি, অথবা ফাজাইলের কিতাব আছে এটা থেকে তালিম করি, অথবা ইনফিরাদি পড়ি, কোনো না কোনো আমলের মধ্যে আমি মশগুল থাকি এবং রাস্তায় চলতে চলতে প্রত্যেককে দাওয়াত দিই এবং যত লোকের সঙ্গে মোলাকাত হয় তাদের প্রত্যেককে দাওয়াত দিই এবং তাকে দায়ী বানাই, প্রত্যেককে দাওয়াতের কাজে লাগাই, তাকেও আমি দাওয়াতের কাজের জন্য তৈরি করি। এই না শুধু যে আমি তাকে একটু নামাজ রোজা করার যে তরকিব দিয়ে দিলাম, উৎসাহ দিয়ে দিলাম আর আমি চলে গেলাম, তাকে আমলের কথা বলে দিলাম, সে আমলের কথা শুনলো না, আমি তাকে আমলের কথাও বলি এবং আমি তাকে দায়ী বানাই দিই। আমি যেরকম আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য বেরিয়েছি, তাকেও এই মেহনতের মধ্যে লাগাই। তো প্রত্যেককে দাওয়াতের মেহনতের মধ্যে লাগো। তো আল্লাহর রাস্তায় যখন চলতেছি, তো গাড়িতে থাকি, তো এইভাবে আমরা নিজেদের আমলের মধ্যে সময় কাটাই। যখন আমরা কোনো মন্দিরে পৌঁছি, তো সেখানে পৌঁছার পরে মেরে মহতরম দোস্তার বুজুর্গ, দোয়া করে মন্দিরের দিকে অগ্রসর হই এবং সেখানে মসজিদে পৌঁছার পরে হুজুর সঙ্গে মসজিদে দাখিল হই, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার সময় থাকে, তো দুই রাকাত নামাজ আমরা পড়ি এবং এই মসজিদের মধ্যে সামানগুলো আমরা সুন্দর করে একদিকে সাজায় রাখি। আর এরকমভাবে নামাজের পরে আমরা মশওয়ারার জন্য বসে যাই, আর এই মশওয়ারার মধ্যে মেয়ের মহতরম দোস্তার বুজুর্গ সবার কাছ থেকে রায় নেই, এলাকার পুরানা সাথী যদি থাকে, এলাকার লোক থাকে, তাদেরকেও এই মশওয়ারার মধ্যে শরিক করে নেই, তাদের কাছ থেকেও আমরা এই এলাকার অবস্থা জেনে নেই, তো আমাদের সাথীরা যারা বসছে প্রত্যেকের কাছ থেকে রায় নেই। কারণ আমাদের এখানে মশওয়ারা যেটা, এটা কোনো মিটিং ফিটিং না, দুনিয়াতে মানুষ মিটিং করে, তো এই সমস্ত মিটিং নয় আমাদের, বলে যে এটা তো হলো একটা আমল ইবাদত, মশওয়ারার মধ্যে প্রত্যেকের কাছ থেকে রায় লওয়া এবং এরকমভাবে প্রত্যেককে রায় লওয়ার উদ্দেশ্য হইল যে প্রত্যেককে এই দিনের কাজের ফিকির তার ভিতরে পয়দা হয়ে যায় এবং উম্মতের জন্য দরদ আর গম তার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন সে রায় দিবে, যখন সে চিন্তা করবে, রায় দিতে হলে তো তাকে চিন্তা করতে হবে, তো সেও চিন্তা করলো, সে উম্মতের চিন্তায় চিন্তিত হলো, সেও এই ফিকিরে ফিকির মন্দ হইল। এই জন্য বলে যে প্রত্যেকের কাছ থেকে রায় নেওয়া এবং রায় নিয়ে যে রোজানার আমলকে আমরা তাই করি। এখানে আমরা যেরকম আগেই শুনছি আমরা ওই তালিমের আমল হবে, এরকম ভাবে দাওয়াতের আমল হবে, গাছের আমল হবে, তো এই গাছের আমলের জন্য তরতিব বানাই, অমুমে গাছ হবে, এরকম ভাবে বাহিরের মাহল থেকে পরিবেশ থেকে লোকদেরকে গাছ করে দাওয়াত দিয়ে আমরা মসজিদের পরিবেশে নিয়ে আসবো। এখানে আইনা আমরা তাদেরকে যে তাদেরকে বুঝাবো এবং তাদেরকে তরগিব দিব আর তাদেরকে এই মেহনতের জন্য তৈরি করবো, তশকিল করবো। তো এমনি ভাবে মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ মানুষের মহল্লার লোকদের কাছ থেকে আমরা এই খবর জেনে নেই যে কোন সময় মহল্লার মধ্যে লোকজন বেশি পাওয়া যায়। তো এরকম একটা সময় আমরা আমাদের গাছের জন্য ঠিক করি, বাড়ি বাড়ি গাছ করি, ঘরে ঘরে গাছ করি, খুসুসি গাছ আমরা করব এখানে। তো ওই খুসুসি গাছের মধ্যে বিশেষ লোক, সমাজের বিশিষ্ট লোকদের কাছে গাছ করা, আলেম ওলামা আছে, পীর মশায়েখ আছে, ওনাদের কাছে ওনাদের খেদমতে হাজির হওয়া, ওনাদের খেদমতে কার গুজারি শোনানো, আর যদি এরকম মৌকা পাওয়া যায় তা ওনাদের কাছে আরজ করা যে একটু যদি মসজিদে আসছেন, আমাদের জামাত আসছে, আমাদেরকে দুই চারটা নসিহত করে দিয়ে দেন, আমরা তো এই কাজকে শিখবার জন্য বের হয়ে আসছি, এইভাবে ওনার কাছে দরখাস্ত করা। তো ওনাকেও মসজিদে নিয়ে আসা আর ওনার কাছ থেকে কিছু নসিহত হেদায়ত শোনা। এমনি ভাবে দুনিয়ার বড় লোক আছে, দুনিয়ার লাইনে বিশিষ্ট লোক আছে, মাল সম্পদ আল্লাহ তালা কাউকে দিছে আর কাউকে আল্লাহ তালা প্রভাব প্রতিপত্তি দিছে, তো এই সমস্ত লোকদের কাছেও গাছতে যাওয়া এবং তাদেরকেও এই জন্য তৈরি করা যে তারা মসজিদে আসে এবং যখন তাদের কাছে গাছতে যাব তাদের দুনিয়ার চিজ আসবাব টাকা পয়সা আর দুনিয়ার সামানপত্র এইগুলির দিকে যেন আমার দৃষ্টি না পড়ে, এই দিকে যেন আমি কোনো দৃষ্টি না করি, বরং আমি আমার দৃষ্টিকে অবনত রাখি আর এইটা থেকে আমি আমার দিল যেন কোনো আসর নেয় নেয়, এইভাবে আমি গাছতে তাদের কাছে যাই এবং তাদেরকেও তৈরি করি এবং মসজিদে আসার জন্য তৈরি করি এবং মসজিদে যখন আসে তো তাকে এই কথার উপরে তৈরি করি যে আপনিও এই দাওয়াতওয়ালা মেহনত করেন, এটার জন্য সময় বের করেন, আপনাকে আল্লাহ তাআলা মাল দৌলত দিছে, আল্লাহ তাআলা আপনাকে প্রভাব প্রতিপত্তি দিছে, আপনার ডাকে কত লোক লেগে যাবে, তো এইটার স্বভাব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এইভাবে দুনিয়ার লাইনে যে একজন প্রভাবশালী লোক তাকেও এরকমভাবে আমরা মসজিদে আনার জন্য কোশিশ করি, এমনিভাবে আলিম ওলামা আছে তাদেরকেও মসজিদে আনার জন্য কোশিশ করি। তো মেরে মহাতরাম দোস্তার বুজুর্গ এরকমভাবে আমাদেরকে উসুরি গাছ তো করতে হবে, উসুরি গাছ হলে একজন লোক তৈরি হয়েছে তো তাকে আবার ঘর থেকে তৈরি করে নিয়ে আসা, একজন নিয়ত করছে এরাদা করছে তো এইটার উপরে তাকে ছেড়ে না দেওয়া, বরং তাকে তার সামানপত্র সহকারে তার ঘর থেকে তৈরি করে আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য তাকে নিয়ে আসা, তৈরি করে নিয়ে আসা। তো একজন লোক তৈরি করা, তৈরি করে আবার তাকে ঘর বাড়ি থেকেও তৈরি করে নিয়ে আসা। তো এইভাবে মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ এই দাওয়াতের আমল পুরাপুরি আমাদেরকে এইভাবে যখন আমরা এলাকায় যাব তো সেখানে এইভাবে আমরা আমাদের মেহনত কে করব।
কিতনা মজমা সব আপস যা রাহা হ্যায় হমে সবকো ইস পর আল্লাহ সে বহুত নদামত কে সাথ ইস্তেগফার করনা চাহিয়ে কি হমনে ইস কাম কো কাম নহীঁ বানায়া, হক তো ইয়ে থা কি হম সব নিকল জাতে আল্লাহ কে রাস্তে মে, এক তো ইস পর ইস্তেগফার হো اور جل اللہ کے راستے میں نکلنے کا عزم ہو, لیکن اس وقت کم سے کم اتنا ضرور ہو جائے کہ یہ واپس جانا والا سارا مجمع کام کرتا ہوا جائے اور راستے میں ٹھہر ٹھہر کر اعمال دعوت کرتے ہوئے اس ساری انسانیت کی ہدایت کی دعائیں کرتا ہوا جائے. میرے بزرگ دوستو عزیزو, اس راستے میں چلنے والوں کی دعائیں نبیوں کی طرح اللہ رب العزت قبول کرنے والے ہیں, ادعونی استجب لکم, یہ درجہ نبیوں کا تھا جو اللہ نے اس امت کو دیا ہے, لیکن یہ وعدہ یہ درجہ دعوت کے ساتھ ہے. اس لیے تمام ساتھیوں سے درخواست ہے جو واپس جا رہے ہیں وہ کام کرتے ہوئے جائیں, جو اللہ کے راستے میں جا رہے ہیں ہر جگہ کام جماتے ہوئے چلیں, ہر مسجد میں پانچ اعمال کم سے کم اس مسجد میں ڈھائی گھنٹے دینے والے ہر ایمان والا اس کے لیے تیار ہو. مسجد میں تعلیم, گھروں میں تعلیم, تعلیم کے ساتھ چھ صفات کا مذاکرہ, ایک ایک عورت کا، ایک ایک بچی کا، ایک ایک بڑے کا، چھوٹے کا داعی بننا، یہ روزانہ کی تعلیم کا جز ہے. روزانہ کی تعلیم کے ساتھ جذبات کا مذاکرہ اور مستورات کا، مستورات کو اللہ کے راستے میں اپنے محرموں کے ساتھ نکلنے کے لیے ذہن بنانا، یہ ہر گھر کی تعلیم کا جز ہے. اس طرح ہم ہر جگہ یہ اعمال کرتے ہوئے، جب اطمینان ہو جائے ہمیں اس محلے میں یہ سارے اعمال اس شکل کے ساتھ الحمدللہ قائم ہو گئے، نقد جماعتیں نکل گئیں، پھر اگلے علاقے میں چلے جائیں. ہم سروے کرنے نہیں جا رہے، ہمارے نکلنے کا مقصد ساری امت کو، امت مسلمہ کو اس ذمہ داری اور ان اعمال پر قائم کرنا ہے. نقد جماعتیں نکالنا، ہر جگہ مقامی کام جمانا، اسی طرح اپنے مقام پر جا کر ان اعمال کے اندر پورے عزم اور ارادے کے ساتھ لگے رہنا. اللہ رب العزت ان اعمال دعوت سے ضرور ہدایت دینے والے ہیں. میں پھر دوبارہ عرض کر دوں کہ یہ جو واپس جانے والا مجمع ہے، یہ سمجھ کر نہ جائے کام پورا ہو گیا، بلکہ یہاں سے ہم نے اس پورے مجمع نے اس کام کو اپنا کام بنا لیا. جس نے کلمہ لا الہ الا اللہ پڑھ لیا، اس کے ذمے یہ کام ہو گیا. وہ اپنی ذمہ داری کو خود سمجھے کہ آج سے میرا یہ کام ہے. یہ واپس جاتے ہوئے ساری امت کی ہدایت کے لیے دعائیں کرتے ہوئے، کام کرتے ہوئے جائیں، اور ہر ایمان والے کو اس ذمہ داری پر، اس ذمہ داری کا احساس دلاتے ہوئے اس سے کام میں مشغول رکھیں.
تو میرے محترم دوست بزرگوں والے جب ہے যে এখন আমরা এখানে অনেক মজমা আলহামদুলিল্লাহ যারা আল্লাহ রাস্তায় যাবেন, আবার অনেক মজমা আছি যারা আমরা এখন বাড়িতে ফেরত যাওয়ার জন্য আমরা চিন্তা করতেছি অথবা নিয়োগ করছি. উনি বলেন যে ভাই আসলে আমাদের চিন্তা করা উচিত যে আসলে তো আমাদের আল্লাহর রাস্তায় যাওয়া উচিত ছিল. এই বিশাল মজমার মধ্যে তিন দিন পর্যন্ত এত উৎসাহ দেওয়া হলো, এত তরগিব দেওয়া হলো, তো তারপরেও আমি আল্লাহর রাস্তায় যেতে পারতেছি না, আল্লাহর রাস্তায় আমার যাওয়া উচিত ছিল. তো এই জন্য আমার মনে মনে শর্মিন্দা হওয়া চাই আল্লাহ তাআলার কাছে, এবং মনে মনে আমাকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারও করা চাই যে আমি এত বড় দিনের তাকাজা হলো আর এখানে আমি আসলাম, তারপর আমি আল্লাহর রাস্তায় গেলাম না, বাড়িতে ফিরে যাইতেছি, তো আমি খুব শর্মিন্দা হই মনে মনে. এই কথা মনে না করি যে ভাই কাজ পুরো হয়ে গেছে, ইস্তেমায় তিন দিন থাকার ছিল, আমি তো তিন দিন থাকছি, এবার তো আমি বাড়িয়ে যাব না. মেরে মহতরম দোস্ত, আমাকে তো আল্লাহর রাস্তায় যাওয়া উচিত ছিল, কিন্তু আমি হয়তো বা কোনো কারণে আমি আল্লাহর রাস্তায় যেতে পারতেছি না, তো এই জন্য আমি মনে মনে শর্মিন্দা হই, মনে মনে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হই এবং ইস্তেগফার করি, আর আগামীতে খুব তাড়াতাড়ি আমার দুনিয়ার কাজ এটাকে গুটায় আমি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় বের হয়ে যাব, এই কথা নিয়ত করে যাই. আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখন যে আমরা আল্লাহর রাস্তা থেকে আমরা যে ইস্তেমার পরে বাড়ির দিকে যাবো, ওয়াপেস যাব, তো আমরা শুধু এরকম ভাবে চলে না যাই, বরং আমরা জমাত বানায় নেই, জমাত বানায় রাস্তায় তিনটা দিন কমসে কম জায়গায় জায়গায় কাজ করতে করতে বাড়িতে পৌঁছি. এরকম না যে ভাই এখান থেকে উঠে রওনা দিলাম সোজা বাড়িতে পৌঁছে গেলাম, না ভাই রাস্তায় কিছু কাজ করতে করতে যাই, ভাই একটা দিন পারি, দুইটা দিন পারি, তিনটা দিন পারি, যা আমি পারি, তো আমি রাস্তায় থেমে থেমে যাই, জমাত বানায় নেই, রাস্তায় থামে কাজ করতে করতে যাই. কারণ জিম্মাদারি আমাদের, যে প্রত্যেক কলমা পড়নেওয়ালা তার উপরে এই জিম্মাদারি যে সে এই দাওয়াতওয়ালা কাজ করবে প্রত্যেক কলমাওয়ালার উপরে. আজ মানুষ এই জিম্মাদারিকে, দায়িত্বকে বুঝতেছে না. তো আমাকে আল্লাহর রাস্তায়, এবং এরকম ভাবে আমরা যখন বাড়িতে ফিরে যাইতেছি, যেখানে যতখানি সম্ভব থেমে থেমে যাই, এবং ওইখানে আমরা এই মেহনত করতে করতে যাই, ওই লোকদেরকে এই কথার জন্য প্রেয়ার করতে করতে যাই, উম্মতকে এই কথা বুঝাইতে বুঝাইতে যাই যে ভাই এটা কত বড় জিম্মাদারি ছিল, কত বড় দায়িত্ব ছিল আল্লাহ পাকের তরফ থেকে, পুরা উম্মতের জন্য মেহনত করার দায়িত্ব জিম্মাদারি আমাদের উপরে ছিল. এই জন্য মেরে মহাতেরাম দোস্তা বুজুর্গ, যারা আমরা ওয়াপস যাইতেছি, যারা আমরা ফেরত যাইতেছি, তা আমরা সোজাসুজি বাড়িতে চলে না যাই, বরং আমরা একটু রাস্তায় কাজ করতে করতে যাই. আর আল্লাহর রাস্তায় যারা আমরা চলতেছি, আমরাও এরকমভাবে, শুধু এরকমভাবে ঘোরাফেরা করা নয়, এই মসজিদে দুই দিন, ওই মসজিদে দুই দিন, ভাই ভাই একটা কাজের জন্য আমরা যাইতেছি, তো কাজেই প্রত্যেক মসজিদে আমরা কাজকে জমাইতে জমাইতে যাই, এক মসজিদে ততক্ষণ পর্যন্ত থাকি যতক্ষণ পর্যন্ত না ওইখানে মকামি কাজ চালু হয়ে যায়, ওইখানে এরকম ভাবে আল্লাহর রাস্তায় জমাত ওই এলাকা থেকে বের হয়ে যায়, মসজিদের মধ্যে পাঁচ কাম চালু হয়ে যায়, এরকম ভাবে ঘরে ঘরে মেয়েরাও তার ঘরের মধ্যে তালিম শুরু করে, এবং সেখানে তারা ৬ নম্বরের মুজাকারার সঙ্গে তালিম করে, প্রত্যেক ঘরের মধ্যে প্রত্যেক মেয়ে পুরুষ বাচ্চা সকলেই যেন তার দিনের দায়ী হয়ে যায়। এই তালিমের দ্বারা উদ্দেশ্য শুধু ওই তালিম করা নয়, বরং এই তালিমের দ্বারা উদ্দেশ্য এই উম্মতের ঘরের মধ্যে প্রত্যেকে যেন তার দিনের দায়ী হয়ে যায়। সেই জন্য এইভাবে মেহনত করতে করতে আমরা অগ্রসর হব। যেই মকামে গেছি সেই মকামে মসজিদের কাম চালু হয়ে গেছে, জমে গেছে, এখান থেকে আল্লাহর রাস্তায় জমাত বের হয়ে গেছে, এবং এরকম ভাবে পুরো এলাকার মধ্যে ঘরে ঘরে ফজাইলের তালিম ৬ নম্বরের দাওয়াতের সঙ্গে এগুলি সব চালু হয়ে গেছে। যখন আমরা এরকম ভাবে কোন এলাকার মধ্যে পুরা মেহনত করে নিব, তারপরে আমরা এই এলাকা থেকে অন্য এলাকায় যাব। এভাবে মেরে মহতরম দোস্তরা বুঝব, মেহনত করতে করতে অগ্রসর হওয়া। আমরা কোন সার্ভে করার জন্য, এলাকা দেখার জন্য, এলাকার পরিমাপ করার জন্য আমরা যাইতেছি না, আমরা তো একটা কাজ করার জন্য যাইতেছি। কাজেই এই কাজকে জমাইতে জমাইতে আমরা অগ্রসর হই, যেখানেই যাই সেখানে যেন এই কাজ জমা।